exclusively on FusionBD.com.
It's here. With more fun and fear.
হ্যালো, সবাই কেমন আছেন? শুরু হয়ে গেল ভূতেশ্যাম হরর ক্লাব। এই মুহূর্তে স্টুডিও করতে সময় ঠিক ঠিক এগারোটা, আর ঠিক ঠিক এগারোটায় বৃহস্পতিবার রাতে হাজির হয়ে যাই আমি সৃষ্টি ভূতেশ্যাম হরর ক্লাব নিয়ে। আমার সাথে থাকে একটা হরর ক্লাব, আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও একটা হরর ক্লাব আমাদের সাথে আছে। প্রমাণ চান, প্রমাণ খুঁজতে গেলে আপনি চলে যেতে পারেন facebook.com/radiofurti, অর্থাৎ রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে গেলেই আপনি দেখতে পারবেন একটা লাইভ ভিডিও আছে সেখানে। এবং সেই ভিডিওতে আজকে যে হরর ক্লাবটি আমাদের সাথে যুক্ত হয়েছে তাদেরকে দেখানো, তাদের সাথে কথা বলা হয়েছে, তাদেরকে দেখানো হয়েছে। তো আপনারা ফেসবুকে গেলেই তাদের দেখতে পারবেন, facebook.com/radiofurti গেলে ভূত এফএম হরর ক্লাবের একটা পোস্ট রয়েছে, সেখানে কমেন্ট করে আপনিও যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের সাথে আপনার কথাগুলো নিয়ে। আরও কিছু কথা জানিয়ে দিই যেটা কিছুক্ষণ পরপরই হয়তো জানিয়ে দেবো, যেমন আমাদের একটা ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, জানেন তো ভূতেশ্যাম হরর ক্লাবের একটা ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। সেখানে হরর ক্লাবগুলোকে আমরা বলি, আপনারা হরর ক্লাবের যারা মেম্বার যারা রয়েছেন সেই গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন, জয়েন করতে পারেন। এবং আমাদের ক্লাব রিলেটেড যত আপডেট আছে সেগুলো আমরা ভূতেশ্যাম হরর ক্লাবের এই গ্রুপটাতে শেয়ার করার চেষ্টা করব। সেই সাথে সাথে আপনারা আপনাদের যে জিনিসগুলো আপনারা শেয়ার করতে চান কোনো এক জায়গার ছবি, যেমন রাজশাহী হরর ক্লাব বেশ কয়েকটা ছবি, রাজ হরর ক্লাব যাদের নাম আর কি, তারা বেশ কিছু ছবি তাদের সেখানকার কিছু ছবি আমাদের সাথে শেয়ার করেছেন। এছাড়াও রাজা নামের একজন, তাদের তার একটা হরর ক্লাব আছে, তারা কিছু স্টোরি আজকে আমাদের সাথে শেয়ার করেছে, মেইল পাঠিয়েছেন এবং ক্লাবেও তারা বিভিন্ন ইনফরমেশন দিচ্ছেন। যেটা আর কি বলতে চাচ্ছি যে আপনারা যারা ক্লাব করছেন, যারা হরর ক্লাবের সাথে যুক্ত আছেন, আপনারা এই ক্লাবটির মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিসগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং আমরা আপনাদের নিয়ে আপনাদেরকেও নিয়ে আসবো হরর ক্লাবের ফুর্তি স্টুডিওতে। তো গ্রুপের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি, গ্রুপের অ্যাড্রেসটা আমরা ফেসবুকে যে আমাদের পোস্ট করেছি সেখানে দেওয়া আছে। এছাড়া আবার বলে দিচ্ছি facebook.com/group/horrorclub.furti, সহজ তাই না? তো আমাদেরকে মেইল করে পাঠিয়ে দিতে পারেন, আপনি কোনো স্টোরি থাকলে আপনি সেই স্টোরিটা আপনি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, যে স্টোরিটা আপনার কাছে মনে হয়েছে যথেষ্ট ভয়ের, বা স্টোরিটা পড়লে আপনার সে ভয় নামক যে এন্টারটেনমেন্ট সেটা আপনি ছাড়াও আরও অনেকে পেতে পারেন, এরকম ভয়ের গল্প, হরর গল্প আপনি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমাদেরকে মেইল করুন bhutesham@radiofurti.fm, মেইল করার সময় অবশ্যই সাবজেক্ট ফিল্ডে লিখতে ভুলবেন না, হরর ক্লাব। তো এই তো হচ্ছে যাবতীয় কমিউনিকেশন প্রসেস। যদি কোনো কিছু মিস করে থাকি, যারা রেগুলার লিসেনার আছেন তারা তো তাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণে, তো আমাকে জানিয়ে দিতে পারেন। তো এই হচ্ছে সুবিধা তাই না, এভাবে শুরু করলাম। এরপর আমাদের একটা হরর ক্লাব আমাদের সাথে যুক্ত হবে, তারা করতে চাচ্ছে এবং তাদের অ্যাক্টিভিটিস নিয়ে কথা হবে, সেই সাথে তাদের কালেক্ট করা কিছু ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো তারা শেয়ার করবে আজকে, সেই ঘটনাগুলো বেশ ইন্টারেস্টিং। আজকে স্টোরি আছে যেগুলো, সেই স্টোরিগুলো নিয়ে আমি খুবই, আমি প্রত্যেকটা এপিসোডে আসলে যে স্টোরিগুলো চাই সেই স্টোরিগুলো আমার খুব পছন্দের স্টোরি। আজকে এরকম দুটো স্টোরি থাকছে, অদৃশ পথনের একটা স্টোরি, সেটা ফার্স্ট আওয়ারে থাকছে, এরপর সেকেন্ড আওয়ারে আরেকটা স্টোরি থাকছে, বিদেশি একজন রাইটারের একটা স্টোরি মহাশ্বেতার অনুবাদে। এছাড়া আজকে একটা আনসেন্সর্ড স্টোরি আছে, আনসেন্সর্ড সেগমেন্টে আমরা শুধুমাত্র যে হাসির গল্প বা যেটা একটু মজা লাগে এই ধরনের স্টোরি যে শুধু রাখি তা না, আজকের স্টোরিটা যেটা হয়তোবা না আসলে পুরোটাই হয়তো একজন মানুষের কল্পনা কিংবা তার মতি ভ্রম বা যে কোনো ধরনের কোনো একটা ভ্রম কিংবা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে, এরকম একজন মানুষের একটা স্টোরি আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইকে রাখা হয়েছে। স্টোরিটা খুব অদ্ভুত আসলে, এবং অদ্ভুত এই জন্য যে এরকম একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটা একটা মানুষের জীবনের আবেগের জায়গাটা কতটা মারাত্মকভাবে ছুঁয়ে যেতে পারে। তো বাস্তবিক অর্থে আসলে এই ধরনের ঘটনার কোনো ব্যাখ্যা নেই, কিংবা এই ধরনের ঘটনা আসলে বাস্তবতা মেনে নিতে পারবে না যুক্তিবাদী মানুষেরা, কিংবা আমি নিজেও হয়তো কেউ আমার সাথে শেয়ার করলাম বিশ্বাস করবো না। তবে একজন মানুষ যখন কথা বলে তখন তার ভেতরে আবেগটা যখন আসলে প্রকাশ পায় তখন বোঝা যায় যে মানে সেই ঘটনাটা তার উপর কথা প্রভাব ফেলেছে। আজকের আনসেন্সর স্টোরিতে এরকম একটা গল্প থাকছে। তো সব মিলে আজকে বেশ জমজমাট একটা এপিসোড হবে আশা করছি। আজকে আরেকটা ডিফারেন্ট কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে নর্মালি আমরা মেইল যেগুলো আসে, অনেক মেইল আসে প্রত্যেক দিনে, হরর ক্লাবের মেইল আসে এবং অনেকগুলো হরর ক্লাব লাস্ট এক সপ্তাহে ফর্ম করেছে। সে হরর ক্লাবগুলোর ইনফরমেশন আমি এই মুহূর্তে বোধহয় আমার কাছে নেই, আমি মাঝখানে কোনো একটা ব্রেক এসেগুলো নিয়ে এসে তাদের নামগুলো বলে দিব। নেক্সট উইকে আমাদের রাজশাহী থেকে একটা হরর ক্লাব আসছে, আজকে তাদের সাথে আমার ফোনে কথা হয়েছে। এবং এই রাজশাহীর যে হরর ক্লাবটি, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথেও যুক্ত হয়েছে এবং এই ধরনের অ্যাক্টিভিটিস গুলোই আসলে আমরা চাচ্ছি যে হরর ক্লাব গুলো ইনিশিয়েট করুক। তো যাই হোক, তো যেটা আর কি ব্যতিক্রম, আজকে শুরু করছি মেইলে পাঠানো একটা স্টোরি দিয়ে আজকের এপিসোডটা শুরু করব এবং শেষটাও আশা করব মেইলের কোনো একটা স্টোরি দিয়েই শেষ করতে। তো মেইলের যে স্টোরিটা, সেই স্টোরিটা মানে একজন মানুষের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনাই তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে একটা মানে হরর স্টোরির সাথে মানুষের বাস্তব জীবনের ঘটনার একটা মেইন পার্থক্য যেটা থাকে, আমার কাছে যেটা মনে হয়েছে, স্টোরিতে যেটা হয় একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা হয় এবং তারপর একটা পরিণতি দেখানো হয় কিংবা এমন একটা দিকে এগিয়ে যায় যেটা আসলে হওয়ার কথা না, মানে আপনার একটা ভৌতিক আবহ তৈরি করে দিয়ে তারপর হয়তো ঘটনাটা এগিয়ে যায়, যেটা হয়তো মানে সেই আবহের কারণে ঘটনাটার উৎপত্তি। কিন্তু মানুষের জীবনের ঘটনাটা যেটা হয় যে শুধু ঘটনাটাই থাকে, আগে পরে হয়তো তেমন উপলক্ষ মানে কিছু থাকে না। তো জীবনের ঘটনাতে শুধু ভয়ের অংশটুকু থাকে কিন্তু একটা গল্পের ভেতরে ভয় ছাড়া আরো অনেক উপাদান থাকে, এটা আসলে বুঝে যাচ্ছিলাম। তো একটা মেইল পড়ছি, যে মেইলে এরকম কিছু উপাদান রয়েছে আমার কাছে মনে হয়েছে। তো মেইলটা পড়ি। মেইলটি আমাদেরকে পাঠিয়েছেন কুমু নামে একজন, লিখেছেন আসসালামু আলাইকুম কুমু, তিনি ওয়ালাইকুম আসসালাম, তিনি ভূতের মহর পাবে, এটা তার প্রথম ঘটনা। তো ঘটনা বলতে আসলে তার লাইফ স্টোরি, তাই না? তো সেটা আমি চলে যাচ্ছি। প্রায় বছর খানেক আগে আন্টিরা রাজশাহীতে একটা ফ্ল্যাট কেনেন, একদম নতুন ফ্ল্যাট, যাতে ফ্ল্যাটে কোনো সমস্যা থাকার প্রশ্নই ওঠে না। তবে আন্টিতে ফ্ল্যাটে একটা বেশ লম্বা বারান্দা আছে আর তার পাশেই একটা পুরনো নিম গাছ। শুনেছি নিম গাছে ভূত থাকে, কিন্তু এই যুগে সেসব কে বিশ্বাস করে? আন্টিরাও এ নিয়ে মাথা ঘামাননি বিন্দুমাত্র, কিন্তু সমস্যাও হয়নি প্রথম কয়েকদিন। কিন্তু তারপর থেকে একটা ঘটনা ঘটতে শুরু করলো। সেই নিম গাছে এসে বসতে লাগলো এক জোড়া ঘুঘু পাখি। বাড়ির সবাই দেখেছে সেই জোড়া ঘুঘু, তখনও কোনো সমস্যা শুরু হয়নি। এরপর একদিন আন্টির ছেলে মুগ্ধ পাখি দুটোর দিকে শক্ত প্লাস্টিকের টুকরো ছুঁড়ে মারে, পাখি দুটো উড়ে যায়। পরদিন আবার পাখি দুটো এলে মুগ্ধ আবার একই কাজ করে, পাখি দুটি আবার উড়ে যায়। সেদিন রাতে মুগ্ধর খুব জ্বর আসে, যেহেতু তখন শীতকাল, তাই আন্টিরা ভেবেছিলেন ওর ঠান্ডা লেগেছে, তাই ওকে স্কুলে যেতে বারণ করে। যেহেতু আঙ্কেল আন্টি দুজনই চাকরি করেন আর মুগ্ধ তাদের একমাত্র ছেলে, তাই বেশিরভাগ সময় মুগ্ধ একাই থাকত। অসুস্থ হওয়ার কারণে ওকে একাই থাকতে হয়েছিল, তখন সময়টা ছিল বিকেলবেলা। মুগ্ধ ওর ঘরে শুয়েছিল, এমন সময় শুনতে পেল বারান্দায় কেউ একজন হাঁটছে। ও ভাবে হয়তো ছাদে হাঁটছে কেউ। একটু পর মনে হল একজন নয়, বারান্দায় হাঁটছে দুজন। এবার মুগ্ধ উঠে বারান্দার দিকে হাঁটতে লাগল। বারান্দায় যেতেই শব্দ বন্ধ হয়ে যায় এবং কাউকে দেখতে পায় না সে। সেদিনও কাউকে কিছু বলেনি। পরের দিন ও গোসল করার সময় শুনতে পায় বাইরে এক ধরনের শব্দ হচ্ছে, অনেকটা পাখির ডানা ঝাপটানোর মতো শব্দ। একটা উড়ন্ত পাখিকে হঠাৎ খাঁচা বন্দি করা হয়েছে জানো? গোসল শেষে বের হয়ে ও আন্টিকে কথাটা বলে। আন্টি অবাক হয়ে বলেন, বাড়ির ভেতর পাখি আসবে কোথা থেকে? এই কথায় তার মনে পড়ে কিছুদিন ধরে ঘুঘু জোড়াকে আর দেখা যাচ্ছে না। সেদিন রাতে আরেকটি ঘটনা ঘটে। মুগ্ধ কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল, ঘর অন্ধকার ছিল আর মুগ্ধর মাথাটা ছিল কম্বলের ভেতরে। হঠাৎ করে ওর গায়ের কম্বলের ওপর ধপ করে কিছু একটা পড়ল, একটা ছোট বাচ্চার মতো কিছু একটা। তবে ওর বর্ণনা অনুযায়ী সেটার ওজন ছিল যথেষ্ট কম। মুগ্ধ প্রথমে ভয় পায়নি, ও কম্বল থেকে মাথা বের করে দেখতে যাবে এমন সময় একই আকারের আরো একটা জিনিস ওর গায়ের উপর পড়ে। ভাবুন তো, এই মুহূর্তে আপনার সাথে যদি এমন কিছু ঘটে তাহলে ব্যাপারটা কেমন হবে? এবার মুগ্ধ চিৎকার করে ওঠে। আন্টি দৌড়ে ওর ঘরে যান এবং দেখেন ওর গায়ের উপর কালো লোমশ এবং ছোট আকৃতির দুটো অপলক। পাশের ঘরের অল্প আলোতে এইটুকুই দেখেছেন তিনি, লাইট জ্বালাতে আর কিছু নেই। গল্প মূলত এটুকুই, তারপরে শেষটুকু খুবই মানে সচরাচর যেটা ঘটে থাকে আমাদের বাংলাদেশে, যে এধরনের কোনো কিছু হলে একজন কোনো হুজুর বা যিনি ঝাড়ফুঁক করতে পারেন তাবিজ যেতে পারেন, এরকম মানুষের স্মরণাপন্ন হতে হয় এবং এই পরিবারও সেই স্মরণাপন্ন হয়েছিলেন। পরবর্তী যাই হোক, সেই ছেলেটি সুস্থতা লাভ করে যে কোনোভাবেই হোক না কেন, তো সেই ঘুঘুর জোড়া, সেই ঘুঘুর নিয়ে আসলে সলিউশনটা এরকমভাবে চিন্তা করা হয়েছিল, হয়তো সেই ঘুঘুরটি অন্য কোনো কিছু ছিল এবং তাদেরকে আঘাত করার জন্যই সেই ছেলেটির উপর এরকম একটা মানে রোগ নেমে আসে। তো যাই হোক না কেন, আমরা ভূতেশম হরর ক্লাবের সেই হরর স্টোরি এবং ক্লাব নিয়ে কথা হবে একটু পরেই, আমরা আমাদের হরর ক্লাবের সাথে পরিচিত হব। আমরা এই মুহূর্তে একটা গান শুনে আসি, গানের বিরতিতে যাবার আগে যে গানটা শুনবো সেই গানটা অঞ্জন দত্তের একটা গান, ঠিক রিসেন্ট সময়ে তার বের করা একটা অ্যালবাম অনুসার অ্যালবামের গান, খুব চমৎকার চমৎকার লিরিক্স, একটা রাজপুত্র যার মুকুট হারিয়ে গেছে একটা বৃষ্টি পেতে যা প্রথম প্রেমের চিঠি, বলা হয়েছে যে ভগবান জানে এটা শুধু গান নয়, গান শুনুন তাহলে বুঝতে পারবেন আসলে শুধু গান নয়। গান শুনে ফিরে আসবো, সঙ্গে থাকুন রেডিও ফুর্তি 88.4 FM।
বন্ধুদের মধ্যে আড্ডাটা মস্তি কি নিয়ে যাবে?
স্পোর্টস, মিউজিক, গসিপ, টেক, পপ কালচার এন্ড হোয়াট নট,
এই সব নিয়ে আড্ডায় মেতে উঠুন এভরি স্যাটারডে 11 PM। সঙ্গে থাকবে ফাহাদ ও শায়র, আর চলবে ফুর্তি বাজ প্রেজেন্টেড বাই এয়ারটেল, বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক।
একটা বুড়ো গ্রামোফোন যার বাজনা কখনো থামে না, একটা জোকার যার মুখে ধেবড়ে গেছে হাসি, একটা হেরে যাওয়া সৈন্যের দল যার হার মেনে নেয় না, আমি তাদের মতো করে তোমাকে ভালোবেসেছি, একটা রাজপুত্র যার মুকুট হারিয়ে গেছে, একটা বৃষ্টিতে ভেজা প্রথম প্রেমের চিঠি, একটা বদ্ধ মাতাও যে বাড়ি ফিরে যাবে, আমি তাদের মতো করে তোমাকে ভালোবেসেছি, শুধু পারিনি বোঝাতে এসব কথার মানে, শুধু দেখে গেছি তোমার দুঃখ আর ভয়, যদি ভগবান বেঁচে থাকে কোথাও কোনোখানে, ভগবান জানে এটা শুধু গান নয়, একটা কিংকং যে আর ধ্বংস করতে চায়, একটা চঞ্চল ছটফটে নির্বাক ছবি, একটা সেনাকাজ আর গলা বসে গেছে, আমি তাদের মতো করে তোমাকে ভালোবেসেছি, একটা মেঘের পেছনে লুকিয়ে কাঞ্চনজঙ্ঘা, একটা বধির বাচ্চার আবেগের হাততালি, একটা হিজড়ে যার হঠাৎ পায় লজ্জা, আমি তাদের মতো করে তোমাকে ভালোবেসেছি, শুধু পারিনি বোঝাতে সব কথার মানে, শুধু দেখে গেছি তোমার যন্ত্রণা আর ভয়। যদি ভগবান বেঁচে থাকে কোথাও কোনোখানে, ভগবান জানে শুধু গান জল শরীর একদিন গুড়িয়ে যাবে, একটা দম দেয়া পুতুলের ঘুরিয়ে যাবে ব্যাটারি, একটা রাজত্ব যার মেয়াদ পুরোবে, আমি তাদের মতো করে তোমাকে ভালোবাসি। একটা পাহাড়ের চূড়োর উপর একটা গুম্ফা, যার নেই কোনো রাস্তা নেই কোনো সিঁড়ি, শুধু আছে একজন যাকে পৌঁছতে হবে, সেই একজন আর কেউ নয় সে আমি। আমি পারিনি বোঝাতে এসব কথার মানে,
সারা দেশে লুকিয়ে থাকা ইসলামিক জিনিয়াসদের খুঁজছি আমরা। 10-16 বছর বয়সের ছাত্রছাত্রীরা আজই রেজিস্ট্রেশন করো ফ্রুটিকা ইসলামিক জিনিয়াসে। কেরাত ইসলামিক নলেজ হামদোনাথে প্রতিভা দেখে জিতে নাও 5,00,000 টাকা স্কলারশিপ ও অন্যান্য পুরস্কার। লগ ইন করো www.frutikaislamicgeniusakijfood.com অথবা ফেসবুক পেজ ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস দিদিতে। এছাড়াও মোবাইলে রেজিস্ট্রেশন করতে ফ্রুটিকা স্পেস তোমার নাম স্পেস বয়স স্পেস বিভাগ লিখে SMS করো 16242 নাম্বারে, অথবা সরাসরি চলে এসো অডিশনে বিস্তারিত পত্রিকায়, অথবা কল করো 01972020905 নাম্বারে। ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস।
Happy birthday dost, only wish, gift koi.
Hey ne, 5 taka.
5 taka ki hoy?
Ki hoy?
5 takar jonno bus er ticket, canteen er shingara, mamar lemon ki, miss hoye jay.
Ar sobche boro miss to Banglalink er 1GB internet.
জি, বাংলালিংকে 99 টাকা বা তার বেশি মূল্যের ইন্টারনেট প্যাক কিনে 5 টাকা রিচার্জ করলেই পাবেন আরো 1GB। এমন চান্স কি আর বারবার আসে? বাংলালিংক।
যদি ভগবান বেঁচে থাকে কোথাও কোনোখানে, ভগবান জানে এটা শুধু গান নয়। খুবই 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 চমৎকার একটা গান, তাই না? খুবই চমৎকার একটা গান। আসলে এই সময়টাতে এসে অঞ্জন দত্ত সেই 59 অ্যালবামে এমন সব গান গিয়েছেন কি বলবো। গত এপিসোড একটা গান বেরিয়েছিল এই সেই 59 অ্যালবামের চোয়ান অফ আর্ক। আপনার পছন্দের গান শোনার শো এটা না, তবে আমার পছন্দের গান শোনানোর একটা সুযোগ, তাই এই 3 ঘন্টার ভেতরে বেশ কিছু পছন্দের গান বাজানোর চেষ্টা করি। জানি যে অনেকেরই ভালো লাগে, কারণ ভালো লাগার ফিডব্যাকটা পাই। আর গান শোনানোর পরে যেহেতু হলো ক্লাব, শুধুমাত্র মানে ভয় দেখানোর এখানে কোনো কাজ নেই, তবে সেই হরর গল্পগুলোর সাথে সাথে মাঝে মাঝে থাকে না চায়ের সাথে বিস্কিট, তো এই চায়ের সাথে বিস্কিট হিসেবে কিন্তু এই গানগুলো থাকছে। আশা করি আপনারও ভালো লাগছে। আপনার ভালো লাগলে আমাকে জানাতে পারেন। আপনার ভালো লাগাটা যখন আমি জানবো তখন আমার ভালো লাগাটা অনেক গুণ বেড়ে যায়। ফেসবুকে এই মুহূর্তে একটু কি মেরে আসি। ফেসবুকে যে দুটো হরর ক্লাবের যা পোস্ট রয়েছে সেখানে প্রথম যে কমেন্টটা দেখতে পাচ্ছি, লাবণ্য খান লিখেছেন, শুনতে নাকি পাচ্ছেন না, এটা খুব দুঃখের একটা বিষয়, জানি না কেন শুনতে পাচ্ছেন না। তবে বরাবরের মতো আবার বলে দিচ্ছি, যদি মানে রেডিওতে শুনতে কোথাও ট্রান্সমিশনের জন্য যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, জানি না এরকম কোনো কিছু হয়েছে কিনা, তবে যদি হয়ে থাকে তবে আপনি অ্যাপ দিয়ে শুনতে পারেন। গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন রেডিও ফুর্তি, পৃথিবীর যে কোনো জায়গা থেকে, যে কোনো স্থান থেকে, আপনি যেখানে ইন্টারনেট কানেকশন আছে সেখান থেকে শুনতে পারবেন রেডিও ফুর্তির সকল অনুষ্ঠান। জাহিউল ইসলাম তুহিন আছেন, জানতে চাইছেন ইমেল কিভাবে করবো, আবারও জানিয়ে দিচ্ছি, bhutepam@radiofurti.fm এখানে ইমেল করবেন এবং ইমেইল অবশ্যই সাবজেক্ট ফিল্ডে লিখবেন হরর ক্লাব। আছেন মোহাম্মদ দীপুল, আরো আছেন কি আছেন মেহেদী হাসান সানি লিখেছেন, যারা সৃষ্টি ভাই আমি মেহেদী, আমি পাতকেল ঘাটা থেকে শুনছি, পাতকেল ঘাটা, আচ্ছা কোন জায়গা সেটা জানি না, তবে নামটা খুবই অদ্ভুত নাম, সুন্দর নাম, ভয় লাগছে, আরো ভয় পেতে চাই, লাভ ভূতেতাম হরর ক্লাব। আশা করি আড্ডাটা খুব জমজমাট হবে, মাঝখানে গল্পগুলো আপনার ভয় এন্টারটেনমেন্ট ক্রিয়েট করবে আশা করি। আকাশ লিখেছেন আই লাভ হরর ক্লাব, খুবই ভালোবাসা আপনার জন্য, অনেক ভালোবাসা। নুরুল আফতাব সুমন আছে প্রতিদিনের মতো, আছে সুমন আছে ভূতেতাম হরর ক্লাবের সাথে। রোহান জামান লিখেছেন কোথায় হচ্ছে, কোথায় হচ্ছে রেডিও ফুর্তিতে হচ্ছে। আরো আছেন রবি রায়হান রাশেদ লিখেছেন হ্যাঁ সৃষ্টি ভাই রংপুর গাইবান্ধা থেকে শুনছি আর এভরি উইক, আমি শুনি খুব ভালো লাগে, আমি ভয় লাগে কেমন ব্রো, থ্যাংক ইউ ভেরি মাচ। তৃষা ধর আছেন চট্টগ্রাম থেকে, আজ প্রথম কমেন্ট করলাম আমি উপরে ফেললাম। নয়ন আহমেদ সরি নয়ন ডিমান্ড, ওকে তো নয়ন ডিমান্ড তিনি লিখেছেন ভাই আগের মতো সাথী ছিলাম আসছি সারা জীবন থাকবো, আই লাভ ভূতেতাম হরর ক্লাব, নয়ন রাজশাহী হরর ক্লাব থেকে, অনেক ভালোবাসা আপনার জন্য। জামাল ইসলাম জীবন আছেন, আশা করি আছে, খুব ভয় পাবো ভাই, আমি রংপুরা থেকে লাইভ শুনছি, লাইকার বয় প্রদীপ, খুব লাইক খোঁজেন নাকি। আচ্ছা মোহাম্মদ হানিফ সালাম আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, রাজশাহীর পারিলা থেকে শুনছি, রাজশাহী থেকে অনেক অনেক ক্রাউড আমার যেটা মনে হয় ফেসবুক দেখলে, কিংবা হরর ক্লাবের জায়গাতেও কিন্তু রাজশাহীতে ডেন্সিটি অনেক বেশি, হরর ক্লাবে রাজশাহী থেকে হরর ঘটনা বেশি ঘটে, হ্যাঁ জানি না। আজকে যে হরর ক্লাবটি আজকে আমাদের সাথে আছে ফেসবুক লাইভে আপনারা যাদের দেখেছেন তাদের সাথে এখন আবার একবার অনেয়ারে পরিচিত হয়ে নিচ্ছি, তারা এই মুহূর্তে স্টুডিওতেই আছেন, আপনারা আপনাদের নাম এবং আবার একটু মনে করে বলে দিবেন কোথা থেকে এসেছেন।
জি আমি মোহাম্মদ রিপন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, ভাষা বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
আমি রাব্বি আহমেদ রাফি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত, শহীদ সার্জন জহুরুল হক হলে আমরা দুজনই।
আচ্ছা কোন ইয়ারে আছেন এখন?
আমরা দুজনে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত,
সেকেন্ড ইয়ারে, ওকে। তো ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার, হ্যাঁ সেকেন্ড ইয়ার টেক কেয়ার, আর কেমন টেক কেয়ার করছেন? আপনার তো লিটারেচারে, আপনি তো যেহেতু বাংলাতে পড়াশোনা করছেন, লিটারেচারে অনেক পড়া হয় তাই না?
জি ইনশাল্লাহ, মানে আমরা চেষ্টা করছি, আর লিটারেচারে অনেক হরর ঘটনা থাকে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেখান থেকে
বাংলা হরর গল্প অনেক পড়া হয়েছে এবং অনেক নতুন নতুন রাইটারের গল্প পড়েছি, নতুন বলতে আসলে অনেক আগের কিন্তু তাদের নাম হয়তো জানতাম, গল্প কখনো পড়া হয়নি, অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর গল্প আছে। আপনার এমনি পার্সোনাল কোন ফেভারিট রাইটার আছে? হরর হচ্ছে এমন না, সব মিলে বাংলা আপনার ফেভারিট রাইটার কে?
ফেভারিট রাইটার বলতে রবীন্দ্রনাথ ফেভারিট রাইটার।
আচ্ছা আচ্ছা রবীন্দ্রনাথ, অনেক ভাবায় তাই না?
জি
আপনার?
আমার ক্ষেত্রে একই অবস্থা, রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ডিপলি ওনার যে লেখাগুলো,
হ্যাঁ আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ যিনি মানুষের এমন কোনো আবেগ নিয়ে বলতে যান যেটা নিয়ে তিনি লেখেননি, তার হরর গল্প আছে বেশ কয়েকটা, এবং রবীন্দ্রনাথের কথা প্রায় বলে থাকি হরর গল্প নিয়ে যখন কথা হয়, যে রবীন্দ্রনাথের লেখা গল্পের ভেতরে ভূত না থাকলেও একটা ভৌতিক পরিবেশ কিভাবে ক্রিয়েট করতে হয় রবীন্দ্রনাথ সেটা দেখিয়ে গেছেন। তো যাই হোক, আরো অনেক আড্ডা হবে আপনাদের সাথে, তো এই মুহূর্তে যেটা মনে করছি যেহেতু ভূত এফএম থেকে ভূত এফএম হরর ক্লাবের উৎপত্তি, আপনারা তো ভূত এফএম এর লিসেনার তাই না? তো ভূত এফএম মানে এখন কি এখন রেগুলেশনে মানে ভূত এফএম শোনার শুরুটা কিভাবে হয়?
এখন আসলে ওই রকম ভাবে শোনা হয় না
তাই?
হ্যাঁ যখন,
এখন কি ভয় বেশি পান?
ভয় পাওয়ার বিষয়টা আসলে না, যখন কলেজে ছিলাম ওই সময়টা একটু বেশি মানে শোনা হতো আর কি, দেখা যেত যে রাতে ঘুমাতে যাচ্ছি ওই হেডফোন কানে দিয়ে শুনছি তো শুনছি এরকম, মানে এক সময় একটা অভ্যেসে পরিণত হয়ে গেছিল, সব সময় শুনতাম এমন একটা অবস্থা। কলেজ শেষ করার পর আসলে ওই ইউনিভার্সিটিতে আসার পর
আমি কিন্তু সেই যে শুরু থেকে শুনতাম এখনো আসলে শোনা হয় তাই না, যে প্রত্যেক শুক্রবার একটা রুটিন হয়ে গেছে অনেকে আমার এখানে যাওয়া হরকত দিয়ে যারা আছেন তাদের একসঙ্গে দেখা যায় এরকম যে শুক্রবার এভরিথিং ইজ প্রিপেয়ার্ড ফর ফুটবল।
তখন ইচ্ছা হতো যে এরকম যদি কোন ক্লাব হয় বা কোনো
আপনিও স্টুডিওতে এসে শেয়ার করতে চান,
তখন মানে খুব ইচ্ছা হতো যে আসলে এই স্টুডিওতে আসলে কারা যায়,
আচ্ছা আচ্ছা
কে যায় আর কিভাবে যায়, এরকম একটা আগ্রহ তখন থেকেই মানে মনের ভিতর ছিল। তো যাই হোক সেটা
আজকে তো স্টুডিওতে একদম চলে আসছে,
হ্যাঁ একদম স্বপ্নের মতো একটা বিষয় বলা যায় মানে।
আচ্ছা আচ্ছা, তো এখন কিন্তু আরো একটা ব্যাপার যে আগে হচ্ছে মানে এখন যেহেতু প্রযুক্তি অনেক এগিয়েছে, টেকনোলজি অনেক এগিয়েছে, ভূতপ্রেমে যারা আসেন তাদেরকে লাইভ এর মাধ্যমে দেখানো হয়, ইভেন যাদের অডিও ক্লিপ বাজানো হয় তারা এবং ভিডিও করেও পাঠান, সেই ভিডিওগুলো কিন্তু ভূতাসনের পেজ থেকে শেয়ার করা হয়। তো আপনারা আজকে একদম চলে এসেছেন স্টুডিওতে, হরর যে এই যে হরর বিষয়ে আপনাদের ইন্টারেস্ট আছে সেই জায়গা থেকেই আপনারা এসেছেন বোঝা যাচ্ছে, ভূতাসন থেকে আপনারা অনেক ইন্টারেস্ট ক্রিয়েট হয়েছে। এরকম কি কখনো হয়েছে যে ভূতাসনের কোনো একটা স্টোরি শুনেন সেটা কখনো নিজের লাইফের সাথে, বা এমন কোনো স্টোরি যেটা শুনে অনেক ভয় লেগেছিল এমন কোনো অভিজ্ঞতা কি আছে মনে পড়ে?
জি এরকম হয়েছে যে কোন গল্প মানে শোনার পর সেদিন রাতে তো অবশ্য ঘর থেকে বের হতে পারিনি, এবং মানে প্রায় সেম কোয়ালিটিরই কোনো ঘটনা আমার জীবনে দেখা যাচ্ছে যে কিছুদিনের মধ্যেই ঘটে গেছে। অবশ্য এটা কি ছিল আমার বোধগম্য হচ্ছিল না, তবে আমার মানে প্রায় সেমই একটা ঘটনা ঘটেছিল।
মানে আপনি ভূতের ফেমে একটা ঘটনা শুনেছেন এরকম ঘটনা?
প্রায় সেম আর কি, একেবারে হুবহু না।
কিরকম?
যেমন ওটা ছিল একটা মানে রাতের বেলার ঘটনা, যেখানে ছিল
ভৌতিক ঘটনাগুলো বোধহয় রাতে বেশি হয় না?
জি বয়স ছিল ওই সময় হয় কি মানে ভিতরে একটা অন্যরকম ফিলিং কাজ করে, একটা ভয় লাগানো ফিলিং।
আচ্ছা আচ্ছা,
দেখা যায় যে গল্পটা শোনা শেষ হলো, এখন ওই সময় এমন একটা পরিস্থিতি দাঁড়ায় যে বাইরে যাওয়া আমার জরুরি, তারপরে যেতে পারতেছি না, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে।
মনে হয় যে হঠাৎ যদি কিছু একটা দেখি যেটা হয়তো নরমাল কিন্তু ওই মুহূর্তে অ্যাবনরমাল মনে হয়।
অ্যাবনরমাল জিনিস আসলে চলে আসে।
আচ্ছা,
আমি বাইরে বার হলাম, মনে হচ্ছে যেন পিছনে আমার কি যেন একটা শব্দ, কি যেন হাঁটতেছে, কেউ হয়তো হাঁটতেছে, কেউ আমাকে তাড়া করতেছে, কেউ আমার দিকে নজর রাখতেছে, এমন একটা বিষয় কাজ করে আসলে ভিতরে।
তো যেটা বলছিলেন যে ভূত এফএম শুনে আপনার যে একটা মানে জীবনের ঘটনা সাথে কি মিলে গিয়েছিল, সেই মানে ঘটনা কেমন ছিল একটু শুনে।
জি আসলে আমি যেটা শুনছিলাম সেটা ছিল এরকম যে মানে দুটি বাচ্চা তারা হচ্ছে মাদ্রাসা, অর্থাৎ হেফজখানা যে মাদ্রাসা আছে এতিমখানা, ওরা হচ্ছে যে বিভিন্ন বাসায় লজিং থাকে আর কি, গ্রামে লজিং বলে, তো হচ্ছে সেখানে ওরা রাতের বেলা খাবার আনতে যায়। তো খাবার আনতে গিয়ে আর কি ওরা এরকম মানে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, তার পাশে বাঁশঝাড় থাকে, তো হঠাৎ করে ওরা দেখে যে আসলে বাঁশঝাড়ের উপরে কেমন একটা অগ্নিকুণ্ডের মতো। তো দুটি ছেলে তখন ভয় পায়, ভয় পেয়ে আর খাবার আনতে যায়নি, তখন আর কি তারা ফেরত আসে বাসায়। তো আমারটাও প্রায় সেম, আমি অবশ্য মানে খাবার আনতে যাচ্ছিলাম না, তবে আমি হচ্ছে একদিন আসছিলাম রাতে বাসায়, তখন আর কি আমার ওরকম সামনে দুটা বাচ্চা আর কি ওইরকম মাদ্রাসায় পড়ুয়া বাচ্চা যারা এরকম সামনে পড়ে, তবে তারা আমার চেনা পরিচিত ছেলেদের মতোই, তাদেরকে নাম ধরে যখন ডাক দিই তখনই তারা কেমন আমার সামনে থেকে আর কি হারিয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। তো তখন আমি আসলে একটু বেশি ভয় পেয়ে যাই। তো যখন আমি বাসায় আসি, বাসায় আসার পরেও আমার কাছে মনে হচ্ছিল যে ওই দুটো বাচ্চাই হয়তো আমার পিছনে পিছনে আসছে, হয়তো বা ওরা আমাকে ফলো করছে।
আচ্ছা আচ্ছা, মানে অলমোস্ট এই একই রকম মানে ফিলিংস আপনার হয়েছিল? হ্যাঁ, তো আসলে খুব অদ্ভুত আসলে যে এই যে মানে অন্তত নীরব এলাকাগুলোতে রাতের বেলা হেঁটে গেলে কিংবা একা একা যদি রাতের অন্ধকারে হাঁটতে থাকা হয়তো অনেকেই ভয় পান।
গ্রামে আসলে এই বিষয়টা একটু বেশি হয় আমার মনে হয়, কারণ দেখা যায় যে গ্রামে রাত 11টা সাড়ে দশটা এগারোটা বাজলেই মনে হয় যেন সবাই ঘুমিয়ে পড়ছে, একটা অন্যরকম মানে মানে একটা নির্জন নির্জন একটা পরিবেশ।
হ্যাঁ একদম, খুবই স্বাভাবিক
ওই সময় যদি
ঘন্টার পরে আসলে অনেক,
হ্যাঁ অনেক সবাই ঘুমিয়ে পড়ে আসলে তো ওই সময় বাইরে বার হলে আর কি এই জিনিসটা বেশি কাজ করে ভিতরে।
হ্যাঁ যেহেতু পুরো গ্রাম নীরব,
শুধু ঝিঝি পোকার শব্দ আসে আর মনে হয় যেন একদম
আসলে এই মুহূর্তে আমারও মনে হচ্ছে যে এরকম একটা জায়গায় যদি হেঁটে যেতে পারতাম পূর্ণিমার রাতে। সবসময় আসলে রোমান্টিকতা কাজ করবে না হয়তো সে সব জায়গাটাতে, যারা রেগুলার থাকেন এরকম পরিবেশে তাদের কাছে হয়তো রাতের বেলা এরকম করতে যাওয়াটা রোমান্টিকতার মতো লাগবে, কিন্তু কখনো কখনো সেই রোমান্টিকতা হরর হয়ে যেতে পারে। তো আপনাদের সাথে আরো আড্ডা দিব, তাই না? আপনাদের কিছু কারেক্ট স্টোরি আছে, সেই স্টোরিগুলো শুনবো। আমাদের যে ক্লাব হিসেবে আপনারা এসেছেন, সেই ক্লাব হিসেবে আপনাদের অ্যাক্টিভিটিস কি হতে পারে সেটা তো আপনারা বললেন যে আপনার লিটারেচার থেকে আমাদেরকে বেশ কিছু স্টোরি আপনারা আমাদেরকে দিতে পারবেন, এবং আমরা খুবই আশা করব কারণ এই ক্লাবগুলো যা পাঠায় বা ক্লাবগুলো যা চায় সেই অনুযায়ী এগিয়ে চলে পুতাম হরর ক্লাব। facebook.com/radiofurti এখানে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কথা, আপনি আমাদেরকে ইমেল করতে পারেন bootfm@radiofurti.fm এবং সাবজেক্ট ফিল্ড অবশ্যই লিখতে ভুলবেন না। হরর ক্লাব কেমন লাগছে এখন পর্যন্ত, আড্ডা কেমন লাগছে বুতাফম হরর ক্লাব জানাবেন। ফিরে এসে আমরা শুনবো আজকে প্রথম গল্পটা, কোন গল্পটা শুনবো ফিরে এসেই বলি। বিরতিতে যাই একটা ছোট্ট, আর বিরতিতে গিয়ে একটা খুব সুন্দর গান শুনে এসে মহিলা ঘোরাঘুরি কত কি করার আছে বাকি সুন্দর করে ফুটে দিতে পারেন।
ইন্টারনেট থেকে তুমি কি শিখেছো?
আমরা তিনজন মিলে বাবার জুতার বাক্স দিয়ে প্রজেক্টর বানিয়েছি।
আমি ইন্টারনেট থেকে রিয়াল দুধ শিখেছি, ওই 19 রকম গাড়ি দেওয়া শিখছে।
ইন্টারনেটে ভালো খারাপ দুটোই আছে, নিশ্চিত করুন আপনার সন্তান যেন শুধু ভালোটাই শেখে। বাংলাদেশে এই প্রথম রবি নিয়ে এলো সেফনেট, ভিজিট করুন www.robisafenet.com এবং সিলেক্ট করুন শুধুমাত্র নিরাপদ সাইট গুলো রবি।
Fresh, fresh music served hot. Radio Footy on the spot.
কত কি করার আছে বাকি, বেলা এভাবে আমি থাকি, ভেবে ভেবে সারাদিন কাটে, বলো কি উপায়, তোমারও কি এরকম ঘটে, কত কি করার আছে বাকি। ঠিকই যে চাই খুঁজে বেড়াই কুল কিনারা, ভেবে না পাই কি করি বলো না, হাহুকার গেল না ও ও, ঠিকই যে চাই খুঁজে বেড়াই কুল কিনারা, ভেবে না পাই কি করি বলো না, হাহুকার গেল না ও ও। ছেড়ে ছেড়ে বহু দূরে সরে যাই, তবে আর কি বা হবে, ও Thank you.
কিছু তো হলো না এ জীবনে, বৃথা কালো খয়। তোমারও কি এমন হয় মনে, নিঃসঙ্গতা ঘিরে আসে কফি এ সময়, তোমারও কি কেউ নেই পাশে, ভিক্ষি যে চাই খুঁজে বেড়াই কুলকি নারা ভেবে না পাই কি করি বলো না, গেল না ও ও ঠিকি যে যাই খুঁজে বেড়াই কুল কিনারা ভেবে না পাই কি করি বলো না হাহুতা। বহু দূরে সরে যাই তবে আর কি হবে, ও কত কি করার আছে বাকি।
সারা দেশে লুকিয়ে থাকা ইসলামিক জিনিয়াসদের খুঁজছি আমরা। 10-16 বছর বয়সের ছাত্রছাত্রীরা আজই রেজিস্ট্রেশন করো ফ্রুটিকা ইসলামিক জিনিয়াসে। কেরাত ইসলামিক নলেজ হামদন আছে, প্রতিভা দেখে জিতে নাও 5,00,000 টাকা স্কলারশিপ ও অন্যান্য পুরস্কার। লগ ইন করো www.frutikaislamicgeniusdot.akijfood.com অথবা ফেসবুক পেজ ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস বিডিতে। এছাড়াও মোবাইলে রেজিস্ট্রেশন করতে ফ্রুটিকা স্পেস তোমার নাম স্পেস বয়স স্পেস বিভাগ লিখে SMS করো 16242 নাম্বারে, অথবা সরাসরি চলে এসো অডিশনে বিস্তারিত পত্রিকায়, অথবা কল করো 01972020905 নাম্বারে। ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস।
শুনছেন আর এই মুহূর্তে চলছে কি ভূত এফএম হরর ক্লাব। ভূত এফএম হরর ক্লাবে আছে আমাদের সাথে ঢাকা ভার্সিটির একটা হরর ক্লাব যুক্ত হয়েছে, ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, তারা বেসিক্যালি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট দুজন আমাদের সাথে এসছেন, তারা তাদের হরর ক্লাব নিয়ে এই মুহূর্তে তাদের মেম্বার এই দুজনই। তো আপনি একদমই ভয় পাবেন না, আপনার দুই বন্ধু মিলে শোনেন আপনারা হরর ক্লাব খুলতে পারছেন না, তো কি হয়েছে দুজন মিলে একটা হরর ক্লাব খুলুন। হ্যাঁ, মানে খুব বিশেষ কিছু আমরা করি না, তাই না? আমরা রকেট বানাই না, তো রকেট সায়েন্স আমাদের জানতে হয় না। আমরা খুব সিম্পল কাজ করি, আমরা যেটা করি যে খুব আশেপাশের মানুষের হরর স্টোরিগুলো কালেক্ট করি, বা আমাদের আমরা যেখানে বাস করি, আমরা যেখানে বা আমাদের গ্রামের বাড়িটা যেখানে হয়তো বা মানে আমরা ছোটবেলা থেকে যেখানে বেড়ে উঠেছি, সে ঠিক সেই জায়গাতে দেখবেন কিছু ঘটনা বা গল্প প্রচলিত আছে। আমরা ছোটবেলায় কিন্তু বিভিন্ন দেশের উপকথা রূপকথা পড়তাম, এবং এরকম উপকথা রূপকথাগুলো কিন্তু আমাদের গ্রাম বাংলাতে প্রচুর প্রচলিত আছে, এবং সেই উপকথা রূপকথাগুলো কালেক্ট করে এর আগে বহু মানুষ বহু কিছু করেছেন। ময়মনসিংহ গীতিকা নামে একটা ময়মনসিংহ গীতিকা যেরকম ভাবে তৈরি করা হয়েছিল, যে বাংলাদেশের গ্রাম ময়মনসিং পুরো অঞ্চলটা ঘুরে ঘুরে, আমার এই মুহূর্তে একদমই নামটা মনে পড়ছে না, স্মৃতিশক্তি খুব লোক পাচ্ছে, যাই হোক, তো সেইভাবে ঘটনা স্টোরি কালেক্ট করে তো সেটা ক্রিয়েট করা হয়েছিল, তাই না? তো আমরাও যেটা করি হরর ক্লাব, সেটা হচ্ছে সেই স্টোরিগুলো আসলে আমরা কালেক্ট করার চেষ্টা করি, এবং স্টোরি কালেক্ট করার সবচেয়ে বড় উপায় কি, আমরা যেই থিমে বিশ্বাসী সেটা হচ্ছে 10-এর লাঠি 1-এর বোঝা। তো সেই 10 জন মিলে যখন একটা ক্লাব ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ সেই 10টা ক্লাব যখন থাকে আমাদের, বা যখন দশ দশে একশোটা ক্লাব, একশো দশে এক হাজারটা বা আরো আরো অনেক ক্লাব যখন হবে বা হচ্ছে, সেই ক্লাবগুলো আমাদের সে কাজটা অনেক ইজি করে দিচ্ছে, সেটা আরো অনেক কিছু করার সুযোগ আছে, সেগুলো অনুষ্ঠানে এগুতে এগুতে কথাবার্তার ভিতরে আরো অনেক বেশি বেরিয়ে আসবে। ফেসবুকে একটু ঘুরে আসি, জাস্ট কারা আছেন আমার সাথে আর কি, নিশিদলি আছেন, লিখেছেন ভেরি নাইস শো, ফিরোজ মাহমুদ লিখেছেন আছি ভাই রাজশাহী থেকে, শাকিল আহমেদ লিখেছেন বগুড়া থেকে শুনছি, এসএসসি এক্সাম তাও তবু হরর ক্লাবের সাথে আছে, খুব বিপজ্জনক তবু সাথে যেহেতু আছেন ভালোভাবে প্রশ্ন অবশ্যই করবেন। তাহা আফরিন আশা, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আশা, সৃষ্টি ভাইয়া আমি তাহা আফরিন আশা খুলনা থেকে শুনছি, হরর ক্লাবে হরর স্টোরি শুনতে চাই, হরর স্টোরি আমরা এই মুহূর্তে একটা হরর স্টোরি শুনবো। আচ্ছা আর কমেন্ট না করে আচ্ছা আরেকটা পরীক্ষা কমেন্ট পড়িয়ে দিচ্ছি, স্বপ্নের রাজকুমার তার নাম, ভাই দোয়া করবেন আমি যেন ভালো এক্সাম দিতে পারি, পরীক্ষার মাঝে শুনছি সাকিব খান বগুড়া থেকে, সাকিব খান আপনার নাম এবং ফেসবুক নাম স্বপ্নের রাজকুমার, সব দিক থেকে একটা নায়ক নায়ক ভাব আছে আপনার মধ্যে, তো নায়কের মতো পরীক্ষা অবতীর্ণ হবেন। হ্যাঁ আজকে রাতে যদি একটু ভয় পেয়েও যান পরীক্ষার হলে, আশা করি ভয় পাবেন না, পরীক্ষার হলে ফুল কনফিডেন্সের সাথে পরীক্ষা দেবেন। তো আমরা এই মুহূর্তে যাব একটা গল্পে, গল্পটা বিদেশি একটা গল্প, বিদেশি গল্পটির নাম হচ্ছে গ্যাব্রিয়েল আর্নেস্ট হেক্টর হিউমান্ট্রো, এই হচ্ছে রাইটারের নাম, এবং আমি যেটা পেয়েছি সেটা একটা অনুবাদ, এবং অনুবাদটি করেছেন মহাশ্বেতা, তো মহাশ্বেতার অনুবাদে এখন আমরা একটা হরর গল্প শুনবো, গল্প শেষে আবার ফিরে আসি। হ্যাঁ ততক্ষণ রেডিও ফুটি 88 FM এর সাথে থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুটিতে থাকুন। স্টেশনে যাওয়ার পথে শিল্পী কানিংহাম বলল, তোমাদের এই জঙ্গলে কিন্তু একটা হিংস্র জানোয়ার আছে। গোটা রাস্তায় এটা তার একমাত্র বক্তব্য ছিল, কিন্তু ভ্যানজিলের অনর্গল কথা বলে যাওয়ায় তার নিরাপত্তা লক্ষ্য করা হয়নি। দু একটা শেয়াল আর কিছু অনেক দিনের বেজে, এর থেকে হিংস্র আর কোনো জানোয়ার নেই, ভ্যানজিল তার উত্তরে বলল। শিল্পী কোনো উত্তর দিল না। হিংস্র জানোয়ারের ব্যাপারে কি বলছিলেন? কিছুক্ষণ পর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভ্যানজিল কানিংহামকে প্রশ্ন করে, কিছু না, আমার কল্পনা, যাক আমার ট্রেন এসে গেছে, কানিংহাম এই বলে চলে গেল। সেই বিকেলে ভ্যানজিল প্রতিদিনের মতোই তার জঙ্গলে ঢাকা এস্টেটের ভেতর হাঁটতে বেরোল। ভ্যানজিলের পড়ার ঘরে একটা স্টাফ করা বক ছিল, সে অনেক ধরনের জঙ্গলি ফুলের নাম জানত, অতএব তার পিসিও তাকে এক বিশাল প্রকৃতিবিদ বলতে বিরক্তি করত না, আর যাই হোক সে প্রচুর হাঁটতে পারত, প্রায় অভ্যাসবশতই সে হাঁটতে হাঁটতে যা দেখত তা মনে রাখত, বিজ্ঞানের উপকারের জন্য না হলেও পরে গল্প করার সময় কাজে লাগবে বলে। চারিদিকে ব্লুবেল ফোটা শুরু হলে সে সবাইকে বিশেষভাবে তার কথা জানিয়েছিল, অবশ্য সবার সে সম্বন্ধে কিছু ধারণা ছিল, কারণ বাইরের ঋতুটা কি তা সবাই দেখেছে, কিন্তু এ বিষয়েও সবাই একমত ছিল যে ভ্যানজিল তার বক্তব্য একেবারে মন থেকে করেছিল, অতএব কেউ তাতে কোনো আপত্তি জানায়নি। কিন্তু এই বিশেষ বিকেলে ভ্যানজিল যা দেখল তাতে রোজকার অভিজ্ঞতার থেকে একেবারেই আলাদা। ওক গাছের একটা ঝাড়ের মধ্যে গভীর একটা জলাশয়, তার উপর ছুঁকে থাকা মসৃণ পাথরের গায়ে হাতটা ছুঁয়ে শুয়েছিল 16-17 বছরের একটি ছেলে। বিকেলের জোরালো সূর্যের আলোয় আরাম করে তার তামাটে শরীরটাকে শুকোচ্ছিল সে, মধ্যে থেকে চেরা তার ভেজা চুল মাথায় লেপটেছিল, তার হালকা বাদামি চোখগুলোতে কেমন যেন একটা বাঘ সুলভ চমক ছিল। সে ভ্যানজিলের দিকেই অলস অথচ সজাগ দৃষ্টিতে তাকিয়েছিল। এমন অপ্রত্যাশিত মূর্তিকে সেখানে দেখে ভ্যানজিল নিজের অজান্তেই চিন্তা করতে লাগল, এই জঙ্গলি ছেলেটা কোথেকে আসলো এখানে? মাস দুয়েক আগে খুব কাছে কারখানার এক শ্রমিকের বাড়ি থেকে তার বাচ্চাটি উদ্ধার হয়ে যায়, তখন আন্দাজ করা হয়েছিল যে কারখানার পাশে নালার জলে ভেসে গেছে বাচ্চাটি, কিন্তু সে তো একেবারে সদ্যজাত বাচ্চা, আর এ তো একটা কিশোর।
এখানে তুমি কি করছো?
ছেলেটিকে উদ্দেশ্য করে ভ্যানজিল জিজ্ঞেস করলো।
দেখছেন না গায়ে রোদ লাগাচ্ছি,
ছেলেটি উত্তর দিল।
তুমি কোথায় থাকো?
এখানেই থাকি, এই জঙ্গলে।
না তুমি তো এই জঙ্গলে থাকতে পারো না,
জঙ্গলটা বেশ ভালোই তো, ছেলেটা বলল তার গলায় একটা অভিজ্ঞ ভাব।
কিন্তু রাত্রে ঘুমাও কোথায় তুমি?
আমি রাতে ঘুমাই না যে, তখনই তো আমার সবচেয়ে বেশি কাজ।
ভ্যাঞ্জিল এবার বিরক্ত হল। ব্যাপারটার মধ্যে রহস্য কিছু একটা আছে, কিন্তু সেটা যে কি তা সে ঠিক ধরতে পারছিল না।
তুমি কি খাও?
মাংস। সে কথাটা কেমন যেন রসিয়ে রসিয়ে বলল, যেন সেই মুহূর্তে মাংসের স্বাদ সে তার জিভে পাচ্ছিল।
মাংস? কিসের মাংস? আপনারা যখন এতই কৌতূহল তখন শুনুন, খরগোশ, বনমোরগ, এমনি মোরগ, ঠিকঠাক আবহাওয়ায় ভেড়া, আর মানুষের বাচ্চা যদি পাই কখনো, যদিও এমনিতে রাত্রে ওদের ঘরের ভেতর আটকে রাখে, আর তখনই আমি শিকার করে থাকি। শেষ মানুষের বাচ্চার মাংস খেয়েছি তারপর মাস দুয়েক তো হয়েই গেছে।
তার এই বিদ্রুপ গোছের মন্তব্যটিকে অগ্রাহ্য করে ভ্যাঞ্জিল ছেলেটাকে চোরা শিকারের বিষয়টির দিকে টেনে আনার চেষ্টা করলো।
খরগোশের ব্যাপারটা কিন্তু তুমি বাড়িয়েই বলছো। আমাদের এই পাহাড়ি খরগোশ শুধু হাতে ধরা অত সহজ নয়।
ছেলেটা এর বেশ একটা রহস্যময় উত্তর দিল।
রাতে তো আমি চারপাই শিকার করি।
তুমি বোধহয় বলার চেষ্টা করছো তুমি কুকুর নিয়ে শিকার করো, তাই না?
ভ্যাঞ্জিল বলল। ছেলেটা এবার নিচু গলায় একটা অদ্ভুত হাসি হেসে গড়িয়ে নিয়ে চিত হয়ে শুল। হাসিটা চাপা হলেও কিছুটা জান্তব গর্জনের মতো শোনালো।
রাতে কোনো কুকুরই আমার সাথে থাকতে বিশেষ ইচ্ছুক বলে মনে হয় না।
ভ্যাঞ্জিলের এবার মনে হতে লাগলো যে এই অদ্ভুত চোখওয়ালা অদ্ভুত কথা বলা ছেলেটির মধ্যে একটা বড়ই অস্বস্তিকর ব্যাপার রয়েছে।
তোমাকে এই জঙ্গলে তো আমি থাকতে দিতে পারি না,
ভ্যাঞ্জিল এবার কর্তৃত্বের সাথে বলল।
আমার তো মনে হয় আপনার বাড়িতে থাকার চাইতে আমার এই জঙ্গলে থাকাটাই আপনার পক্ষে বেশি সুখকর হবে।
সত্যি তার সুন্দর সাজানো গোছানো বাড়িতে বন্য কিশোরটির থাকাটা একদমই সুখকর হবে না, ভ্যাঞ্জিল ভেবে দেখল।
কিন্তু তুমি যদি নিজে থেকে এখান থেকে না যাও
তাহলে তোমাকে আমি জোর করে তাড়াতে বাধ্য হব।
ছেলেটা তড়াক করে ঘুরে জলাশয়টিতে ঝাঁপ দিয়ে পড়ল। আর পর মুহূর্তে ভ্যাঞ্জিল জলাশয়ের যে ধারে দাঁড়িয়েছিল সেখানে তার জলের ভেজা চকচকে শরীরটা নিয়ে বেয়ে উঠে পড়লো প্রায় বিদ্যুৎ গতিতে। একটা উদ্বেড়ালের পক্ষে এটা অসাধারণ কিছু নয়, কিন্তু 16-17 বছরের একটা ছেলেকে এরকম করতে দেখে ভ্যাঞ্জিল কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে নিজের অজান্তে পিছু হতে গিয়ে হঠাৎ করে পিছলে পড়ে গেল জলের ধারে ভেজা আগাছা ঢাকা মাটিতে। আর সে পাখির মতো হলুদ চোখ দুটো ক্রমশ তার দিকে এগিয়ে আসছিল। প্রায় প্রতিবর্ত ক্রিয়াতেই সে হাত দুটো দিয়ে গলাটা ঢাকতে গেল। ছেলেটা আবার হেসে উঠল। এবার সে হাসিতে হাসির চেয়ে গর্জনের পরিমাণে বেশি। তারপর আবার সে বিদ্যুৎ গতিতেই ঝোপের আড়ালে মিলিয়ে গেল।
কি অদ্ভুত বন্য জন্তু একেবারে,
ভ্যাঞ্জিল মাটি থেকে উত্তরতে মন্তব্য করলো। আর তারপরে তার কানিহিমের কথা মনে পড়ে গেল।
তোমাদের এই জঙ্গলে কিন্তু একটা হিংস্র জানোয়ার আছে।
বাড়ি ফিরতে ফিরতে ভ্যাঞ্জিল এক এক করে গত কয়েক মাস ধরে এই অদ্ভুত বন্য ছেলেটির সাথে যুক্ত করা যেতে পারে এমন সমস্ত ঘটনার কথা নিজের মনে নাড়াচাড়া করতে লাগলো। ইদানিং এই জঙ্গলে শিকার করার মতো পশু কমে গেছে প্রায় হঠাৎ করে। আশেপাশের চাষি বাড়ি থেকে মাঝে মাঝেই মুরগি চুরি যাচ্ছে, খরগোশ তো আর প্রায় দেখাই যায় না, আর ভেড়ার ছানা নাকি পাহাড় থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এমন নালিশও তার কাছে এসেছে। সত্যিই কি ছেলেটা তাহলে কোনো চতুর শিকারী কুকুরের সাহায্যে এই এলাকায় শিকার করে বেড়াচ্ছে? সে রাত্রে চারপায়ে শিকার করার কথা বলেছে, আবার এও বলেছে যে রাতের বেলা কোনো কুকুর তার কাছে খেঁসবার সাহস পায় না। বড়ই রহস্যময় কাণ্ড কারখানা। মাস দুয়েক ধরে চলতে থাকে এসব লুটপাটের কথা ভাবতে ভাবতে আচমকা সে দাঁড়িয়ে পড়ল। দু মাস আগে কারখানা থেকে বাচ্চাটা চুরি গিয়েছিল। সবাই ভেবেছিল নালার জলে ভেসে গেছে বাচ্চাটা, কিন্তু তার মা হরফ করে বলেছিল যে ঠিক সেই সময় সে একটা চিৎকারের শব্দ শুনেছিল নালার উল্টো দিকে পাহাড়ের থেকে। ব্যাপারটা একেবারেই অচিন্তনীয়, কিন্তু ছেলেটার দু মাস আগে মানুষের বাচ্চার মাংস খাওয়ার কথাটা ভ্যাঞ্জিলের মাথায় ঘুরতে লাগলো ক্রমাগত। ছেলেটা এসব না বললেই পারত, এরকম কথা ঠাট্টা করে বলা উচিত নয়। প্রায় অভ্যাসের বিরুদ্ধে ভ্যাঞ্জিল বাড়িতে জঙ্গলে সেই ছেলেটার কথা কাউকে বলল না। সে যে দু মাস ধরে তার নিজের এস্টেটেই এরকম ক্ষতিকারক একজনকে আশ্রয় দিচ্ছিল তা এলাকার কাউন্সিলর ও বিচারক হিসেবে তার পদমর্যাদাকে বিপদগ্রস্ত করতে পারে। তাছাড়া চুরি যাওয়া ভেড়া মুরগির দামও তো লোকে তার কাছেই যেতে পারে। অতএব সে রাতে তাদের ডিনার অস্বাভাবিক রকম নীরবে সম্পন্ন হলো।
কিরে কথা বলছিস না কেন?
পিসি তাকে প্রশ্ন করলো।
বাঘ দেখেছিস মনে হচ্ছে?
ভ্যানচিল এই প্রবাদটা আগে কখনো শুনিনি। শুনেও তার খুব বোকা বোকা লাগলো। সত্যি যদি বাঘ দেখে থাকে তাহলে এতক্ষণ এরকম চুপ করে থাকার পাত্র সে নয়। পরদিন সকালে ব্রেকফাস্ট খেতে গিয়ে ভ্যানচিল টের পেল যে বিকেলের ঘটনা নিয়ে তার অস্বস্তি পুরোপুরি কাটেনি। সে ঠিক করলো সে ট্রেনে করে পাশের শহরে যাবে, সেখানে কালিংহ্যামকে খুঁজে বের করবে আর জিজ্ঞেস করবে সেদিন সেই হিংস্র জন্তুর কথা সে কেন জিজ্ঞেস করেছিল। এই সিদ্ধান্তটি নিয়ে সে তার আগের হাসি খুশি মেজাজ কিছুটা ফিরিয়ে আনতে সক্ষম হলো। গুনগুন করে একটা আনন্দের গান গাইতে গাইতে তার সকালের পাওনা সিগারেটখানা খুঁজতে গেল বসার ঘরে। ঘরে ঢুকে অবশ্য গানের কলির বদলে গলা থেকে তার ভগবানের নাম বেরিয়ে এলো। তার সোফার উপরে কমনীয় ভাবে গা ছড়িয়ে অতি আরামে শুয়ে রয়েছে গত বিকেলের জঙ্গলের সেই ছেলেটা। আগে যে তার গা অনেক শুকনো, কিন্তু আর কোনো বদল ঘটেনি তার চেহারায়।
কোন সাহসে তুমি এখানে এসেছো?
ভ্যানচিল রাগে চিৎকার করে উঠল।
আপনি তো আমায় জঙ্গলে থাকতে মানা করেছিলেন,
ছেলেটা ঠান্ডা গলায় উত্তর দিল।
কিন্তু এখানে আসতে তো বলিনি, আমার পিসি তোমায় দেখলে।
আর সেই মুহূর্তে পিসি সেই ঘরে ঢুকে পড়ল। ভ্যানচিল কোনো মতে ব্যাপারটাকে ডাকতে বলল।
আরে বেচারা ছেলেটা রাস্তা হারিয়ে ফেলেছে, আর স্মৃতিও ওকে কোথেকে এসছে মনে করতে পারছে না কিছুতেই।
আর পর মুহূর্তে ছেলেটার মুখের দিকে একবার দেখে নিল, পাছে সে তার বন্য চরিত্রের কোনো অপ্রত্যাশিত নমুনা দেখিয়ে দেয় পিসিকে, তা অবশ্য হলো না। আর এই অনাথ পথ হারানো ছেলেটিকে কোনো মিষ্টি বিড়াল ছানা বা কুকুর ছানার মতোই মনের আনন্দে কাছে টেনে নিল পিসি। বলল, ওর জন্য যতটুকু পারি আমরা করব। কিছুক্ষণের মধ্যেই একজন লোককে পাশের পাত্রের বাড়িতে পাঠিয়ে সেখানকার কিছু অল্প বয়সী এক কর্মচারীর বাড়িতে পরার জামা কাপড় নিয়ে আসা হলো, আর তার সঙ্গে জুতো কলার শার্ট এ সমস্ত। পরিষ্কার ও ভদ্র জামা কাপড় পরিহিত অবস্থায় ছেলেটিকে দেখেও কিন্তু ভ্যানচিলের মনে হলো তার এই অস্বস্তিকর ব্যাপারটা এক চুলও যায়নি। কিন্তু পিসির তাকে বড়ই মনে ধরল। ওর আসল নাম জানা অবধি ওকে একটা সুন্দর নাম দিতে হবে। পিসি বলল, গ্যাব্রিয়েল আর্নেস্ট। হ্যাঁ তাই ভালো, বেশ ঠিকঠাক, সুন্দর। ভ্যানচিল সায় বটে, কিন্তু মনে মনে তার অস্বস্তিটা রয়েই গেল, বরঞ্চ আরো বেড়ে গেল যখন জানা গেল যে তাদের বৃদ্ধ শান্ত স্প্যানিয়েলটা ছেলেটা আসা মাত্রই দরজা দিয়ে সটান দৌড় লাগিয়েছিল বাইরের দিকে। সে এখন ঘরে ঢুকতে নারাজ, প্রায় জেদ করেই সে ফলের বাগানের অন্য কোণে বসে কাঁপছে আর কুঁই কুঁই করছে। পোষা ক্যানারি পাখিটা যে ভ্যানচিলের মতোই বাঁচাল, সেও আজ কয়েকটা ভীত আওয়াজ ছাড়া কিছু বলতে পারছে না। তার ফলে যত তাড়াতাড়ি সম্ভব কানিংহ্যামের সাথে যোগাযোগ করাটা জরুরি বলে মনে করলো ভ্যানচিল। যখন সে স্টেশনের পথে রওনা দিল, তখন পিসি সন্ধ্যাবেলায় তার সানডে স্কুলের শিশু সদস্যদের সঙ্গে গ্যাব্রিয়েল আর্নেস্টের আলাপ করার ব্যবস্থা করেছে। কানিংহ্যাম প্রথমে কথা বলতে রাজি হচ্ছিল না, বলে, আমার মা মাথায় গন্ডগোলে মারা গিয়েছিলেন, অতএব তুমি বুঝতে পারছো আমি কোনো অবাস্তব অসম্ভব আজগুবি জিনিস দেখে থাকলেও তা নিয়ে মাথা ঘামাতে একদম ইচ্ছুক নই। কিন্তু তুমি দেখেছোটা কি? ভ্যানচিল তার পেছনে লেগেই রইল। আমার যা দেখেছি তা এমনই অবাস্তব যে কোনো সুস্থ মানুষ তা দেখে থাকলেও তা কখনো স্বীকারও করবেন না। তোমাদের ওখানে আমার শেষ সন্ধ্যায় আমি ফলের বাগানের ধারে একটা বেশ ঝাঁকড়া ঝোপের আড়ালে দাঁড়িয়েছিলাম। আস্তে আস্তে মিলিয়ে যাওয়া সূর্যাস্তের রং দেখছিলাম আকাশের গায়ে। হঠাৎ আমি একটা ছেলেকে খেয়াল করলাম, একটা কিশোর, সদ্য স্নান করে উঠেছিল বোধহয়, পাশে তো পুকুর, পায়ের ওপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল সে। তাকে দেখে পৌরাণিক গল্পের পাতা থেকে উঠে আসা কোনো বন্য দেবতার কথা মনে হচ্ছিল আমার। তাই তাকে আমি আমার ছবির মডেল বানাবো বলে ঠিক করে ফেললাম। পর মুহূর্তেই হয়তো আমি তাকে ডাকতাম, কিন্তু হঠাৎ করেই সূর্য একেবারে ডুবে গেল। গোলাপি আর কমলার বদলে চারদিক তখন সন্ধ্যার কালো ছাই রং। আর সেই সঙ্গে আরেকটা আশ্চর্য জিনিস ঘটল, ছেলেটা মিলিয়ে গেল।
হ্যাঁ, একেবারে ভ্যানিশ?
ভ্যানচিল উৎসাহিত গলায় জিজ্ঞেস করলো।
না,
আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার,
উত্তর দিল শিল্পী। পাহাড়ের ওপারে যেখানে ছেলেটা এক মুহূর্ত আগে দাঁড়িয়েছিল, সেখানে তার জায়গায় হাজির হলো একটা বিশাল বড়
কালচে রঙের নেকড়ে পাক, ঝকঝকে স্বতন্ত্র আর নিষ্ঠুর হলুদ দুটো চোখ। তুমি ভাববে চিন্তা করার জন্য আর থেমে থাকলো না ফ্যাঞ্চিল, সে তখনই হন হন করে স্টেশনের দিকে হাঁটা লাগলো। টেলিগ্রাম করার কোনো প্রশ্নই নেই, গ্যাব্রিয়েল আর্নেস্ট একটা নেকড়ে মানুষ। এমন কথাটা হঠাৎ কেউ শুনলে ব্যাপারটার গুরুত্ব তো বুঝবেই না, বরং হাসবে। পিসি শুনলে হয়তো ভাববে ভ্যাঞ্চিল তার সঙ্গে রহস্য করছে। শুধু একটাই আশা ছিল তার, সে সূর্যাস্তের আগে হয়তো বাড়ি পৌঁছতে পারবে। বাড়ির স্টেশনে পৌঁছে সে গাড়িতে করে তাড়াহুড়ো করে রওনা দিল। গ্রামের আঁকা বাঁকা রাস্তা যেন শেষই হয় না, বিরক্ত লাগছিল তার, আর সেই সঙ্গে একটা শিরশির ভয় কাজ করছিল বুকের ভেতরে। গিয়ে পৌঁছতে পৌঁছতে দেখা গেল সূর্যাস্তের আলোয় চারিদিক রঙিন হয়ে উঠেছে। অবশেষে সন্ধ্যের মুখোমুখি যখন সে গিয়ে বাড়ি পৌঁছল, পিসি তখন টেবিল থেকে না খাওয়া কেক ও জ্যাম বয়ামে ভরে রাখছিল।
গ্যাব্রিয়েল আর্নেস্ট কোথায়?
সে একরকম চেঁচিয়ে উঠল।
ও টুকদের ছোট ছেলেটাকে বাড়ি পৌঁছে দিতে গেছে,
পিসি বলল।
এত দেরি হয়ে গেল, ভাবলাম বাচ্চাটাকে একা পাঠানোটা নিরাপদ হবে না। সূর্যাস্তটা কি সুন্দর না?
সূর্যাস্তের ব্যাপারে অবিদিত না থাকলেও ভ্যাঞ্চিল আর তার সৌন্দর্য নিয়ে আলোচনা করতে দাঁড়ালো না। যত দ্রুত সম্ভব সে ছুটতে লাগলো টুকদের বাড়ির দিকে। রাস্তাটার একধারে কারখানা, সেই নালা, আর অন্যদিকে খাড়া পাহাড়। আকাশে তখন সূর্যাস্তের লালচে আধার কিছুটা লেগে রয়েছে। এর পরের পাঁকটা নিলেই বাড়িটাকে দেখতে পাওয়া যাবে। আর তারপরে হঠাৎ সমস্ত আলো চলে গিয়ে চারদিক কালো আর নিষ্প্রাণ হয়ে গেল। আর দূর থেকে ভেসে এলো এক ভয়ার্ত চিৎকার। ভ্যাঞ্চিল ছোটা বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। গ্যাব্রিয়েল আর্নেস্ট আর টুকদের সেই বাচ্চাটাকে আর কখনোই দেখা যায়নি, কিন্তু গ্যাব্রিয়েল আর্নেস্টের ফেলে দেওয়া জামা কাপড় রাস্তার ধারে পাওয়া গিয়েছিল। অতএব লোকে ভেবেছিল বাচ্চাটা কোনোভাবে জলে পড়ে গিয়েছিল, আর গ্যাব্রিয়েল আর্নেস্ট তাই জামা কাপড় খুলে রেখে তাকে বাঁচাতে জলে নেমেছিল, কিন্তু পারেনি। ভ্যাঞ্চিলও আশপাশে কর্মরত কয়েকজন কর্মচারী পরে বলেছিল যে সন্ধে নামার সময় তারা ওখান থেকে আসা একটা বাচ্চার চিৎকার শুনতে পায়। সম্ভবত চিৎকারটা জামা কাপড় যেখানে পাওয়া গেছে সেখানকার আশপাশ থেকেই করা হয়েছিল। টুপকিনির আরো 11 সন্তানাদি ছিল, তাই দুঃখ হলেও তিনি তা খুব বেশি দেখাননি। কিন্তু পিসি মনে মনে তার সেই অনাথ বালকের চলে যাওয়া নিয়ে খুব দুঃখ পেয়েছিলেন। তাই তার উৎসাহে এলাকার চার্চে গ্যাব্রিয়েল আর্নেস্টের নামে একটা পিতলের স্মারক বসানো হয়েছিল। সেটা উৎসর্গ করা হয়েছিল গ্যাব্রিয়েল আর্নেস্টকে, এক অজানা কিশোর যে অন্যকে বাঁচানোর জন্য সাহসের সাথে নিজের জীবন বিসর্জন দিয়েছিল। ভ্যাঞ্চিল অন্য সবকিছুতে পিসির কথা মেনে নিত, কিন্তু গ্যাব্রিয়েল আর্নেস্টের স্মারকের জন্য পয়সা দেওয়ার বেলায় এক কথায় না বলে দিয়েছিল।
যদি নন স্টপ গান শুনতে চান, রেডিও ফুটি বাজান।
চার পায়ার ওই ঘুমের গাড়ি আসমানে ভরা জ্যোৎস্নার তরি, পাল ভিড়াইয়া মোর সাদা জ্যোৎস্নার চাদর পরি। চার পায়ার ওই ঘুমের গাড়ি আসমান ভরা জ্যোৎস্নার তরি, পাল ভিড়াইয়া সাদা জ্যোৎস্নার চাদর পরি। শুইয়া একজন দিবে বাড়ি বসত বাড়ি সংসারে দিতে
জামানপুর থেকে আছেন, খুব ভালো লাগছে, থাকছি শেষ পর্যন্ত, জানিয়েছেন সজীব আহমেদ। রাইস শিবলু আছেন, লিখেছেন আমি শুনছি ফ্রম রাজশাহী। আচ্ছা, তন্দ্রা স্পর্শী বৃষ্টি লিখেছেন, হ্যাঁ সৃষ্টি ভাই কেমন আছেন, সিরাজগঞ্জ থেকে শুনছি, আমি তো খুব ভালোবাসি হরর স্টোরি, আজ ফার্স্ট কমেন্ট করলাম, আর এভরি উইকে আমি শুধু মিস করি না, কিন্তু আচ্ছা আশা করি আজকে স্টোরিটা আরো ভালো হবে। 38 মিনিট আগে তিনি কমেন্ট করেছেন, তো একটা স্টোরি অলরেডি হয়ে গেছে, আশা করি আপনার ভালো লেগেছে। আর আছেন এস এইচ ফাহিম লিখেছেন, নাইস স্টোরি, ক্যাপিটাল আর্নেস্টের কথা কি বলছেন। সজীব আহমেদ লিখেছেন, জামালপুর থেকে আছি, লাইট অফ করে শুনছি, খুব ভালো লাগছে। অন্তরা ভদ্র লিখেছেন, ভালোই লাগছে, ভয়টা খুব একটা লাগছে না। আচ্ছা, জাভিদ ইসলাম জীবন লিখেছেন, খুব ভালো একটা শো। আরো আছেন আরিয়ান আকাশ এনএক্স, এটা না শুনলে আমার ঘুম হয় না। আলফ্রেড সবুজ তিনি লিখেছেন, গল্পটা ভেরি নাইস। আচ্ছা, আজকেও আছি, হাসিবুল হোসেন শান্ত, হাসান শান্ত, আচ্ছা হাসিবুল হোসেন শান্ত বাংলাদেশ দলের একজন প্রখ্যাত পেস বোলার ছিলেন, 99 ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন, মনে আছে কি তার কথা। হাসিবুল হাসান শান্ত তিনি আজকে আমাদের কমেন্ট করেছেন, হাসিবুল হোসেন শান্ত নন, জামালপুর থেকে তিনি শুনছেন। আরো আছেন মিজানুর, এক্সাম ম্যাথ করছি আসতেছে, হরর ক্লাব শুনছি, এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার, আমার মনে পড়ে না যে আমি কখনো ভূত এফএম বা মানে এরকম কোনো প্রোগ্রাম শুনতে শুনতে অঙ্ক করতে পারবো কিনা যায় না, গান শুনতে শুনতে অঙ্ক করেছে অনেক, গানের সাথে বোধ হয়ে যায় তাই না। পিথাগোরাস তিনি মিউজিক নিয়েও ল দিয়েছেন, আবার ম্যাথ নিয়েও তার ল আছে, পিথাগোরাসের উপপাদ্য আমরা সবাই করেছি ছোটবেলায়। এটা ভাবতাম যে তিনি ম্যাথ নিয়ে কাজ করেছেন বা ম্যাথ গবেষক, তিনি কীভাবে মিউজিকের মানে মিউজিক নিয়েও গবেষণা কেন করতে পারেন, কীভাবে করতে পারেন, তবে যারা মিউজিশিয়ান তারা জানেন যে আসলে ম্যাথের সাথে মিউজিকের খুব ভালো একটা সম্পর্ক আছে। আমি মিউজিক খুব একটা ভালো বুঝি না, তাই আমি বলতে পারলাম না। যাই হোক, মিউজিক নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে হরর নিয়ে, তাই না, হরর নিয়ে কথা হবে, হরর গল্প শুনলাম। এই মুহূর্তে আমাদের সাথে আছে একটা হরর ক্লাব, আমরা একটু আগে শুনলাম গ্যাব্রিয়েল আর্নেস্ট একটা অনুবাদ গল্প, খুব সুন্দর একটা গল্প, একটা নেকড়ে মানব নিয়ে, যারা শুনেননি তারা বোধ হয় কিছুটা হলেও মিস করেছেন। তবে আরো একটা গল্প আছে, অতীশ বর্ধনের চুল, এই গল্পটা আরো খুব ইন্টারেস্টিং একটা গল্প, মানে গল্প হিসেবে সাহিত্যের উপাদানে যে কথা বিষয় থাকা প্রয়োজন আমার মতে খুব চমৎকার ভাবে এই হরর গল্পটিতে সেই সবকটি বিষয় আছে, আপনার উত্তেজনা মানে ক্লাইম্যাক্স সবকিছুই আছে, খুব চমৎকার একটা গল্প চুল। তো চুলে যাবার আগে আমাদের স্টুডিও থেকে একটু ঘুরে যাই, মানে স্টুডিওতেই তো আছি আমরা, স্টুডিওতে আমাদের সাথে আছেন যারা, আবার একটু নামটা বলবেন।
আমি মোহাম্মদ রিপন, আমি রাব্বি এবং রাফি।
ওকে, তো রাব্বি এবং রিপন আপনারা দুজন আজকে আমাদের সাথে এসেছেন আপনাদের হরর ক্লাব নিয়ে। ঠিক আপনাদের মতো এই সপ্তাহেও বেশ কয়েকটা হরর ক্লাব আমাদের সাথে মানে মেইলের মাধ্যমে আমি যেটা দেখেছি হরর ক্লাব খুলেছেন, এরকম নিউজ অনেকেই দেন আমাদেরকে ফেসবুকে দেন। এর মধ্যে এই সপ্তাহে যেমন পেয়েছি নীলফামা রিসোর্টপুর থেকে আমাদের সাথে আমাদেরকে মেইল পাঠিয়েছিলেন খন্দকার শাহরিয়াল, তাদের ক্লাবের নাম তারা দিয়েছেন ফিয়ার হান্টার্স। ওকে, আপনারা ফিয়ার খুঁজে বেড়াবেন, ভেরি গুড। আপনাদের ক্লাবের কি ধরনের কার্যক্রম আছে, আপনার ক্লাবে কি কি করছেন নিয়মিত জানাবেন, সে খবরগুলো সে কথাগুলো আমরা জানিয়ে দেব সবাইকে। সালমান রহমান মেইল পাঠিয়েছিলেন আমাদেরকে, রায়হান কবির নীরব কাঙ্গনি মিরপুর থেকে, তিনি হরর ক্লাব করেছেন, তারা আমাদের সাথে স্টোরি শেয়ার করেছেন এবারে। তো এরকম আরো অনেকেই আপনারা যারা হরর ক্লাব খুলতে চান তাদের আবারও বলছি bookatamateabel@radiofootprint.fm, এখানে মেইল পাঠিয়ে দেবেন, সাবজেক্ট ফিল্ড অবশ্যই লিখতে ভুলবেন না হরর ক্লাব। তো আপনাদের সাথে কথা ছিল রিপন এবং রাপি, এই যে হরর ক্লাব খুললেন, আপনাদের ক্লাব এক্সপিরিয়েন্স কি আগে ছিল বা ক্লাবের করার প্রতি ইন্টারেস্ট আগে থেকে ছিল?
হ্যাঁ জি, আমার বিষয়টা হচ্ছে যে আমি যখন কলেজে ছিলাম ক্লাবের সাথে সম্পৃক্ততা আসলে আমার তখন থেকেই শুরু।
আচ্ছা,
আমি তখন হচ্ছে ইংলিশ ক্লাব আর বিজনেস ক্লাবের সাথে যুক্ত ছিলাম।
ওকে,
এরপরে হচ্ছে ইউনিভার্সিটিতে আসার পর ডিবেটিং ক্লাব এর সাথে সম্পৃক্ততা আমার হয়, তারপর হচ্ছে
মানে ক্লাব অনেক করেছেন,
ক্লাবের সাথে সম্পৃক্ততা আসলে আমার মানে অনেক আগে থেকে।
ফাইন, তো রাপি?
হ্যাঁ, আমারও এখানে যে রক্তদান কর্মসূচি একটা ক্লাব আছে যে
পাশে, আচ্ছা
আবার সেটা হচ্ছে যে সামাজিক
মানে আপনি ভলান্টিয়ারি যে অর্গানাইজেশন গুলো আছে সেগুলোর সাথে কাজ করেন, এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার।
আরো তো সংগঠন আছে যে উদ্যম ফাউন্ডেশন, সেখানেও দেখা যাচ্ছে যে হ্যাঁ সেখানেও আপনার
মানে আপনার ভলান্টিয়ারি যে কাজগুলো করা হয় আর কি, সেগুলো
কাজগুলো আছে সেখানেই বেশি কাজ করা হয়। আসলে
ভেরি গুড, এটা খুবই কিন্তু ভালো যারা এই ধরনের ভলান্টিয়ারি অর্গানাইজেশনের সাথে যারা কাজ করেন, মানবতার জন্য কাজ করা জায়গায়। আমরা আসলে এই ব্যস্ত জীবনের ভেতরে আসলে মানে নিজের জীবনের বাইরে অন্য জীবনের জন্য কাজ করার সুযোগ খুব একটা হয়ে ওঠে না। এই ধরনের ভলান্টিয়ারি অর্গানাইজেশন যারা কাজ করেন তারা আসলে মানে ঘরের কে বনের মোষ তাড়ানো যে ব্যাপারটা এবং বনের মোষ তাড়িয়ে মানুষের জীবন বাঁচানো, এটা আসলে অনেক বড় ব্যাপার, অনেক রেসপেক্টের জায়গায় অবশ্যই থাকবেন আপনারা। সো এই যে হরর ক্লাব, আমরা হরর ক্লাবটা আসলে ঠিক সেরকম মহৎ উদ্দেশ্য না, মহৎ উদ্দেশ্য অবশ্যই মানুষকে এন্টারটেইনমেন্ট দেয়া, এটাও অবশ্যই আমার চোখে অনেক বড় একটা ব্যাপার। কারণ যে মানুষগুলি এই মুহূর্তে শুনছেন আমাদেরকে, হয়তো বা তাদের জীবনে মানে জানি না এন্টারটেইনমেন্টের মানে, আমরা তো আসলে জীবনের প্রত্যেকটা দিন আমরা যখন বেঁচে থাকি কিছু না কিছু এন্টারটেইনমেন্ট আমাদের প্রয়োজন। যে মানুষগুলো আমাদেরকে শুনছেন তারা এখান থেকে এন্টারটেইনমেন্ট পাচ্ছেন এবং আমাদের সে ভালো লাগার কথা জানাচ্ছেন, এটা আসলে অনেক বড় পাওয়া। তো রিপন, আপনি তো স্টোরি আমাদের জন্য একটা স্টোরি আপনি নিয়ে এসেছেন, বেশ কয়েকটা স্টোরি আছে আপনার হাতে আমি জানি, তো একটা স্টোরি শুনবো।
হ্যাঁ, আমি হচ্ছে মোহাম্মদ রিপন। আমি যে স্টোরিটা এখন বলতে যাচ্ছি সেটা আমার নিজের দেখা একটা স্টোরি।
আচ্ছা।
এটা ঘটেছিল আমার নিজের ছোট ভাইয়ের সাথে। গত বছরের মার্চ মাসে আমার মিড টার্ম পরীক্ষা শেষ করে আমি ছুটিতে বাসা গিয়েছিলাম। তো রাতে তখন 9টার দিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ঘরে বসে আছি, টিভি দেখছিলাম। আমার ছোট ভাই ও রুমে ছিল, তো হঠাৎ করে ও আম্মুকে এসে বলল যে আম্মু আমার শরীরটা কেমন যেন একটু করছে। তো আম্মু বলল হয়তো বা জ্বর আসবে, তো তুমি এক কাজ করো। আম্মুকে একটা নাফা এক্সট্রা ওষুধ দিল, বললো তুমি এটা খাও, কে শুয়ে পড়ো, রেস্ট নাও। ও রুমে গেল। কিছুক্ষণ পর আমার মামাতো ভাই, ও তখন ক্লাস 5 পড়তো, ও অনেক জোরে চিল্লাচ্ছে আন্টি আন্টি বলে, খুব জোরে চিল্লাচ্ছে। তো আমরা সবাই ভয় পেয়ে গেলাম, খুব তাড়াতাড়ি আমরা ওই রুমে চলে গেলাম। গিয়ে দেখি ও ওর হাত পা খুব জোরে জোরে কাতরাচ্ছে আর ওর জিহ্বাটা বার করতেছে বারবার, এমন অবস্থা একটা। তো আমরা সবাই ঘাবড়ে গিয়েছিলাম অনেক, যে হঠাৎ করে এর আবার কি হলো। আম্মু তো অনেক ঘাবড়ে গিয়েছিল, একদম কান্নাকাটি শুরু করে দিছে। তো আমরা সবাই কিছুক্ষণ ওর হাত পা একটু তেল দিয়ে ইয়া করলাম, না তারপরেও থামতেছে না, আস্তে আস্তে আরো বেশি হচ্ছে। আর ও শুধু বারবার আম্মুর দিকে তাকাচ্ছে আর মানে ইশারা করতেছে যে সে কিছু খেতে যাচ্ছে, খেতে যাচ্ছে এরকম। তাকে পানি খেতে দেওয়া হলো, সে বমি করে দিল। সেটা এমন একটা অস্থির অবস্থা। তো সবাই আমরা অনেক ঘাবড়ে গিয়েছিলাম। তো ওই সময় হচ্ছে গ্রামে যে ডাক্তার থাকে, তো আমার বাড়ির পাশে আমাদের একজন এরকম ছিল, সম্পর্কে আমাদের দাদু হয়। তো আব্বু গিয়ে ওনাকে তাৎক্ষণিক মানে খুব তাড়াতাড়ি নিয়ে আসলো আমাদের বাসায়। তো উনি এসে সবকিছু চেক করে দেখলো যে না সবকিছু ঠিক আছে, কিন্তু ওর প্রেশারটা হঠাৎ করে অনেক বেড়ে গেছে। তো উনি বলতেছেন যে ওর এইটুকু বয়সে এত প্রেশার, এটা তো ঠিক না, তো আপনারা একে মেডিকেলে নিয়ে যান, অবস্থা বেশি ভালো না, হ্যাঁ যে কোনো মুহূর্তে কোনো কিছু হয়ে যেতে পারে। তো এনার এই কথা শুনে আম্মু আরও ঘাবড়ে গেল, আমরা সবাই অনেক ঘাবড়ে গিয়েছিলাম। তো ওর এই এই সময়ের মধ্যে ওর হাত পায়ের যে লাফানি এত পরিমাণে বেড়ে গিয়েছিল, আমরা 6 থেকে 7 জনকে ধরেছিলাম, আমি নিজেও ছিলাম ওখানে, আব্বু ছিল, আমার আঙ্কেল ছিল, 6 থেকে 7 জন ধরেছিলাম আমরা। এমনভাবে এর ছিল মানে আমরা কেউ কন্ট্রোল করতে পারতেছি না, এমন একটা অবস্থা। তো এই সময়ে আমার মামা ছিল, আমার মামা চলে এসেছিল, উনি এসে বলল যে একজন হুজুরকে খবর দাও। তো আমাদের মসজিদের ওখানে যিনি ইমাম ছিলেন ওনাকে খবর দেওয়া হলো, উনি আসলো। উনি আসার পরে ওনাকে দেখে ওর যে মানে হাত পায়ের যে ফটফটানিটা ছিল ওইটা আরও বেড়ে গেল, এত পরিমাণে বেড়ে গেল যে আমরা মানে যেটুকু ছিল তার থেকে ডাবলেরও ডাবল হয়ে গেছে, এমন এক অবস্থা। তো ওই সময় হচ্ছে হুজুর ওই আম্মুকে এক গ্লাস পানি আনতে বললো আর উনি মানে একটা বই বার করে কি কি যেন পড়তে লাগলেন, ছোড়া হয়তো বা কিছু পড়তে লাগলেন। তো এগুলো শুনে ওর মানে আরও অনেক বাড়তেই লাগলো, যত উনি ইয়ে করতেছেন ওর মানে ছটফটানি আর বাড়তেই আসছে। তো ওই সময় হচ্ছে যে আমরা সবাই অনেক ঘাবড়ে গিয়েছিলাম, মানে অন্যরকম একটা পরিস্থিতি হয়েছিল, আমি নিজেও ওখানে ছিলাম, আমি আমি নিজেও অনেক ভয় পেয়েছিলাম আসলে কি হচ্ছে বিষয়টা। আমি মানে
এরকম একটা অবস্থা। তো পরে হচ্ছে যে আম্মুর কথা, আম্মু বললো যে না আমি মেডিকেলে নিয়ে যাচ্ছি, আপনারা মানে এখানে হুজুর টুজুর দিয়ে কোনো কাজ হবে না, মেডিকেলে নিয়ে যাচ্ছি। আমিও আম্মুর সাথে একমত হলাম যে হ্যাঁ মেডিকেলে নিয়ে যাই, দেখা যাক কি হয়। তো ওকে আমরা একটা পিক আপে করে, আমি আব্বু আর আম্মু ছিল, মেডিকেলে নিয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে হুজুর আমার আঙ্কেলকে বলল যে দরস দিতে হবে, গ্রামে যেটা দরস বলে, মানে ভর দিতে হবে, জানতে হবে বিষয়টা কি হয়েছে। তো একদম তুলা রাশির খোঁজ করতে বলল উনি,
মানে ভর করা বলতে আর কি একজন মানুষকে লাগবে যার উপর
তার উপরে আর কি কিছু একটা ভর করবে, উনি সবকিছু মানে বলে দিলেন
সেরকম একজন মানুষকে নিয়ে আসার জন্য।
তো উনি তুলা রাশি একজন মানে বললেন যে তুলা রাশি আছে এমন একজনকে লাগবে। তো তুলা রাশি যাদের ওদের উপর ভর দিলে নাকি এই বিষয়টা আর কি জানা যায়। তো ওই মুহূর্তে আমার আঙ্কেল বাইক নিয়ে আমার এক ফুফাকে সাথে নিয়ে আমাদের বাড়ি থেকে প্রায় 8-9 কিলো হবে ওখান থেকে একজন তুলা রাশি লোককে নিয়ে আসছে। তো ওনাকে নিয়ে আসছে, আমরা তখন আমি আব্বু আম্মু আমার ছোট ভাই ওর নাম হচ্ছে রনি, ওকে নিয়ে তখন হচ্ছে আমরা আমাদের জেলা যাচ্ছি। তো সাধারণত আমাদের বাড়ি থেকে জেলা যেতে বেশি সময় লাগে না, খুব বেশি হলেও 25-30 মিনিট লাগে, এর মধ্যে যাওয়া যায়। তো ওই দিন এমন অবস্থা হয়ে গেছে, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, ও রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের জেলা পৌঁছতে পারতেছি না। আমাদের জেলা যেতে মাঝে একটা জায়গা আছে, মোস্তাফিরহাট নামে একটা জায়গা আছে, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি শুধু ওখানে, অন্য রাস্তা দিয়ে যাচ্ছি আবার শেষে শুধু কি ওখানে, মানে আমি নিজেও মানে হতবাক হয়েছিলাম যে আসলে কি হচ্ছে বিষয়টা।
আমরা প্রত্যেকেই সেখানে রাস্তা চেনেন, তারপরও আপনাদের
সবাই চিনি, যিনি ড্রাইভার ছিল উনিও চেনেন, সবাই চিনি আমরা। যেখানে আধা ঘন্টার মধ্যে আমরা যাই সাধারণত, 1 ঘন্টা হয়ে গেছে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, শেষে
বারবার একই
জায়গার মধ্যে এমন একটা অবস্থা। তো শেষে কিছুক্ষণ পর আমার আঙ্কেলের ফোন আসলো, তো আঙ্কেল বলতেছে এখন কি অবস্থা, আমি বলছি এখন কি অবস্থা মানে আমরা তো খুঁজেই পাচ্ছি না রাস্তা, যেদিকেই যাচ্ছি শুধু এই জায়গার মধ্যেই বারবার আসতেছি। তো উনি বলল যে পরে উনি ফোন রেখে দিল, তার কিছুক্ষণ পরে উনি ফোন দিল, তখন যখন উনি ফোন দিছে তখন হচ্ছে আমার ছোট ভাইয়ের অবস্থা একটু ভালো হয়েছে আর কি, মানে ও প্রথম দিকে যখন আমরা তাকে মেডিকেলে নিয়ে যাচ্ছিলাম তখন সে এমন অবস্থায় ছিল কাউকে চিনতে পারছিল না, এমন একটা অবস্থায় ছিল মানে চিনতেই পারতেছিল না কাউকে। তো ওই মুহূর্তে পরে পরবর্তীতে আঙ্কেল যখন ফোন দিল তখন দেখি যে হ্যাঁ ও মানে একটু স্বাভাবিক, একটু তার হাত পেরাটা একটু কমছে স্বাভাবিক। তো আঙ্কেল তখন বলল যে এখানে ওই তুলা রাশিকে আনা হয়েছে, ওনার উপর ভর দেওয়া হয়েছে, তো হুজুর ওনার উপর ভর দিয়ে মানে ওনাকে যেটা বলতেছে যে আসলে কি বিষয়টা, কে মানে কে কোথা থেকে আসলো। তো উনি যেটা বলতেছে যে ও যখন ক্লাস 1-এ স্কুলে ভর্তি হওয়ার পর স্কুলে মানে যেতে ধরছিল ওই সময় এক পড়ি নাকি ওকে দেখে ওর উপরে নজর দিয়েছে।
ওকে মানে সেই আর কি, তারপর
হ্যাঁ তারপর থেকে এটা। তো ওই দিন ওই বিষয় ওই দিন ওইটা হওয়ার কারণটা হচ্ছে উনি যেটা বললো যে পরিদের নাকি ওরা নাকি সাধারণত 500 বছর বা তার বেশি এরকম বাঁচে, আর ওদের নাকি যারা মানে মেয়ে থাকে 100 বছর বা এর মধ্যে নাকি বিয়ে হয়ে যায়।
আচ্ছা যাই হোক, আমার মনে হয় আমরা মানে সেই মানে সেই প্রেসক্রিপশনটা না শুনি, তবে যে বিষয়টা একটু আগেও কথা হচ্ছিল যে মানুষ আসলে যখন খুব বিপদে পড়ে যায় বা যখন মানুষ আসলে অনেক অসহায় অবস্থায় পড়ে যায় তখন মানুষের আসলে কিছু করার থাকে না
এরকম বিষয়, আসলে এটা আমি নিজেও বিশ্বাস করতে মানে করতাম না আগে। তো আসলে মাঝে মাঝে এরকম মানে কিছু অবস্থা আসে না বিশ্বাস করে আসলে হয় না,
আসলে যখন মানুষ খুব বিপদে পড়ে যায় তখন সে পরিত্রাণ পাওয়ার জন্য মানে বলা হয়ে থাকে মানুষ যখন পানিতে ডুবে যেতে যায় তখন যদি খড়কুটো থাকে সেটা আঁকড়ে ধরে মানুষ উপরে উঠতে চায়, বাঁচতে চায়। তো এইরকম যে ঘটনাটা শুনলাম যে এই রিপনের ছোট ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, আপনার আমার পরিবারের কেউ যদি আসলে এরকম হঠাৎ করে এরকম অদ্ভুত ধরনের অসুস্থতায় পড়ে যান, স্বাভাবিকভাবেই আমরা যে কোনোভাবেই হোক না কেন চাইবো তাকে নিরাময় করার জন্য। আর শহর থেকে অনেক দূরে একটা জায়গায়, সেখানে মানুষ আসলে আরো অনেক বেশি অসহায়, তো সেই জায়গা থেকে চেষ্টা করা হয়েছে যেভাবে বললেন যে হুজুর বা তার মাধ্যমে চিকিৎসা করার। তবে আপনার মা বারবার মেডিকেল ট্রিটমেন্টের কথা বলছিলেন, এখন কি মোটামুটি সুস্থ? সে
এখন সে মোটামুটি সুস্থ, তারপরে হচ্ছে গত দুই মাস আগে, ওটা হওয়ার কিছুদিন পর, গত দুই মাস আগেও এরকম অবস্থায় হয়েছিল। এটা হয়েছিল হচ্ছে এই জন্য যে আবার ওই তুলার এসে একই অবস্থায় একই ভাবে নিয়ে আসা হয়েছিল। তো এটা হয়েছিল এই জন্য
ভেতরে কি কোনো মেডিকেল ট্রিটমেন্টের,
হ্যাঁ মেডিকেল ট্রিটমেন্ট তার চলছিল, মানে চলতেছিল। আমরা যখন পরে তাকে মেডিকেল নিয়ে গেছিলাম, তো ডক্টর সব টেস্ট করে দেখলো সবকিছুই স্বাভাবিক নর্মাল।
আচ্ছা,
তো এই জন্য আসলে আর কি আমাদের আরো বিশ্বাসটা আরো বেশি এই দিক থেকে।
না তবে অবশ্যই আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনি নিজেও হয়তো ইন্টারনেট ঘাটলে দেখবেন যে এই ধরনের অসুস্থতায় মানে এর আগেও মানে বেশ কিছু ওয়ার্ল্ডে বেশ কিছু কেস আছে, এরকম বেশি ফেমাস কিছু কেস আছে যে মানুষজন এই ধরনের সমস্যার ভিতর পড়েন। আমার মনে হয় মানে এই মুহূর্তে যারা শুনছেন রেডিও ফুটি ফুটি এবং হরর ক্লাব, যারা চিকিৎসা বিজ্ঞান বা যারা মানে এ নিয়ে পড়াশোনা করেন, তারা হয়তো ভালো সাজেশন দিতে পারবেন অবশ্যই যে কি করা যেতে পারে, এরকম কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আমি পার্সোনালি মনে করি অবশ্যই আপনারা দেখুন যে এই ধরনের রোগের ক্ষেত্রে স্পেশালিস্ট কারা, হতে পারে সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হতে পারে, সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলতে পারেন। তো আশা করি যে চিকিৎসার দিকে মেডিকেল ট্রিটমেন্টের দিকে আগানোটাই অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে। তো আসলে স্টোরি জীবন থেকে নেয়া, ঘটনা জীবন থেকে নেয়া গল্প আমরা শুনলামই মাত্র একটা ঘটনা, নিজের পরিবারের ঘটে যাওয়া একটা ঘটনা রিপন আছে আমাদের সাথে শেয়ার করলো, তার গ্রামে কিছু স্টোরি প্রচলিত আছে সেগুলো আমরা শুনবো। তো যে বিষয়টা যে আমরা এরপর আরেকটা হরর স্টোরি আছে সেই স্টোরিটাও শুনবো, এই মুহূর্তে আমরা ছোট্ট একটা ব্রেকে যাব। এবং ব্রেকে যাবার আগে ফেসবুক থেকে একটু ঘুরে আসি, ফেসবুক ডটকমটা সের উপস্থিত, এখানে আপনি কমেন্ট করতে পারেন, প্রত্যেকটা হরর ক্লাবের পোস্ট রয়েছে সেই পোস্টে কমেন্ট করে আপনার কথা জানাতে পারেন। খান মেহেদী হাসান নিশান তিনি লিখেছেন, অনেকবার কমেন্ট করি বাট রেসপন্স পাই না, এখন কিন্তু পেয়ে গেলেন। জাভেদ তাওহিদ লিখেছেন, রেডিও স্টেশন কোনটা দিচ্ছে, খুব অদ্ভুত প্রশ্ন। ইস্তেখার আহমেদ লিখেছেন, ভাইয়া পরশু এসএসসি এক্সাম বাংলা সেকেন্ড পেপার, বা তাও ভাবলাম তোমাকে শুনি, তাইলে পড়াটা আরো ভালো মতো হবে। ওকে, পরশু মানে হচ্ছে যা পরশু কিছুদিন হয় আপনার হাতে, সম্ভবত আজকে রাত সহ দুই রাত, তো আগামীকাল রাত তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। রিস্ক নিচ্ছেন, ভালো পরীক্ষা দেন। আরমান হোসেন আছেন ভাইয়া নোয়াখালী থেকে শুনছি, তাহাসান খান তিনি আছেন দেখেছেন, ভাইয়া আমার কালকে পরীক্ষা। আচ্ছা, অনেক পরীক্ষার্থী আজকে শুনছেন, চাই না গার্জিয়ানরা কিন্তু খেপে যাবে না আমার উপর। হ্যাঁ, তো ভালো মতো পড়াশোনা করতে হবে, যারা কিছু পরীক্ষার্থী খুব ভালো মতো পড়াশোনা করেন করো, ছোট মানুষ তো পড়াশোনা করে ভালো পরীক্ষা হোক। আর এই মুহূর্তে গান শুনবো, কার গান শোনা যায় বলেন তো? এই মুহূর্তে আমার খুব প্রিয় ব্যান্ডের গান শুনবো, সৌমেদ ওয়ে টু দ্য নেক্সট হুইস্কি বার শুনবো, অ্যালারামার সং দ্য ডোরস, এই গানের একটা লাইন আমার খুব পছন্দের। আর লাইনটা হচ্ছে, আই টেল ইউ উই মাস্ট ডাই, মনে করিয়ে দেয় উই মাস্ট ডাই, সুন্দর ডোরস অ্যালারামার সং শুনে ফিরে আসবো হরর ক্লাবের পরবর্তী আয়োজনে। পরবর্তী গল্প নিয়ে শুনতে থাকুন, সঙ্গে থাকুন রেডিও ফুটি 88.7 FM।
Say goodbye. girl, I tell you we must die. I tell you we must die. I tell you, I tell you, I tell you we must die.
আপনার ক্লাব নিয়ে আপনি যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে। আমরা এই মুহূর্তে গল্প শুনবো, একটা গল্পের নাম তো আগে বলেছি, চুল অদৃশ বর্ধনের, খুবই চমৎকার একটা গল্প, অদ্ভুত একটা পরিণতি, মানব খুব মানে আবেগী একটা পরিণতি আছে এই গল্পটিতে। গল্পটা শুনে আসি, তারপর বাকি কথা হবে। হরর ক্লাব আছে, রাসেল হয়ে আসবেন আজকে আমাদের সাথে, তার সাথে কথা হবে। তাহলে এই মুহূর্তে চলে যাচ্ছি গল্পে। চুল অদৃশ বর্ধন, যে কাহিনীটি আপনাদের আজ বলতে যাচ্ছি তা বিশ্বাস করা না করাটা আপনাদের অভিরুচি, কেননা নিজের মনেই বিশ্বাস উৎপাদন করানোর মতো যুক্তি আজও আমি খুঁজে পাইনি। বেশ কয়েক বছর আগেকার কথা, সালটা খুব সম্ভব 1932। রাত 10:30 বেজে গেছে, শয়নের উদ্যোগ করছি, এমন সময় সদর দরজার কলিং বেলটা বেজে উঠল এবং তার মিনিট খানেক পরেই বিবেকের পুরনো চাকর রাধু হাতে তুলে দিলে ওপরে লাল পেন্সিলে জরুরি লেখা ভারী এনভেলপটা। ভেতরে কয়েক তারা কাগজে দ্রুত হস্তে লেখা একটা চিঠি। ড্রয়িং রুমের সোফায় পাশাপাশি বসে আমি আর রুমিতা চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় আশিস, সময় খুব অল্প, তাই যথাসম্ভব সংক্ষেপ করে আমার এই কাহিনীটি তোমায় বলে যেতে চাই। এ চিঠি আমার স্বীকৃতিপত্র, প্রয়োজন হলে যথাস্থানে এটা হাজির করার অধিকারও তোমার রইল। প্রায় বছরখানেক আগে ফ্রি স্কুল স্ট্রিট ধরে বাড়ি ফিরছিলাম। রাত তখন প্রায় 9টা। আশেপাশের কয়েকটি দোকান বন্ধ হয়ে গেছে, আরো কয়েকটি বন্ধ হচ্ছে। এমন সময় হঠাৎ চোখে পড়ল একটা কিউরিওর দোকানের উপর। দোকানটা খুব বড় নয়, বাইরের ধুলো পড়া কাঁচের শোকেসে পুরনো আমলের বহু দর্শনীয় বস্তু থরে থরে সাজানো। জানোই তো আমার হবি কি, দাঁড়িয়ে পড়লাম সেখানে। শোকেসের একেবারে পেছন দিকে একটা সেলফের উপর দেখলাম একটা গোলাকার তামার জিবে। জিবেটার আকার মোটেই পাউডার কেসের মতো নয়, আর বোধহয় সেই কারণেই জিনিসটার উপর আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছিল প্রথম থেকে। সঠিক কি কারণে জানি না, বোধহয় এরকম কোনো পাক্স ইতিপূর্বে দেখিনি বলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা খুঁকে দেখতে লাগলাম। শোকেসের কাঁচটায় ময়লা এমনই পুরু হয়ে জমেছিল যে সে আস্তরণ ভেদ করে আমার দৃষ্টি ভেতরে ভালো করে প্রবেশ করতে পারছিল না। তাই জিনিসটাকে একবার হাতে করে দেখবার জন্যে দোকানের ভেতরে পদক্ষেপ করলাম। কাউন্টারের পেছন থেকে এগিয়ে এলো অবিশ্বাস্য রকমের বৃদ্ধ এক চীনা ম্যান। ভাঙা ভাঙা ইংরেজিতে সে আমায় কৌটো সম্বন্ধে অনেক কথা বললে। জিবেটা বেশ ভারী, আগাগোড়া তামা দিয়ে তৈরি, গোলাকার, 4 ইঞ্চি উঁচু আর
ব্যাস প্রায় 3 ইঞ্চি। ভেতরে একটা কিছু জিনিস নিশ্চয় ছিল, কেননা ঝাঁকানি দিলে ভেতরে সেটা নড়ে ওঠার শব্দ শুনতে পাচ্ছিলাম, কিন্তু কৌটোটাকে কেউ নাকি আজ পর্যন্ত খুলতে পারেনি। চীনা ব্যাংকটি এটি কিনেছিল চট্টগ্রাম থেকে সদ্য আগত এক জাহাজের খালাসির কাছ থেকে, কিন্তু পৃথিবীর কোন অংশ থেকে টিভিটির আবির্ভাব ঘটেছে সে সম্বন্ধে কোনো তথ্যই সে আমায় সরবরাহ করতে পারল না। গিভ মি 2 রুপিস স্যার, বললে চীনা ব্যাংকটি। আমি তাকে একটা টাকা দিলাম। ডিভিটি নিয়ে বাড়ি ফিরে শিখে গেলাম আমার ছোট্ট ওয়ার্কশপটায়। প্রথমে কৌটোটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে জোর আলোয় পরীক্ষা করলাম। সেটার গঠন ভঙ্গি দেখেই মনে হলো বহু পুরনো আমলের সামগ্রী সেটি, এমনকি ডিভিটা তৈরি করার সময় লেদের ব্যবহার করা হয়নি, আগা গোড়া হাতে তৈরি। কৌটোর ঢাকনির ওপর একসময় একটা কিছু খোদাই করে লেখা হয়েছিল, কিন্তু উকো দিয়ে ঘষে সেটুকু তুলে ফেলা হয়েছে। এরপর আমার কাজ হলো ডিভিটার কোনো ক্ষতি না করে ঢাকনিটিকে খোলার ব্যবস্থা করা। ডালাটা এমনই এতে বসে গিয়েছিল যে শুধু হাতের জোরে অথবা কোনো মামুলি পদ্ধতিতে তা খোলা অসম্ভব, অতএব বিজ্ঞানের শরণ নিতে হলো। প্রথমেই আমি ডিভিটার ডালার নিচের দিক থেকে 1 পিস গ্লিসারিনে 1 হপ্তা ডুবিয়ে রাখলাম। ইতিমধ্যে তামার পাত কেটে তৈরি করে ফেললাম 2 কলার, একটা কৌটুটির জন্য, অপরটি কৌটোর ঠাকুরের জন্য। 7 দিন কেটে যাবার পর আমি নাটগুলো দিয়ে কলার 2 বেশ শক্ত করে লাগিয়ে দিলাম। তারপর কৌটুটিকে ভাইসে চেপে ধরে কলারের উপর হাতুড়ি ঠুকে ঢাকনিটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলাম। ঢাকনিটা ঘুরল না। তখন বিপরীত দিকে হাতুড়ির টোকা দিতেই তৎক্ষণাৎ খুলে গেল ডালাটা। বুঝলাম আজ পর্যন্ত কেন কেউ এটা আপনি এগিয়ে খুলতে পারেনি। কৌটোটার প্যাঁচ সাধারণ নিয়মের সম্পূর্ণ উল্টো, ডান দিকে ঘোরালে তবে সেটা খোলে। মনে পড়ল বহু বছর আগে এরকম উল্টো নিয়মের প্রচলন ছিল। যাই হোক, ধীরে ধীরে ঢাকনিটা ঘুরিয়ে দিতে লাগলাম। অতি সন্তর্পণে হাত দুটি সামনে বিস্তার করে ধরেছিলাম ডিবেটা, কেননা ভেতরে এত বছর ধরে কি বস্তু যে লুকিয়ে আছে তা তো জানি না। বোমার মতো সেটা আচমকা ফেটেও পড়তে পারে, লাফিয়ে উঠে হয়তো আমার মুখে প্রচন্ড আঘাতও হানতে পারে। ডালাটা খুলে আনার পর কিন্তু চাঞ্চল্যকর বিশেষ কিছু ঘটল না। মনে হলো ডিবেটার অর্ধেক শুধু ধুলোতেই ভর্তি, কিন্তু একেবারে তলায় ছিল বিনুনি পাকানো খানিকটা কোঁচকানো চুল। সিধে করে ধরলে লম্বায় সেটা প্রায় 9 ইঞ্চি আর প্রায় একটা পেন্সিলের মতো মোটা। বিনুনির 2-1টা পাক খুলে দেখলাম অতি সূক্ষ্ম শত শত চুলের সমষ্টি ছাড়া আর কিছু সেখানে নেই, কিন্তু চুলগুলির ওপর নোংরা এমনই জমাট বেঁধে রয়েছে যে উল্লেখযোগ্য আর কিছুই দেখতে পেলাম না। সুতরাং সেগুলোকে পরিষ্কার করাই হলো আমার পরবর্তী কাজ। প্রথমে জল মেশানো তাপলা হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবিয়ে রাখতে চুলের তেলতেলে ভাবটা চলে গেল। তারপর কাপড় কাঁচা সোডার জলে ডুবিয়ে রাখতে চুলে আর অ্যাসিডের অবশিষ্ট লেগে রইল না। এরপরে ডিস্টিল ওয়াটারে বেশ করে ধুয়ে অ্যালকোহলে ডুবিয়ে তুলে নিলাম, ফলে জলকণা মুক্ত হলো চুলগুলি। সবশেষে ইথারে ডুবিয়ে দিলাম বিনুনিটা। ইথার থেকে যখন চুলের গোছাটা সবে তুলেছি, এমন সময় খবর এলো যে ফোনে আমায় কে ডাকছে। সুতরাং হাতের কাছে প্রথমেই যে পরিষ্কার জিনিসটি পেলাম সেটা এক টুকরো সাদা কার্ডবোর্ড। তার উপরে পিঙ্গে বিনুনিটাকে গেঁথে চলে গেলাম সুন্দরতে। পরে যখন চুলের গুচ্ছটাকে ভালোভাবে পরীক্ষা করলাম, একটি বিষয় দেখে যেমনই আশ্চর্য হলাম তেমনই হলাম কৌতূহলী। চুলগুলি একজন নারীর কেশ থেকে সংগৃহীত হয়নি, বিভিন্ন নারীর কেশ সম্ভার থেকে সংগ্রহ করে এনে তবে তাদের বিনুনি পাকিয়ে একত্র করে রাখা হয়েছে। ঘোর কৃষ্ণবর্ণ থেকে শুরু করে বাদামি, লালচে, সোনালি, এমনকি শ্বেত শুভ্র চুল পর্যন্ত পাকিয়ে রাখা হয়েছে পরম যত্নে। কোনো চুলেরই কৃত্রিম রং নেই, তা থেকে প্রমাণিত হয় কত বহু বছর আগেকার সে বিনুনিটি। এরপর নিছক কৌতূহলের বশে 2 একজনকে বিনুনিটি দেখালাম, কিন্তু বস্তুটি তাদের বিশেষ আগ্রহের খোরাক হয়ে উঠেছে বলে মনে হলো না। সুতরাং সেটিকে আমি তামার ডিবেতে ভরে কাবার্ডের অন্যান্য সংগ্রহের সাথে রেখে দিলাম। তারপর একসময় ধীরে ধীরে মন থেকে মুছে গেল সে কথা, আর তারপরই ঘটল অদ্ভুত ঘটনাটা। প্রায় তিন দশেক পরে হঠাৎ দেখা হয়ে গেল আমার এক বন্ধুর সাথে আরেক বন্ধুর বৈঠকখানে। বন্ধুটির নাম সমরজিৎ। সমরজিতের কপাল ঘিরে একটা পুরো ব্যান্ডেজ। স্বভাবতই জিজ্ঞেস করলাম তার মাথায় কি হয়েছে, কিন্তু তার উত্তর শুনে অবাক হয়ে গেলাম। মাথায় যে তার কি হয়েছে তা সে নিজে তো জানেই না, এমনকি তার ডাক্তারও জানে না। চা খেতে খেতে আচম্বিতে সে ধরাস করে পড়ে যায় মেঝের উপর, নিষ্পন্দ দেহে থাকে পড়ে। বেজায় ভয় পেয়ে গিয়ে তার স্ত্রী তৎক্ষণাৎ খবর পাঠালে ডাক্তারের কাছে। মিনিট মাচেকের মধ্যে চেতনা ফিরে আসতে উঠে বসে জিজ্ঞেস করলে সমরজিৎ যে কে তার কপালে মারল। কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে উঠল সে, শুধু কপালে তীব্র যন্ত্রণা বোধ ছাড়া আর কোনো অসুবিধা রইল না। কপালের যে স্থানটায় যন্ত্রণাটা অনুভূত হচ্ছিল সেখানটায় ডাক্তার প্রথমে একটা লালচে দাগ ছাড়া আর কিছুই দেখতে পেলে না। দাগটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছিল, ধীরে ধীরে পরিষ্কার হয়ে ফুটে উঠতে লাগলো দাগটা। শেষে মনে হলো কপালের ওই স্থানটায় লাঠি দিয়ে হানা হয়েছে এক প্রচণ্ড আঘাত। পরের দিন ডাক্তার সেই রকমই রইল, তবে দেখা গেল ডাক্তার চারদিকে বেষ্টন করে গোলভাবে ফুটে উঠেছে ছেঁকড়ে যাওয়ার মতো একটা চিহ্ন, নীল যে কালশিরার আধা। তারপর ধীরে ধীরে সব ভালো হয়ে আসতে লাগলো। ব্যান্ডেজ খুলে সমরজিৎ ডাক্তার আমায় দেখালো, গোলাকার কালশিটার মাঝে ঈষৎ পাঁকানো রক্তবর্ণ একটা দাগ ছাড়া আর কিছুই নেই। বিশ্রী কৃমি কীটের মতো লাল আভাধে প্রকট হয়ে রয়েছে দাগটা। ডাক্তারের মতে দুর্বলতা বশত হঠাৎ মাথা ঘুরে যাওয়ার ফলে পড়েছে সমরজিৎ। সেই সময়ে কোন রকমে মাথাটা ঠুকে যাওয়ার ফলেই এই বিপত্তির সৃষ্টি। ডাক্তারের যুক্তিহীন মতের এখানেই সমাপ্তি। প্রায় মাসখানেক পরে সুমিতা বলল, সত্যি তোমার ওয়ার্কশপটা একটু কোচকাজ করা দরকার। মা গো কি নোংরা, তাই নাকি? বললাম আমি। আগে হ্যাঁ মশাই, কোনো ভদ্রলোক কি ওখানে কাজ করতে পারে? শুনে দীর্ঘশ্বাস ফেললাম আমি, কিন্তু সুমিতা ছাড়বার পাত্রী নয়। কোমরে আঁচল জড়িয়ে এক হাতে ছাঁটা এবং অপর হাতে আমাকে ধরে যাত্রা করলো ওয়ার্কশপ অভিমুখে। পরিষ্কার করার মধ্যে কাজ ছিল শুধু ঘরের বিভিন্ন স্থান থেকে যন্ত্রপাতিগুলো সংগ্রহ করে সেলফের যথাস্থানে রাখা, আর মেঝের বাজে জিনিস দেখলে তুলে জঞ্জাল গাঁদায় স্তূপীকৃত করা। আর তার মাঝেই সবিরাম চলতে লাগলো সুমিতার সম্মার্জনে। প্রথমে আমার দৃষ্টি আকৃষ্ট হলো এক টুকরো সাদা কার্ডবোর্ডের উপর। এটা সেই বোর্ড যার উপর আমি টেলিফোন কল আসার জন্য চুলের গুচ্ছটা রেখে গিয়েছিলাম। কার্ডবোর্ডটার ওপর দিকে চোখ পড়তে দেখলাম সেটা ফ্ল্যাশ লাইটে তোলা একটা গ্রুপ ফটোগ্রাফ। বন্ধু বান্ধবদের মধ্যে আমিও আছি সে ফটোটিতে। সুমিতা ফটোগ্রাফটির দিকে তাকিয়েছিল, হঠাৎ সে বলে উঠল, আচ্ছা সমরজিৎ বাবুর কপালে ওটা কিসের দাগ বলতো? আমি সেদিকে তাকালাম আর দেখলাম না, কোনো ভুল হয়নি আমার। সেই একই দাগ যে দাগ দেখেছিলাম এক মাস আগে সমরজিতের কপালে, সেই রকমই ঈষৎ পাঁকানো রক্তবহন চিহ্ন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই যে ফটোটা তোলা হয়েছিল প্রায় পাঁচ মাস আগে। এরপর আমরা ফটোগ্রাফের পেছন দিকটা লক্ষ্য করলাম, দেখলাম একটা আবছা বাদামি রেখা এধার থেকে তুলে নিয়ে পিন দিয়ে কেঁথে শুকুতে দিয়ে গিয়েছিলাম। রেখাটা নিশ্চয়ই সেই পিনেরই দাগ। আর তারপর কার্ডবোর্ডটা ইধারটুকু শুষে নিয়েছে বলেই বিপরীত দিক থেকে সমরজিতের কপালে ফুটে উঠেছে ওই দাগটা। পিনের দাগের মধ্য দিয়ে একটা ছুঁচ এফোর ওফোর করে দিতে সত্যিই সেটা এপাশে সমরজিতের কপালের সেই চিহ্নটার মধ্য দিয়ে বেরিয়ে এলো। দুটো ঘটনাই একসাথে সংঘটিত হওয়াটা আপাত দৃষ্টিতে বেশ অদ্ভুত। এরপর কে জানে আমার মনে হলো আমি সময় সম্বন্ধে নিঃসন্দেহ হবার প্রয়াস পেলাম। অবশেষে স্থির একটা সিদ্ধান্তও পৌঁছলাম। একটা বিশেষ দিনে চারটা থেকে চারটা পনেরো মিনিটের সময় আমি ফটোগ্রাফটা পিন দিয়ে কেঁথেছিলাম, আর ঠিক সেই দিনেই প্রায় চারটা পনেরো মিনিটের সময় সমরজিতের ওপর হয়েছিল সেই আশ্চর্য আক্রমণটা। এই সিদ্ধান্ত সম্বন্ধে আমার মনে সন্দেহের পাশপটুকু অবশিষ্ট রইল না। মধ্যে রয়েছে বেশ স্পষ্ট একটা এককালীন সংঘটনের সম্পর্ক। এই কথাগুলোই একদিন চিন্তা করতে করতে আচম্বিতে মনের মধ্যে উদিত হলো একটা মতলব, পরীক্ষাটা একটা চেষ্টা করে দেখতে হবে। অবশ্যই সমুচিত বিচারের উপর আর নয়, কেননা ইতিপূর্বেই তার ওপর অজান্তেই তো বেশ একচোট হয়ে গেছে। আর তাছাড়া সে আমার বন্ধু তো বটেই। শত্রুদের প্রতি আমাদের যে সদয় ভাবাপন্ন হওয়া উচিত এই হিতবাক্য আমার অজানা নয়। আর বাস্তবিক পক্ষে সে বাক্য আমি কিছু কিছু মেনে চলতেও চেষ্টা করি, কিন্তু যেখানে এরকম একটা এক্সপেরিমেন্টের নিতান্ত প্রয়োজন হয়ে পড়েছে, যদিও সহস্রের মধ্যে একটিতে সাফল্য আসবে কিনা সন্দেহ, তবুও স্বভাবতই বন্ধু অপেক্ষা শত্রু মনোনয়নই শ্রেয়। সুতরাং এরপর থেকে আমি ব্যস্ত রইলাম মন মতো একটা শিকার অন্বেষণে, যাতে দৈবাৎ যদি আবার একটা কোইন্সিডেন্স ঘটে যায় তবে আমার বিশেষ ক্ষতি হবে না। আর যে ব্যক্তি বিশেষটিকে মনোনীত করলাম সে আমার পরবর্তী গৃহের অধিবাসিনী এক আয়া। বাথরুমের জানলা থেকে ওদের উঠোনটা আমরা দেখতে পেতাম। প্রায় লক্ষ্য করেছি শিশুটা যখন তার তত্ত্বাবধানে থাকত আর আশেপাশে যদি কাউকে না দেখা যেত, তখন শিশুটির সঙ্গে নিতান্ত অকারণে ব্যবহার করত অত্যন্ত হৃদয়হীনার মতো। অপরের গৃহের দৈনিক ঘটনাবলি লক্ষ্য করা অবশ্য অত্যন্ত গর্হিত কাজ, কিন্তু অবধ শিশুটার ওপর তার অযৌক্তিক নির্দয় আচরণ তুমি দেখলে নিশ্চয়ই এই অপরাধ থেকে আমায় মুক্তি দিতে। আমরা তো ওকে দু চোখে দেখতেই পারতাম না। এজন্য আরো একটা ব্যাপারে মেজাজটা আমার তার উপর বিক্রি ছিল। প্রথম যখন সে বাড়িতে এলো, বাগানের পাঁচিলটার ওপর ঝুঁকে পড়ে গোলাপের গন্ধ শুকত। এতেই যদি ক্ষান্ত থাকতো তাহলে কিছুই হতো না, কিন্তু অনর্থক মোটা শুদ্ধ ফুলগুলো তুলতো আর ছুঁয়ে ফেলতো মাটিতে। অচিরেই সে ঘটনার পুনরাবৃত্তি হওয়া আমি বন্ধ করলাম। পাঁচিলের ওপর থেকে সহজলভ্য কয়েকটি গোলাপ গাছের চারপাশে বড়শি দিয়ে এমন সুকৌশলে এক দুর্ভেদ্য ব্যারিকেড রচনা করলাম যে পরের দিনই সকালে বেশ একটু হইচই শোনার পর এক হপ্তা ধরে দেখেছিলাম আয়ার হাতে পুরো ব্যান্ডেজটা। মোটের ওপর আমার এক্সপেরিমেন্টের পক্ষে সম্পূর্ণ উপযুক্ত ব্যক্তি হলো সে। কাজেই আমার প্রথম কাজ হলো তার একটা ফটোগ্রাফ তুলে ফেলা। পরের দিন ঝলমলে রোদ্দুর ভরা সকালে যখন সে উঠোনে পাইকারি করছে, আমি বাথরুমের জানলা থেকে এরোপ্লেন ওড়ার মতো কি ওরকম একটা বিদঘুটে শব্দ করতে সে মুখ তুলে তাকালো, আর তৎক্ষণাৎ সাঁতার টিপে দিলাম আমার জাইজ আইকনের। প্রথম প্রিন্টটা যখন শুকলো সেই রাত্রে প্রায় 11টার সময় আমি চুলের বিনুনিটা নিয়ে তার কপালে দুটো পিন দিয়ে আটকে রাখলাম। অবশ্য নিজের এই নির্বোধ কার্যকলাপের জন্য হাসি পাচ্ছিল খুবই, কিন্তু নিতান্তই একটা ছেলে খেলা পরীক্ষার মতো সহজভাবে সেটাকে গ্রহণ করতে পেরেছিলাম। তারপর পিন লাগানো ফটোগ্রাফটা রেখে দিলাম ওয়ার্কশপে কাবারে। পরের দিন সন্ধ্যায় বাড়ি ফিরতে সুমিতা বলল, শুনেছ আজ সকালে পাশের বাড়ির আয়াটাকে বিছানায় মরে পড়ে থাকতে দেখা গেছে? আরো অনেক কিছু গড়গড় করে পড়ে গেল সুমিতা, পুলিশ এসে জোর তদন্ত শুরু করেছে ইত্যাদি। মনে হলো চোখের সামনে ঘরের দেওয়ালগুলো ঘুরতে শুরু করেছে। কতক্ষণ স্তম্ভিতের মতো দাঁড়িয়ে ছিলাম জানি না। অবশেষে আত্মসংবরণ করে নিয়ে প্রশ্ন করলাম, কিসে মারা গেছে, কিছু শুনেছ? বুঝতেই পারছো সুমিতা আমার এক্সপেরিমেন্ট সম্পর্কে বিন্দু বিসর্গ জানত না। জানলে এ পরীক্ষায় হাত দিতে কখনোই সে আমায় দিত না। জানোই তো কুসংস্কারের হাওয়া সবসময় তাকে কেমন ঘিরে থাকে। আমার সঙ্গে এতকাল বসবাসের পরও মনের অন্ধকার তার এখনো পুরোপুরি ঘোচেনি। যত তাড়াতাড়ি পারলাম সুমিতা চোখের অন্তরালে যেতেই ওয়ার্কশপের কাবার থেকে বার করলাম ফটোগ্রাফটা। আর জানি তুমি বিশ্বাস করবে না এই কথা, কিন্তু তাতে আমার কিছু ক্ষতি বৃদ্ধি হবে না। বিনুনি থেকে যখন পিন দুটো খুলে নিলাম, দেখলাম আয়ার কপালে দুটি সুস্পষ্ট রক্তবর্ণ চিহ্ন। কতক্ষণ যে অভিভূতের মতো বসেছিলাম সে সময়ের হিসাব ছিল না। ইংরেজিতে যাকে কোইন্সিডেন্স বলে তা কি কখনো দুবার ঘটা সম্ভব? একবার সমরজিতের ক্ষেত্রে, আবার এই আয়ার ক্ষেত্রে। কিন্তু আমার চোখকে আমি অবিশ্বাস করতে পারি না। আমার চোখের সামনে আয়ার কপালে দুটি জল জলে রক্তবর্ণ বিন্দু আমার শিক্ষা সংস্কৃত মনকে যেন মন ও ভাষায় বিদ্রুপ করতে লাগলো। এই ব্যাপারে তখনকার মতো মনের মধ্যে যেটুকু অনুতাপের অগ্নিশিখা দেখা দিয়েছিল, প্রবল উৎসাহের বাড়ি সিঞ্চনে অচিরেই মিশে গেল। প্রথমে শুরু হলো আমার ব্যক্তিগত তদন্ত, কিভাবে আয়ার মৃত্যু ঘটেছে সে অনুসন্ধান করতে আমি উঠে পড়ে লাগলাম। পুলিশি রিপোর্টে অবশ্য ছিল মৃত্যুটা হয়েছে নিছক প্রকৃতির নিয়ম অনুসারে, অর্থাৎ ব্রেনের মধ্যে কয়েকটি শিরা অতিরিক্ত রক্তের চাপে ফেটে যাওয়ার ফলেই মৃত্যু এসেছে, কিন্তু শুধু একটি স্থানেই সব ডাক্তারদের বুদ্ধি খুলিয়ে গেল যে প্রকৃতির সেই নিয়মটি কি কারণে হঠাৎ কার্যকরী হয়ে ওঠে এই মৃত্যু কেটে আনলো। সমর্জিতের কপালে যেমন চিহ্ন দেখেছিলাম, এরও কপালে ছিল হুবহু সেই চিহ্ন, তবে এবার সংখ্যায় দুটি। দু একজন ডাক্তার অবশ্য বলেছিল যে এক্স-রে করে করোটির ভেতরটা দেখা যায়, এক্স-রে ফটো উঠেছিল, কিন্তু আভ্যন্তরীণ কোনো স্নায়ু বিকৃতি দেখা যায়নি। সুতরাং ব্যাপারটা শেষ হয়ে গেল এখানে। কিন্তু আমার মস্তিষ্কে তখন চিন্তার পল্লবী ঔৎসুক্যের বনস্পতিকে ঘিরে পাক খেয়ে উঠতে উঠছে। শরীর খারাপ থাকার জন্য মাথা ঘুরে পড়ে যাওয়াটাও আয়ের পক্ষে সম্ভব, আরো তো কত কারণ থাকতে পারে। সত্যি কি ওই কেশকুচ্ছের সঙ্গে এই মৃত্যু সম্পর্কিত? বাস্তবে কি ওইখানেই বিষয়টার ওপর আমার জবনীকে টেনে নিতে পারলাম না? সুতরাং আবার একটা পরীক্ষার জন্য খুঁজতে লাগলাম আরেকজনকে। আর অনেক ভেবে চিনতে আমার বাড়ির বিপরীত দিকের বাড়ির এক বাসিন্দাকে মনে মনে বেশ পছন্দ হয়ে গেল। লোকটি অবশ্য আয়ার মতো অতটা খারাপ ছিল না, কেননা নিষ্ঠুর প্রকৃতির মানুষ সে নয়, অন্তত নিজের ইচ্ছা তো নয়। শুধু সারাদিন বিশেষ করে গভীর রাত পর্যন্ত বেহালা বাজাবার এক পিটখুটে নেশা তার ছিল। সুতরাং স্থির করলাম খুন করাটা উচিত হবে না, তার চেয়ে অল্পের ওপর দিয়ে একটু মজা করা যাক। মুশকিল হলো ফটো তোলা নিয়ে, কেননা বাইরে সে খুবই কম বেরোতো, যার সঙ্গে আমার দৈনিক একাধিকবার চোখাচোখি হচ্ছে তার অগোচরে তারই মুখের পরিষ্কার ফটো তোলা যে কি কঠিন ব্যাপার তা তুমি উপলব্ধি করছো নিশ্চয়ই। যাই হোক, প্রায় 3-15 পরে এদিকটা আমি কোনো মতে কায়দা করে সামলে নিলাম। ফটোটা যদিও খুবই ছোট্ট হয়েছিল, কিন্তু পরে আমি সেটা বেশ বড় করে এনলার্জ করে নিলাম। সন্ধ্যার পর থেকে ওপরের একটা ঘরে বেশ অঙ্গভঙ্গি করে ছড়ি টানতে ভদ্রলোক এক নাগারে টেনেই যেত, আর বিচিত্র সব রাগ রাগিনীর স্বর লহরিতে ভরিয়ে তুলত আকাশ বাতাস। সুতরাং রাত্রে খাওয়া সাঙ্গ হলে আমি গেলাম আমার ওয়ার্কশপের জানালায়, অপেক্ষা করতে লাগলাম সেখানে। খেয়ে দিয়ে এসে লোকটি যখন আবার ছড়ি তুলল, আমিও তুলে নিলাম আমার চুলের গোছাটি। সে যখন ছড়ি ছোঁয়ালো বেহালার তারে, আমি বিনুনি দিয়ে স্পর্শ করলাম ফটোটি খুব আলতোভাবে। প্রথম যখন বিনুনিটি ছুঁয়ে গেল ফটোটা, ভদ্রলোকের বেহালা থেকে উত্থিত হলো এক বেসুরো শব্দ। এতে আমার মনটা তৃপ্ত হলো না। আবার ধীরে ধীরে বিনুনি ছোঁয়ালাম ফটোটিতে, এবার আর কোনো সন্দেহই রইল না। অত্যন্ত ক্ষিপ্রভাবে কাঁধ থেকে সে নামিয়ে নিল বাদ্যযন্ত্রটি এবং প্রায় 5 মিনিট ধরে ডাঙার ওঠা মাছের মতো খাবি খেতে লাগলো। তার ছটফটানি দেখে মনে হলো নিঃশ্বাস যেন তার রুদ্ধ হয়ে আসছে। উৎক্রীপ হয়ে দেখতে দেখতে আমি এমন অবাক হয়ে গেলাম, মনে হলো যেন আমার নিজেরও নিঃশ্বাস ক্রিয়া লোহিত হয়ে আসছে। বিনোদিতে আমি সরিয়ে নিলাম। তারপর ভাবতে লাগলাম যে এর পরে আমার কর্তব্য কি? বিপজ্জনক কি চুলের কোছাটি কি পুড়িয়ে ফেলব না রেখে দেব? অনেক ভেবে দেখলাম সাধারণ দর্শন কিন্তু অসাধারণ শক্তি সম্পন্ন এই চুলগুলোকে আরো বিভিন্ন উপায় আমি ব্যবহার করতে পারি। সঙ্গে সঙ্গে আমার কার্যপন্থাও স্থির হয়ে গেল। আমার পরবর্তী এক্সপেরিমেন্টগুলোর বিশদ বিবরণ তোমায় বলতে গেলে একটা বই লিখে ফেলা দরকার। এসব পরীক্ষা চলেছিল বেশ কয়েকটি মাস ধরে। শেষকালে সমগ্র বিষয়টাকে আমি এমন একটা নিখুঁত বিজ্ঞান পরিধির মধ্যে কেন্দ্রীভূত করে ফেললাম যে কোনো জীবন্ত প্রাণীকে মশক দংশনের মতো ক্ষুদ্র যন্ত্রণা দেওয়া থেকে শুরু করে হত্যা করা পর্যন্ত আমার কাছে নিতান্ত ছেলে খেলার ব্যাপার হয়ে দাঁড়ালো। মনে রেখো, এই সাফল্য এসেছিল একটি পুরুষ একটি নারী অসংখ্য কুকুর বেড়াল খরগোশ আর চেতনা সম্পন্ন প্রাণীর বিনিময়ে। এরকম একটা আবিষ্কার করে যে আনন্দ আমি পেয়েছিলাম, এক্সপেরিমেন্টের পর এক্সপেরিমেন্ট করে যে মজা অনুভব করেছিলাম তা প্রকাশ করা ভাষার সাধ্য নয়। মনটা কেমন জানি এক নিষ্ঠুর আনন্দ উঠতে ভরে, আর বারবার সেই আনন্দেরই আস্বাদ পাওয়ার নেশায় মনটা ব্যাকুল হয়ে উঠত। তারপর একদিন আমার দৃঢ় বিশ্বাস জন্মালো যে এই অপরিমেয় শক্তির প্রাসাদে ত্রিভুবন জয় করাও আমার আর অসাধ্য নয়। কেশগুচ্ছটার ব্যবহার মাত্রা সম্বন্ধে আমার জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা এমনই গভীর আর নির্ভুল হয়ে উঠল যে ভাবলাম এরপর যদি এই শক্তিকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ না করি তাহলে সেটা হবে নিতান্তই পরিতাপের বিষয়। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে অধিক জীবন নষ্ট না করে অল্প সময়ে এবং অল্পায় আসে সৌভাগ্য সূর্যকে মধ্যগগনে আনতে হলে এবার শক্তির বাস্তব প্রয়োগ নিতান্ত প্রয়োজন। ভেবে দেখলাম অপ্রিয় ভাজন আর অবাঞ্ছিত ব্যক্তিদের ওপর ক্রমাগত শক্তি প্রয়োগ করতে গেলে অনেক সময় লাগবে। অর্থাৎ ধরা যাক যে লোকগুলোকে তুমি দু চোখে দেখতে পারো না তাদের নামে মোটা ইন্স্যুরেন্স করে দিলে, এরপরে তাদের মৃত্যু হওয়াটা নিতান্ত অস্বাভাবিক হয়ে দাঁড়াবে। সুতরাং অন্তত পক্ষে এক বছর তো তোমাকে অপেক্ষা করতেই হবে। আর তাছাড়া কয়েকবার এই রকম মৃত্যু হওয়ার পর প্রত্যেকেরই মনে একটা খটকা লাগবে, তখন কোম্পানির পেমেন্ট দেওয়া নিয়ে শুরু হবে হাঙ্গামা। ভাবতে ভাবতে আচম্বিত মস্তিষ্কের স্নায়ুগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ চমকের মতোই খেয়ে গেল এক অভিনব পরিকল্পনা। তোমার বোধহয় মনে হয়ে থাকতে পারে যে কয়েক মাস আগে থেকে আমি রেসকোর্সের মাঠে যাতায়াত শুরু করেছিলাম আর প্রতিটি বাজিতে মোটা অর্থ ফেলেছি, তুলে এনেছি তার বহুগুণ অর্থ। তোমরা বলেছিলে হঠাৎ আমার ওপর মা লক্ষ্মী সদয় হয়ে উঠেছেন, কেননা একটি বাজিতেও না হেরে স্বল্পকালের মধ্যে কয়েক লক্ষ টাকার মালিক হওয়ার এরকম নজির তোমাদের চোখে আর পড়েনি। কিন্তু আমার এই সৌভাগ্যের মূলে কি ছিল জানো? বিচিত্র বর্ণের ওই কেশগুচ্ছটি। কাজটা খুবই সহজ। আমাকে সংগ্রহ করতে হয়েছিল এক টুকরো কার্ডবোর্ড আর তার ওপরে আঠা দিয়ে লাগিয়ে রেখেছিলাম একটি ছাড়া সবকটি তোরবাজ ঘোড়ার ফটোগ্রাফ। যেটির ফটো ছিল না সেটির ওপরই বাজি ধরতাম আমার সর্বস্ব। তারপর তোর শুরু হওয়ার একটু আগে এসে বসতাম সুবিধা মতো নিরালা দেখে এক জায়গায়, এমন জায়গা বেছে নিতাম যেখান থেকে সমস্ত রেসকোর্সটা পড়ে থাকত আমার চোখের সামনে। ভাবছো বুঝি রেসের ঘোড়াগুলিকে আমি জখম করে দিতাম? ভুল ধারণা, মারাত্মক রকমের আমি কিছুই করতাম না। শুধু ঘোড়াগুলো যখন দৌড়াতে শুরু করত আমি বিরুনিটি খুব আলতো ভাবে ফটোগুলোর ওপর দিয়ে তুলিয়ে নিয়ে যেতাম, ফলে ক্লান্তিবোধ ছাড়া ঘোড়াগুলোর আর কোনো ক্ষতি হতো না। যদি দেখতাম তার সত্ত্বেও কোনো তেজি ঘোড়া আমার প্ল্যান পাঞ্চাল করার চেষ্টা করছে, তখন আবার একটু মোলায়ম স্পর্শ, ব্যাস। দৌড়ের মাঝে সবকটি ঘোড়াই যেন ক্লান্ত হয়ে না পড়ে আর দৌড় যেন পণ্ড না হয়ে যায় সেজন্য আমি কোড়া থেকেই বেশ সতর্ক থাকতাম। একটা ছাড়া সবকটি ঘোড়াই যদি ভূমিসজ্জা গ্রহণ করে অথবা থেমে গিয়ে ছটফট করতে থাকে তাহলে রেস বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সুতরাং রীতিমতো নৈপুণ্যের সঙ্গে চুলের কোঁচা ব্যবহার করেছি প্রতিবার আর ঘরে এনেছি রাশি রাশি অর্থ। কিন্তু এজন্য আগে থেকে আমায় দিতে হয়েছিল তিন তিনটি মহড়া আর প্রতিটি হয়েছিল অতীব চমৎকার। এই সময় থেকেই আমার মানুষ তাতে আশ্রয় পড়তে লাগলো একটির পর একটি পরিবর্তনের ঢেউ। তোমার কাছে সবই আজ স্বীকার করতে বসেছি, গোপন কিছুই করব না। সাধারণ মধ্যবিত্তের অনটনের মধ্য থেকে অপরিমেয় ক্ষমতার অর্থ প্রাচুর্যের মধ্যে এসে পড়লে পরিবর্তন আসাটা স্বাভাবিক। আমি যে শুধু বৈভব স্রোতেই গা ভাসালাম তা নয়, সেই সাথে বিস্তৃত হলাম আমার আজন্মের শিক্ষা, নৈতিক নিষ্ঠা। ভুলে গেলাম আমার চরিত্রের বলিষ্ঠতা আর আদর্শ, ভুলে গেলাম আমার বিবাহিত জীবনের কর্তব্য। আমি মদ ধরলাম, একদিনই আসক্তি আমার আসেনি। মনটা যখন বেজায় খুশি হয়ে উঠল তখন খুশির মাত্রায় আরো দু এক পর্দার রং চড়াবার অভিলাষে দু এক চুমুক রঙিন পানীয়ের আস্বাদ গ্রহণ করতাম। যত দিন যেতে লাগলো অর্থ আসতে লাগলো স্রোতের মতো, আর ততই ধীরে ধীরে মনের যেটুকু বাধা ছিল তাও গেল মুছে। বিজয় গৌরবে উল্লসিত হয়ে মদ খাওয়াটা তখন প্রায় নিত্য কর্মেই দাঁড়িয়ে গেল। এজন্য কোনোদিন আর অনুভব করিনি কোনো গ্লানি। সুবিধা প্রথমটা ধরতে পারিনি, তারপর যখন পানির মাত্রা সীমা ছাড়াল, সুমিতার আর কিছুই অজ্ঞাত রইল না। কিন্তু ভাই আশিস, তার মতো স্ত্রী পাওয়া বহু জন্মের পুণ্যের ফল। সে রাগ করেনি, মুখ্য কথা শোনায়নি, ভঙ্গিমান করেনি, শুধু গভীর দুটি বড় বড় চোখের নীল সায়ের মতো শ্রুধারা তুলিয়ে আমাকে মিনতি করেছে, দুটি পা চোখের জলে ধুইয়ে দিয়েছে। কিন্তু তবু আমার চৈতন্য হয়নি। হেসে তার মিনতিকে উড়িয়ে দিয়েছি, বলেছি, খাচ্ছি তো একটা খাবারই জিনিস, অখাদ্য তো নয়, কেন তো ভাবছো বলতো? আর যে কত কি বলেছি তা মনে নেই, কিন্তু জানো তো, যার উপর সুরার ক্রিয়া একবার শুরু হয়, ধীরে ধীরে লুপ্ত হয়ে আসে তার স্বাভাবিক বুদ্ধিবৃত্তি আর চৈতন্যবোধ। এরকমই এক রঙিন নেশা ভরা মুহূর্তে সুমিতা চোখের জলে দুটি গাল ফাঁসিয়ে আমাকে কাকুতি মিনতি করে বলেছিল এই জিনিস ত্যাগ করতে। ওইরকম একটা সুন্দর আমেজ ভরা মিষ্টি মুহূর্তে কানের কাছে একঘেয়ে কান্না শুনতে শুনতে হঠাৎ কেমন যেন মেজাজটা বিগড়ে গেল। বললাম, আমার স্ত্রী তুমি, তুমি আমার সহধর্মিনী, যে ধর্ম আমার সে ধর্ম তোমারও। অতএব এর পর যা হলো তা লিখে আর লেখনী কলঙ্কিত করতে চাই না। সুমিতার মুখে শেষ পর্যন্ত এক ফোঁটা হুইস্কিও ঢালতে পারিনি, কিন্তু সেদিন তার যা মূর্তি দেখেছিলাম জীবনে আর দেখিনি সে মূর্তি। এখনো যেন চোখের সামনে দেখতে পাচ্ছি তাকে, তার মুখ অশ্রুসিক্ত, চুল এলোমেলো, আর অঙ্গের বসন বিশ্রস্ত, কণ্ঠে তার সে কি তীব্রতা, যেটুকু চৈতন্য আমার জেগেছিল এরপর সেটুকুও যেন লোপ পেল। কি সে বলেছিল মনে নেই, শুধু মনে আছে মাথার মধ্যে যেন দাউ দাউ করে চলে উঠছিল নরকের আগুন। চিৎকার করে বলেছিলাম, তবে দেখো আমার ক্ষমতা, মদ তোমাকে আজ খাওয়াবই। চোখের পলকে আলমারি থেকে টেনে বার করলাম পারিবারিক অ্যালবাম, আর পকেট থেকে চুলের গোছাটা বার করে চেপে ধরলাম ফটোটির উপর। তুমি জানো, ডাক্তার বলেছে হৃদরোগে আক্রান্ত হয়ে সুমিতা মারা গেছে। হৃদরোগ তার সত্যই ছিল, অতকাল উত্তেজনার পর শক্তি রইয়া আকস্মিক আঘাত তার দুর্বল হৃদযন্ত্র বহন করতে পারেনি, চিরতরে নিস্পন্দ হয়ে গেছে। তারপরে দিনের পর দিন গেছে কেটে, সপ্তাহের পর সপ্তাহ, রাতের নিদ্রা আমায় ত্যাগ করেছে, অনুভব করতে পারি না ক্ষুধা তৃষ্ণার জ্বালা। চোখ পুছড়ি চোখের সামনে দেখি উস্কো খুস্কো কেশে বিশ্বস্ত বসনা বিস্ফোরিত চক্ষু সুমিতার সেই মূর্তি, যে মূর্তি জীবনে একবারই দেখেছিলাম। আর চোখ খুললে মাথার মধ্যে অনুভব করি এক যন্ত্রণা, যেখানে সে একটা চিন্তা অক্টোপাসের মতো আমার মরণ বাহু দিয়ে আঁকড়ে রয়েছে আমার মস্তিষ্কের স্নায়ুগুলোকে, নির্মল নিষ্ঠুর নির্দয় ভাবে শোষণ করছে, পেষণ করছে আমার মস্তিষ্ককে। আমার স্ত্রীর হত্যাকারী আমি স্বয়ং শ্রী বিবেক রায়, এছাড়া আর কোনো চিন্তা আমার নেই। বুঝতে পারছি আমি পাগল হয়ে যাচ্ছি, দিবারাত্র বিড়বিড় করে কিসব বকি ভালোবাসে নির্জনে থাকতে, এমনকি রাধু সামনে এসে পড়লে উঠি আঁতকে, এই বুঝি সে ধরে ফেলল আমার অপরাধ। আমি বেশ বুঝতে পারছি আমার চিন্তাধারা বিকৃত হয়ে যাচ্ছে, আমি উন্মাদ হয়ে যাচ্ছি। কিন্তু তার আগেই লিখে রেখে গেলাম আমার স্বীকৃতি, বিশ্বাস করো আর নাই করো, যে মহাপাপ আমি করেছি তার শাস্তি দেবার আয়োজন করেছেন বিধাতা স্বয়ং সারাটা জীবন ধরে। কিন্তু আমি পারবো না, পারবো না এই শাস্তি সারা জীবন ধরে বহন করতে, আমি পারবো না। এতে তোমার বিবেক, স্ত্রী শোকে সত্যই বেচারা একেবারে উন্মাদ হয়ে গেছে। চিঠিটা ভাঁজ করতে করতে বললাম আমি, ওগো না, তোমার তো একটু পায়ে পড়ি, এক্ষুনি চলো, আমার কেমন জানি মনে হচ্ছে একটা ভীষণ বিপদ এখনই ঘটবে। বলতে বলতে রমিতার দুই চোখ জলে ভরে ওঠে। কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছলাম বিবেকের প্রাসাদে। তিনতলার কক্ষ, দরজা বন্ধ ছিল, ঠেলা দিতেই খুলে গেল। প্রথমে ঘরে কাউকে চোখে পড়ল না, নিবিড় নৈঃশব্দে ঘরের আবহাওয়া থমথমে হয়ে উঠেছে। টেবিলের উপর রক্ষিত একটি মাত্র টেবিল ল্যাম্পের মৃদু নীলাভ আলোয় রহস্য ঘন আলো আঁধারিতে ভরে উঠেছে ঘরের কোণগুলি। চারদিকে ভালো করে চোখ বোলাতে গিয়ে দৃষ্টি আকৃষ্ট হলো পালঙ্কের ওপর শায়িত একটি দেহের ওপর। এগিয়ে গেলাম। বহুদিন ধরে অযত্ন বর্ধিত দাঁড়ি গোঁফে মুখ আচ্ছন্ন থাকলেও বিবেককে চিনতে আমার দেরি হল না। সে যেন গভীরভাবে ঘুমোচ্ছে। শান্ত মুখশ্রী, কপালের ডান দিকে একটা বিভৎস রক্তবর্ণ ক্ষতচিহ্ন, চিহ্নটিকে বলয়াকারে পেষ্টন করে রয়েছে নীল যে কালশিটার সুস্পষ্ট চিহ্ন। পাশে পড়ে রয়েছে একটা ফটোগ্রাফ, আলোর কাছে ধরলাম সেটি, বিবেকের ফটো, তার প্রশস্ত ললাটের মাঝে বিদ্ধ একটা পিন আর একটা চুলের গোছা। পিনটা আর কেশগুচ্ছটা সরিয়ে আনতে যা দেখলাম তাতে আমার মেরুদণ্ডের মধ্য দিয়ে হিম শীতল একটা স্রোত বয়ে গেল। ফটোতে বিবেকের ললাটে উজ্জ্বল হয়ে জেগে রয়েছে একটা রক্তবর্ণ চিহ্ন।
আমরা
ঝটপট আমাদের কাজ সেরে ফেলি, কি আছে আমরা কিছু মেসেজ করে ফেলি, তাই না?
আর তার আগে রাসেল ভাই আপনাকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে ভূতেশ্বর হরর ক্লাব নামে আমাদের যে ফেসবুক গ্রুপটি খোলা হয়েছে, এক সপ্তাহ হয়েছে এখন পর্যন্ত। একটু আগে পর্যন্ত আমি যে কয়জনকে অ্যাকসেপ্ট করেছি তাতে করে আমাদের সদস্য সংখ্যা গ্রুপে 1484 তো, আর 16 জন হলে কিন্তু আজকে বোধ হয় 1500 কমপ্লিট হয়ে যাবে। অনেক মানুষ আমাদের সাথে গ্রুপে, তারা তাদের লেখা পাঠাতে, ছবি পোস্ট করছে, যেমন আমি এই মুহূর্তে কমেন্ট গুলো একটু দেখে নিতে চাচ্ছি। facebook.com/radiofoodtv আমাদের ভূতেশ্বর হরর ক্লাবের পোস্টে কমেন্ট করেছেন দুরন্ত প্রতীক রাজ, লিখেছেন তারা বাংলাদেশ প্যারানর্মাল সোসাইটি তাদের আছে। মোবাশিরা জান্নাত মিতু, তিনি লিখেছেন আছি নরসিংদীর পলাশ থেকে,
ওকে
আমাদের সাথে আছেন। সজিব ইসলাম বগুড়া থেকে শুনছেন। আরাফাত দেওয়ান লিখেছেন জোশ লাগছে। মারিয়াম ইম আছেন,
লম্বা ঘটনা শুনলাম তো আসলে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অতীশ বর্ধনের একটা গল্প আমরা শুনলাম এইমাত্র, চুল।
তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আছেন, এবং আমি বলবো যে আপনারা যারা আছেন তারা যদি আমাদেরকে আমাদের পেজে আসতে চান তাহলে চলে আসুন facebook.com/radiofoodtv, এখানে এসে আপনি চাইলেই দেখতে পারবেন সব অ্যাক্টিভিটিগুলো, এবং আপনি কমেন্ট করতে পারবেন। আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা ফর্ম করা হয়েছে, সেখানেও আপনি আসতে পারেন, এবং সেখানে এসে আপনি আপনার বিভিন্ন মতামত এবং বিভিন্ন কথা, মানে গ্রুপে তো জমে বেশি, তাই এই আর কি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভূত এফএমের প্রসঙ্গে প্রতি সপ্তাহের মতো এবারও এলাম এবং ভূত এফএম নিয়ে কথা বলবো। তার আগে ভূত এফএম হরর ক্লাবের আমার মনে হয় যে আমরা সৃষ্টিকে আরো কিছু মেসেজ করার সুযোগ দিই।
হ্যাঁ, কারণ হচ্ছে রাসেল ভাই, যে কমেন্টের পর কমেন্টে একটা বড় পোর্শন থাকে মন খারাপের কথা, যে কেন কমেন্ট বলা হয় না।
হ্যাঁ, মানে সবগুলো পড়তে গেলে আসলে খুব মুশকিল হয়ে যায়, কিন্তু আমরা খুব র্যান্ডম পড়ি।
হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। যে কারণে অনেক সময় সেই কমেন্টগুলো পড়া হয়, এই যে মন খারাপের কথাগুলো। যাই হোক, মারিয়া আমিন তার কমেন্ট করছেন, মোহাম্মদ অশিষ্ট আছেন, তিনি লিখেছেন কেন কমেন্ট পড়া হয় না, এটাই আসলে ঘুরে পেয়েছি। মোবারক হোসেন আছেন, হ্যালো সৃষ্টি ভাই, আমিও কিন্তু আছি। মাশরাফি দীপ নামে একজন আমাদের সাথে আছেন, তিনি লিখেছেন তার আজকে জন্মদিন। আমার মনে হয় রাসেল ভাইয়ের উইশটা অনেক,
হ্যাঁ জন্মদিন অনেক 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 শুভেচ্ছা। ভালো থাকুক, আপনার সব পূর্ত সময় ভালো কাটুক, সামনের দিনগুলো অনেক সুন্দর হোক, সেটাই প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে।
হ্যাঁ একদমই তাই, শুভ জন্মদিন। মিজানুর রহমান লিখেছেন যে গল্পটা অন্যরকম।
হ্যাঁ, একটু আগে যে প্রায় মানে আধা ঘন্টার উপরে,
হ্যাঁ 30 মিনিটের একটা গল্প, খুব চ্যালেঞ্জিং কাজ হয়ে গেছে।
হ্যাঁ, খুবই চ্যালেঞ্জিং কাজ হয়েছে, এবং পুরো সময়টা আমরা একসাথে ছিলাম এবং পুরো সময়টা আমরা শুনেছি, সেটা এটা একটা বিরাট ব্যাপার। তো যাই হোক, আমরা আরো কিছু মেসেজ কি পড়বো? তাহলে
কুড়িগ্রাম থেকে লাইভ শুনছেন শুভ ফেরারি মন, এক সময় ভূতের গল্প শুনলে খুব ভয় করতো, এখন নাকি তারা ভয় করে না।
বাহ, চমৎকার, অভ্যেস হয়ে যায় না মানুষ প্রথমে,
সাহসী হয়ে যায়।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ প্রথমে অনেক কিছু থেকে ভয় পায়, আস্তে আস্তে অভ্যেস হয়ে যায়। মানুষ এক সময় সাপ দেখে ভয় পায়, তারপরে আস্তে আস্তে সাপের সাথে, মানে সাপ একটা প্র্যাকটিসের মতো, তারপরে দেখা যায় সাপ দিয়ে খেলা দেখায়।
হ্যাঁ,
থাকে না যে প্রথমে ভয় পাই, তারপরে হচ্ছে আস্তে আস্তে সেটা অভ্যেস হয়ে যায়।
হয়তো বা একসময় খুব আশ্চর্য লাগতো, সেই আশ্চর্যটা হয়তো এখন আর লাগে না, তবে এটাই বোধ হয় জীবনে একসময় বেশ কঠিন একটা ব্যাপার হয়ে যায়। মানে যখন আশ্চর্য হওয়ার মতো যখন কিছু জিনিস কমে যায়,
হ্যাঁ
লাইফে বৈচিত্র্য কমে যায়।
না, বৈচিত্র্য আসলে কমে না, বৈচিত্র্য সবসময় থাকে। আমরা আসলে মানে এটা হচ্ছে মানুষের পারসেপশন। যেমন হচ্ছে আমি প্রথম দিন যখন স্কুলে গিয়েছিলাম, বা তুমি প্রথম দিন যেদিন স্কুলে গিয়েছিল, স্কুল নিয়ে অনেক ভয় ছিল মনের ভেতরে, টিচারদের বেশ ভয় লাগতো। আস্তে আস্তে সেই টিচারদের সাথে এক ধরনের সম্পর্ক সৃষ্টি হয়, এবং সেই সম্পর্ক তৈরি হওয়ার ফলে আমরা দেখি যে আস্তে আস্তে স্কুলটা আমাদের ভালো লাগছে, এবং এখন তো মনে হয় যে স্কুল ডেজগুলো সবচেয়ে বেস্ট ডেজ ছিল আমাদের লাইফের। তো এই যে এইভাবেই আসলে আমার প্রথমে ভয়, তারপরে অভ্যস্ত হয়ে গেলাম আমি সেই জায়গা থেকে। একটা নতুন বাসায় হঠাৎ করে ঢুকলে কিন্তু ভয় লাগবে, মানে লাগতে পারে, অস্বস্তি কাজ করতে পারে। কিছুদিন পরে কি হয়, সেটা অভ্যেস হয়ে যায়। বলে না যে আমাদের আমাদের আমার নতুন বিছানায় ঘুম আসছে না, আস্তে আস্তে সেই বিছানাটা পূর্ণ হয়ে যায়, তখন আবার ঘুমও আসে।
অনেকেরই উচ্চতা ভীতি থাকে, কিন্তু হয়তো নিজের ঘরের বারান্দা থেকে হয়তো নিচে তাদেরকে অতটা
ভয় লাগে না হয়তো। তো সেটাই, মানে অভ্যস্ততা একটা বিরাট ব্যাপার কিন্তু। তো আমরা তো আসলে শুনি সব সময়, শুনছি, শুনতে শুনতে আমাদের অভ্যেস হচ্ছে এবং আমরা ভয় পাচ্ছি না, কিন্তু নিশ্চয়ই কিছু একটা পাচ্ছি, তার জন্য শুনছি। আর যদি কিছু না পাই, তাহলে এটা বলতে আসার জন্য অন্তত আসছি যে আমার ভালো লাগছে না, সেটাই বা কম কিসে। তো যাই হোক, আমাদের যে ভূতেশম সেই প্রসঙ্গে চলে যায় এখন, তাহলে নাকি আর কিছু মেসেজ পড়বা?
আমার মনে হয় ভূতেশমের কিছু মানে কি বলা যায় স্পয়লার আগে থেকে পেতে চায় অনেকেই।
হ্যাঁ,
তো সেটাই আসলে আমিও পেতে চাচ্ছি, কালকে কারা আসছে।
তো এখন ব্যাপারটা হচ্ছে যে কালকে নতুনরাই আসছে, নতুনদের মধ্যেই বেশি মানে আমরা যেটা পেয়েছি, এবং সেই সাথে বেশ কিছু মানুষ যারা আমাদের লিসেনার যারা, এবং তারা খুব দয়া করে, খুব মানে আমাদের প্রতি সদয় হয়ে দেশের বাইরে থেকে এগুলো ঘটনা পাঠান, এবং যারা ঘটনা পাঠান তাদের একটা ভিডিও আমরা পোস্ট করেছি আমাদের ভূতাফোনের পেজে, উইচ ইজ facebook.com/bhutafon.rasel, সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে কাদের কথা বলছি। তো যারা ইমেইল পাঠান তাদের, আমরা স্টুডিওতে যারা আসেন তাদের একটা ছবি পোস্ট করতে পারি, বা ভিডিও নিতে পারি, বা বুঝতে পারি না, তো তাদের এই নতুন পদ্ধতি যে যারা সিলেক্টেড হচ্ছেন তাদের ভিডিও আমরা আপলোড করছি। তো আমাদের পেজ ভিজিট করলেই আপনি সেখানে গিয়ে দেখতে পারবেন সেটা, এবং আপনি সেখানে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, তাদের উৎসাহ দিতে পারেন, এবং তাদের ইমেইল এবং অডিওকে আগামীকাল প্লে করা হবে, নতুন কিছু অতিথি থাকবেন। সুতরাং ক্লু আমি ভিডিও সহ দিয়ে দিয়েছি, যে কেমন হতে পারে আগামীকালের শো, সেটা ডিপেন্ড করবে অনেক কিছুর ওপর, যে মানে যে ঘটনাগুলো পেয়েছি সেই ঘটনাগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে শোটা ভালো হবে, আর যদি ভালো না লাগে তাহলে আগে যদি আমি বলি যে অনেক ভালো থাক ভালো লাগবে, লাভ নাই। তবে চমৎকার কিছু ইমেল, সত্যি অবাক করার মতো চমৎকার কিছু ইমেল আমার সাথে রয়েছে, যেটা আমি আগামীকাল তো না আজকেই, আজকে রাত 11:59 ভূত এফএম-এ শেয়ার করবো আপনাদের সাথে। সেই পর্যন্ত আশা করছি আমার সঙ্গেই থাকবেন।
আরো কয়েকজনের কমেন্ট আসলে, না পড়লি না খুব রাগ করবে, যেমন সাজ্জাদ পাভিল, হ্যালো রাফেল ভাই, আমি সাজ্জাদ ফ্রম মিডল ইস্ট, অ্যাপ দিয়ে শুনছেন।
ওয়াও,
আমাদের সাথে আরো আছেন বারফি সিরাজগঞ্জ থেকে, আমাদের সাথে আছেন আরিফ হোসেন, ডিএম শরণ লিখেছেন রাফেল ভাই আসলো এখন ভয় কিছু হয় বলব।
বাহ বাহ বাহ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। যার কমেন্ট পড়ছি তার যেমন ভালো লাগছে, ঠিক একই ভাবে হয়তো অন্য কেউ অপেক্ষা করছে আমার ঘটনার জন্য, গল্পের জন্য বা ঘটনার জন্য। তো সৃষ্টি সেই ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে আসবে, আমি বিদায় নেই। এবং আমি দেখতে পাচ্ছি যে প্লে লিস্টে সৃষ্টি যে গানটা আছে, আমরা কি সেই গানটাই প্লে করতে যাচ্ছি এখন?
হ্যাঁ, আমরা এই মুহূর্তে প্লে করতে যাচ্ছি দল ছুটে চোখ।
চোখ কথাটা শুনেই আমার কেমন যেন ভয়ঙ্কর লাগে। সম্ভবত হুমায়ুন স্যারের একটা বই ছিল চোখ নামে, না আমার মনে পড়ে যখন।
এই আজকে আমার কেন যেন মনে হচ্ছে স্মৃতি সত্যি মাঝে মাঝে খুব
হারিয়ে যা মনে হয়, আমি ঠিক শিওর না।
তবে এই গানটাও খুব অদ্ভুত, পাথরের চোখ।
হঠাৎ করে স্যারের কথা মনে পড়লো, বইমেলা চলছে, একুশের বইমেলা, সবকিছু মিলে কেমন
শূন্যতা।
তো আপনাদের সবাইকে বই, মানে বই মেলা তো শুরু হয়েছে, এবং মহান একুশে এই মাসে, একুশের এই মাসে শুভেচ্ছা। এবং সেই সাথে ভূত এফএম হরর ক্লাবের মাধ্যমে সমস্ত ভাষা সৈনিকদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা দেওয়ার জন্য আমরা বলতে পারি যে আমাদের এই স্টেশনটা, এটার নাম ফুর্তি, এটা একটা মানে আমরা বলতে পারি খুব গর্ব করে বাংলায় নাম। এবং ঠিক একইভাবে আমি আপনার সাথে কমিউনিকেট করতে পারছি বাংলায়, এটা খুবই চমৎকার একটা ব্যাপার। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু এটাই, সো মানে 21 ফেব্রুয়ারি, সো ভাষার মাস, ভাষার মাসে আরও একবার মানে বারবার মনে করিয়ে দেয় সেই শহীদ মিনার, শহীদ সবার কথা। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, এবং আপনাদের জন্য রেখে যাচ্ছি চোখ গানটি, এবং কথা হবে আগামীকাল। সেই পর্যন্ত আশা করব সৃষ্টির সঙ্গে থাকবেন। এবং আজকে সৃষ্টি কি কি আছে
আজকে? এখনো আমাদের হাতে আনসেন্সর্ড সেগমেন্টের একটা অদ্ভুত স্টোরি আছে, সচরাচর যেরকম স্টোরি হয় না। আজকে একটা হরর ক্লাবের পাঠানো একটা অডিও ক্লিপ আছে এবং একটা মেইল আছে, সেই সাথে হরর ক্লাব তো এখনো আছে আমাদের সাথে। জানি না এই এক ঘন্টার ভিতর সবকিছু চেষ্টা করছি লিসনারদের কাছে তুলে
দেওয়ার। চমৎকার, তো আমি আছি আপনাদের সাথে শুনবো, আর আপনারাও শুনবেন আশা করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন, আপাতত চোখের সাথে থাকুন। টাটা।
কারো চোখ যায় ডুবে চোখে জলে, ভেঙে পড়ে চোখ কারো চোখের কোলে, চোখের ছায়া কারো চোখে দোলে, কারো চোখ রায় ডুবে চোখের জলে, কারো চোখ রায় ডুবে চোখের জলে। কালো চশমা রাখানা অন্ধের ঘরে চোখের খানা, শুধু কষ্টেরই অপমান, খোলা চোখে মরণ হাসে বাস কাটা ঘর রক্তে ভাসে, চোখে অসুখের উল্লাস। কালো চশমা রাখানা অন্ধের ঘরে দুঃখের হানা, শুধু কষ্টেরই অপমান। চোখের মাঝে বসত করে অন্য লোকের চোখ আমার মনিতে নাই সুখ, চোখের মাঝে বসত করে অন্য লোকের চোখ আমার, ভিন্ন চোখে ভিন্ন ছবি দেখায় ভিন্ন লোক আমার, ভিন্ন চোখে ভিন্ন ছবি দেখায় ভিন্ন লোক আমার, চোখের মাঝে বসত করে অন্য লোকের চোখ আমার মনিতে নাই সুখ, চোখের মাঝে বসত করে অন্য লোকের চোখ। দিকে দিকে লক্ষ চোখ তার ভিড়ে একটি চোখ, ধরা পড়ে গেছি সেই চোখে, চোখের মাঝে আর সে নগর ভালোবাসা বাসি মনের খবর, ধরে পড়ছি সে চোখে, কার চোখে হাহাকার কার চোখে রং বাহার, কার চোখে মরণের বান, কার চোখে মরণের বান।
আজকের দিনের শেষ ঘন্টায় তো হরর ক্লাবে যে দুজন আজকে আমাদের সাথে আছেন তাদের সাথে আরো একবার পরিচিত হয়ে নিচ্ছে। হ্যাঁ, নামটা আরেকবার জাস্ট বলবেন।
আমি রাব্বি আহমদ রাফি।
আমি মোহাম্মদ রিপন।
তো আপনারা আজকে আমাদের পুরো শো জুড়ে থাকলেন, একদম শেষ ঘন্টা এখনো আপনি আমাদের আছেন। রিপনের কি একটু ঘুম পেয়েছে বোধ হয়? না,
ঘুম না আসলে।
তাই তো কেমন লাগলো সোফার এই ভূতেশম হরর ক্লাবে এতক্ষণ থাকলেন, আর অনুভূতিটা কেমন রিপনের কাছ থেকে জানতে চাই করছে?
অনুভূতি বলতে গেলে আসলে এটা আমার কাছে একটা স্বপ্নের মতো বলা যেতে পারে। হ্যাঁ, আমি আসলে অনেকদিন থেকেই আমার ইচ্ছা ছিল যে এরকম রেডিও স্টেশনে এসে আমি ভূত ফিল্মের সাথে কথা বলবো, মানে অন্যরকম একটা আসলে এখানে আসতে পেরে আসলে
খুবই ভালো লাগছে।
হ্যাঁ, ভালো আসলে প্রকাশ করার মতো আসলে এত পরিমাণে ভালো
লাগছে।
আসলে আমি যখন আগে শুনতাম তখন আমার কাছে মনে হতো যে আসলে এখানে কিভাবে যাওয়া যায়। আমি অবশ্য কখনো কখনো ভাবতাম
যে আজকে
অবশ্য আমার ওই
আপনারও বেশ স্বপ্ন পূরণের মতো ভালো লাগে না?
জি জি, আমারও অবশ্য শখ ছিল এটা একটা শোতে আসার জন্য বা একটা শোতে একটু কথা বলার জন্য।
ওকে ফাইন, তো এই শুধুমাত্র একটু কথা না, আপনারা যারা শুনছেন তাদেরকে যথেষ্টই এন্টারটেইন করতে পেরেছেন এবং আমিও খুব মানে ভালো লাগে যখন এই ধরনের মানুষেরা আসেন এবং যখন কথা বলি এবং আপনাদেরও যখন ভালো লাগাটা কথা শুনে তখন ভালো লাগাটা আমাকেও ছুঁয়ে যায়। তো আজকে একদম শেষ থেকে যখন আমরা খুব ছোট্ট করে আমরা কি আর কোনো গল্প শুনবো এই হরর ক্লাবের কাছ থেকে?
জি শুনতে পারবেন আপনি
তাই। হ্যাঁ, তো আরেকটা যেটা স্টোরি আপনাদের আছে সেই স্টোরিটা একটু শুনি।
হ্যাঁ, আমার একটা আরেকটা স্টোরি আছে, সেটা হচ্ছে যে 2014 সালের এটা, আমি তখন ক্লাস টেনে পড়ি, আমার পরীক্ষা শেষ, তো আমি নানু বাসা গেছি ঘুরতে, পরীক্ষা শেষ আমুর সাথে নানু বাসা ঘুরতে গেছি। তো ওই সময় আসলে গ্রামে যখন কোথাও কোনো পুকুর পানি সেঁকা করা হয়, মানে সে সেঁকা হয় আর কি গ্রামের ভাষা যেটা বলে, তো তখন হয় কি যে গ্রামের মহিলারাও সেখানে মাছ মারতে যান। তো আমার ওখানে প্রতিবেশী সম্পর্কে নানি হন, তো ওই নানু বাড়ির পাশেই একটা বাঁশঘর ছিল, তার নিচে তার পাশ সাথে একটা জমি ছিল, তো ওখানে ওই জমিগুলোর জমিটার যে পানি ছিল ওটা সেঁকে মেশিন দিয়ে সেঁকে ওখানে মাছ মানে মাছ মারা হচ্ছিল আর কি। তো আমার ওই নানি সম্পর্কের প্রতিবেশী আর কি, উনি ওখানে মাছ মারতে গেছেন, তো মাছ মারতেছেন অনেকেই ছিল আর ওখানে, তো মাছ মারা অবস্থায় ওনার পায়ে ওই গোসি মাছ নাকি লেগেছে। তো লাগার পরে উনি মানে ভয়ে চিল্লান দিয়ে ওখানে সেন্সলেস হয়ে গেছে। তারপর হচ্ছে ওনাকে বাসায় নিয়ে আসা হলো, আমিও ছিলাম তখন ওখানে, দেখতে গেলাম ওনাকে, অনেক গ্রামের অনেক লোকই জড়ো হয়েছিল ওনাকে দেখার জন্য। পরে হচ্ছে যে ওনার সেন্স যখন ফিরল তখন সেন্স ফেরার কিছুক্ষণ পর নিয়ে আবার সেন্স হারিয়ে গেছে, আবার কিছুক্ষণ পর সেন্স ফেরানো হলো পানি দিয়ে। তো উনি সেন্স ফেরার পরে আবার চিল্লা শুরু করছে, হ্যাঁ যে আমার পায়ে কি লাগলো এরকম ভাবে চিল্লান দিয়ে, আর শুধু বলতেছে যে আমার মাথা চলে যাচ্ছে এরকম বলতেছে, আবার সেন্সলেস হয়ে গেছে। তো পরে এরকম অবস্থা দেখে ডাক্তার নিয়ে আসা হলো, ডাক্তার এসে যতবারই মানে ওনাকে ওনার সেন্স ফেরাচ্ছেন উনি ততবারই সেন্স হারাচ্ছেন, এমন একটা অবস্থা। তো পরে হচ্ছে যে ওই নানু বাড়ির পাশেই কবিরাজ আছেন, তো পরে ওই কবিরাজকে ডাকা হলো, উনি এসে পরে ওনার ওই কানি আঙ্গুলটা চিপে ধরে কি যেন ঝাড়ফুঁক দিতে লাগলো, বলতেছে এইভাবে যে এরকম ছিল কিছুটা যে বল তুই কোথা থেকে আসছিস, এরকম ছিল কিছুটা আর কি। তো উনি পরে ওনার মুখ থেকে বার হচ্ছে যে হ্যাঁ আমি ওই বাঁশধারে আমার বাস ছিল, আমি হচ্ছি ওখানকার কালো ভূত, এরকম বলছিল, হ্যাঁ ওনার নামটা বলছিল কালো ভূত। তো পরে হচ্ছে যে ওই
এখানেও কি বাইরে থেকে আরেকজন মানুষকে এনে তারপর
না এখানে বাইরে থেকে আরেকজন কিনা ওই এখানে হ্যাঁ এখানে দুর্গকে ডাকা হয়নি, এখানে কবিরাজকে নিয়ে আসা হয়েছিল। তো উনি এসে ওই ওনার কানি আঙ্গুল আর কি, আমার যে ওই সম্পর্কে যে নানি হয়, তো ওনার যে কানি আঙ্গুল ছিল ডান হাতের ওইটা চেপে ধরছিল, চেপে ধরে হচ্ছে যে এরকম ভাবে বলা শুরু করে দিয়েছিল যে কই থেকে আসছিস তুই বল, নাহলে তোকে বোতলে ভরাবো এরকম। হ্যাঁ, তো উনি পরে মানে বলতেছে এইভাবে যে আমি ওখানে অনেক দিন থেকে বাস করতেছিলাম, তো ও আমার গায়ে পাড়া দিছে, হ্যাঁ যার জন্য হচ্ছে আমি এর মানে একে আর কি ভর করছি এর উপর। তো পরে হচ্ছে যে ওই যে কবিরাজ ছিল উনি অনেক মানে ইয়া করতেছে, ওনাকে ফোর্স করতেছে তুই চলে যাই মুহূর্তে ছেড়ে দে, হ্যাঁ নাহলে তোকে আমি বোতলে ভরাবো, এমন অবস্থা। তো পরে শেষে হচ্ছে যে উনি যেটা করলো, আমিও আশায় ছিলাম অনেক দেখি বোতলে ভরাতে পারে কিনা বা আসলে কিরকম হয় বিষয়টা, পরে যেটা দেখলাম যে উনি আসলে কি যেন করলো, মন্ত্রন্ত্র কি মানে পড়লো
বোতলে ভরতে পারেননি,
কিন্তু আসলে একটা মানে বোতল একটা নিয়ে আসছে, সত্যি সত্যি একটা বোতল নিয়ে আসছে, বোতলে কিছু পানি ভরালো, একটা শিশি মানে বোতলের যে ছিপিটা ছিল শক্ত করে লাগালো।
আমার আকর্ষণের জায়গাটা আসলে বোতলে, হ্যাঁ বোতলে ছিল কিনা সেটা জানা,
বোতলে ভরার বিষয়টা আসলে উনি যখন মানে বলতেছে সবাইকে যে এই যে বোতলে ভরাইছি, তখন মানে খুব আগ্রহ সহকারে সবাই দেখতেছিল, আমিও নিজেও দেখতেছিলাম যে আসলে দেখি বোতলে মানে বোতলে কি দেখা যাচ্ছে বিষয়টা। তো উনি আমাদের সবাইকে দেখাচ্ছেন যে দেখো এই যে দেখো বোতলের ভিতরে দেখো সাদা একটা জিনিস দেখা যাচ্ছে, মানে সাদা একটা ঠিক ছায়ার মতো, হ্যাঁ বলছি দেখেন এই যে এটা এটা হচ্ছে সেই দুষ্ট জিনিসটা যেটা এনার উপর ভর করছে। তো বোতলের ভিতরে আমি লক্ষ্য করলাম সামান্য একটু মানে ঠিক বোঝাও যায় আবার বোঝাও যায় না এরকম একটা অবস্থা।
কালো ভূত সাদা রং নিয়ে বোতল আসলে খুবই অদ্ভুত ব্যাপার। গ্রাম বাংলায় গ্রামাঞ্চলে আসলে এই ধরনের ঘটনাগুলো খুব অহরহ ঘটে। তো এরকম অভিজ্ঞতার সাথে কি রাব্বির কোনো পরিচয় আছে?
জি এরকম হচ্ছে আমার এক আঙ্কেলের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমার জানা আছে। মাঠের পাশে হচ্ছে আপনার বট গাছ। তো আঙ্কেলের সাথে ঝাঁকার উপর কিছু হাঁস ছিল। তো যখন উনি গাছের নিচে আসতেন তখন ওনার শরীরটা একটু আলাদা হয়ে গেছে, মানে ওনার কাছে মনে হচ্ছে যে কেউ ওনার উপরে ভর করতেছে। তো হঠাৎ করে উনি দেখে যে আসলে ওনার হাঁসগুলো মাথায় নেই, মানে যে ঝাঁকা সহ যে হাঁস ছিল সেটা ওনার মাথার উপর নেই। তখন উনি আশেপাশে খেয়াল করে যে আসলে মাথা থেকে এত রাতের বেলা ঝাঁকা কে নিয়ে যাবে, আশেপাশে তো লোক নেই। তখন উনি উপরের দিকে তাকিয়ে দেখেন যে আসলে সেগুলা উপরে মানে গাছের উপরে গেল কি করে, মানে গাছের উপরে দেখা যাচ্ছে, আসলে কিন্তু লোকজন নেই। তো আঙ্কেল একটু মানে বদ শিক্ষা টিক্ষা জানতো হয়তো বা, তো উনি ওইগুলা কিছু না করে উনি ওইগুলা বদ শিক্ষা গুলা একটু আয়ত্ত করতে করতে আবার বাড়ির দিকে হাঁটা দিছে ওইগুলা রেখে টিকে। তো কিছুদূর আসার পর একটা প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলের ওইখানেও একটু এরকম বাগান বাড়িঝাড়টা রাস্তার পাশে। তখন হচ্ছে উনি এই যে রাস্তার মধ্যে যে ওনার যে শিক্ষা আছে যে মানে রাতে এই জিন টিন এই ধরনের কিছু হয়তো বা জানতো উনি, তো এই ধরনের যখন উনি এগুলা বলতে বলতে আসছে বা এই ধরনের কোনো কিছু উনি আগে থেকে জানতেন দেখে আয়ত্ত ছিল তাই বলতে বলতে আসছেন,
মানে মন্ত্র পড়তে পড়তে আসছেন এই টাইপের কিছু।
তখন উনি মানে ওই প্রাইমারি স্কুলের পাশে যখন আসছেন তখন দেখে যে রাস্তা পরে সেই হাঁস ঝাঁকা সহ রয়েছে। তখন উনি ওইগুলা নিয়ে বাসায় চলে আসছে, কিন্তু বাসায় আসার পর উনি অসুস্থ হয়ে পড়ছেন। অসুস্থ হলে যাক বেশ কিছুদিন এরকম অসুস্থ ছিলেন,
সুস্থ
হওয়ার পর আর কি আমরা ওনার কাছ থেকে ঘটনাটা জানতে পেরেছি। পরে গিয়ে উনি খুব বেশি দিন বেঁচে ছিলেন না, অল্প কিছুদিন বেঁচে ছিলেন, তারপর উনি মারা গেছেন অবশ্য।
তবে আমার মনে হয় যে তার মারা যাওয়ার সাথে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই, তাই না?
এখন এরকম কিছু বলা যায় না হচ্ছে।
তারপর আসলে ব্যাপারটা খুবই মানে খুব অদ্ভুত বা এরকম কিছু না, মানে বট গাছের নিচে তিনি যাচ্ছিলেন, তার ঝাঁকাটা উপরে উঠে গিয়েছিল এবং তারপর তিনি এক জায়গায় যাওয়ার পর দেখলেন যে সেই ঢাকাটা আবার এখানে কেউ রেখে গেছে। হ্যাঁ তাই না? তো যাই হোক, হয়তো বা গ্রামের কেউই হয়তো দুষ্টুমি করে এরকম করতেই পারে। আচ্ছা, আমরা শুনছি ভূত এফএম হরর ক্লাব রেডিও ফুটে রেডিও এফএমে আমাদের সাথে আছে একটা হরর ক্লাব এবং তার আজকে যে হরর ক্লাবটি এসছে সেই ক্লাবের দুজন আছেন আমাদের সাথে, রাপি এবং রিপন। তারা আমাদের সাথে পুরোটা সময় ছিল, খুবই চমৎকার একটা সময় কাটলো রাপি এবং রিপন আপনাদের সাথে। এবং সবচেয়ে বড় যে পাওয়াটা আমাদের হরর ক্লাবগুলো ভিতরে ঢাকায় যে হরর ক্লাবগুলো আছে তারই ম্যাক্সিমাম টাইম আমাদের সাথে আসে। তবে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাব করা মানুষজন আমাদের সাথে আসেন, তবে আজকে লিটারেচার বা ভাষা নিয়ে পড়াশোনা করেন এরকম দুজন মানুষ আজকে আমাদের সাথে আছেন। কাজেই আমরা আশা করবো যেহেতু আমরা ফিকশন নিয়ে কাজ করি তো আমরা এই ফিকশনের জায়গায় আরো বেশি এনরিচড হতে পারবো এই হরর ক্লাবটির মাধ্যমে। আপনারা আপনাদের মানে ক্লাব থেকে আমাদের জন্য বাংলা সাহিত্যের না শুধু বিদেশি যেসব গল্প রয়েছে দেশি বিদেশি সব ধরনের গল্প আপনারা খুঁজবেন, আপনারা আমাদেরকে দেবেন। আপনাদের পড়াশোনার ভেতরে অনেক কিছু হয়তো আপনারা খুঁজে পাবেন, সেই জিনিসগুলো আমরা পাবো প্রথম হরর ক্লাবে। ইভেন আপনাদের নিজেদের লেখা স্টোরিও আপনারা আমাদেরকে দিতে পারেন, সেই স্টোরিগুলো আমরা ভূতেশম হরর ক্লাবে প্রচার করব। এবং সেই সাথে আপনাদের গ্রামে কিংবা আপনাদের আশেপাশে ঘটে যাওয়া আপনাদের কালেক্টেড স্টোরিগুলো আপনারা নিয়ে আসবেন। তো খুবই সুন্দর সময় কাটলো আপনাদের সাথে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে।
অবশ্যই অনেক ভালো লেগেছে। আর আমাদের যে হরর ক্লাবে অবশ্যই আমরা চেষ্টা করব
একটু ছোট্ট করে ফেসবুকটা দেখে আসি। ফেসবুকে যে সকল লিসনাররা আমাদের সাথে আছেন, কমেন্ট করে আছেন, তাদের নাম বলে একটু পড়ে নিচ্ছি। মুবাশ্বিরা, জান্নাত, মিতু আছেন আমাদের সাথে, নাবিল সম্রাট লিখেছেন কমেন্ট, পড়ো প্লিজ, পড়ে ফেললাম। ফ্রান্সিস আইল, ফ্রান্সিস আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে। অভি বাপি, হরর স্টোরি হচ্ছে না, হচ্ছে তো। ওয়াসি সরকার লিখেছেন কমেন্ট কেন পড়া হয় না, অনেকবারই এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। রিয়াদ লিখেছেন বগুড়া থেকে একা একা শুনছি, খুবই ভালো লাগছে। আরিফ হোসেন জানিয়েছেন অনেক ভালো লাগছে। নবীন সম্রাট লিখেছেন হাই হাই। আছেন আলানিন ইসলাম লিখেছেন দিনাজপুর থেকে সাথে আছেন, লিখেছেন ওয়াসি সরকার, তিনি লিখেছেন রাসেল ভাই ছাড়া ফুটেফেমের মজা নাই, এবং সেজন্য রাসেল ভাই তো থাকেন সবসময় ফুটেফেমে। পাইক ক্যাচা হরর ক্লাব, ওকে, পাইক ক্যাচা হরর ক্লাব কমেন্ট করেছে, পাইক ক্যাচা হরর ক্লাব লিখেছে ভাই হরর ক্লাব খুলে ফেললাম, সো আপনাকে ওয়েলকাম করছি, ওয়েলকাম টু দ্য পার্টি। রবিন হোসেন আছেন হচ্ছে নোয়াখালী থেকে লিখছেন, ফারাবি আহমেদ আছেন বগুড়া থেকে শুনছেন, প্রতি উইকের মতো আজও সাথে আছেন, শেষ পর্যন্ত থাকবেন জানিয়েছেন। আর আছেন কে, মুশফিকুর রহমান আছেন আমাদের সাথে, আজকে প্রাক্তন ক্রিকেটারদের নাম ওলা ক্রিকেটার মানে লোকজন কমেন্ট করছেন, ক্লাই কমেন্ট করছেন, হাসিবুল হাসান শান্ত এখন কমেন্ট করেন, মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান বাবু বাংলাদেশের একজন অলরাউন্ডার ছিলেন, তাই না? আচ্ছা, যাই হোক, খুলনা থেকে শুনছেন, চুল গল্পটা খুব ভালো লেগেছে জানিয়েছেন, আমার খুব ভালো লেগেছে, প্রথম যখন পড়েছিলাম চুল গল্পটা। আর সৃষ্টি ভাই ভয়ের কিছু গল্প উপভোগ করতে চাই, জানি আল জাবির জানিয়েছেন, জাস্ট নাও জয়েন করলাম, রাফি জানিয়েছেন, সজীব হাসান জানিয়েছেন, আজ আমার দুটো ফ্রেন্ডের বার্থডে, সবাই দোয়া করবেন ওদের জন্য, ওকে ঠিক আছে, আপনিও দোয়া করবেন আপনার বন্ধুর জন্য। মানিক কুমার দাস লিখেছেন রাসেল ভাই যেও না, যাচ্ছেন তবে ফিরে আসবেন রাত 11:59 ভুতেশ্বর নিয়ে। লক্ষ্মণ পাল আছেন, এবার কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্লেয়ার চলে আসছেন, যাই হোক। লক্ষ্মণ পাল তিনি লিখেছেন ভাই কেমন আছেন, আমি খুব ভালো আছি। আশিকুল্লাহ জানিয়েছেন রাসেল ভাই, রাসেল ভাই কিন্তু চলে গেছেন, আমি একটা হরর ক্লাব ওপেন করেছি, কয়েকটা ইনভেস্টিগেশন করেছি, কিছু হরর ফটো আছে, ও বাবা, আমি আবার হরর ফটো খুব ভয় পাই, তবে মাঝে মাঝে হাসিও পায়। যাই হোক, আশিকুল্লাহ জানি না আপনার ছবি দেখে ভয় পাবো না হাসি পাবে, তবে আপনি আপনার ছবি গল্প সব পাঠাতে পারেন, যে কোনো কিছু পাঠাতে পারেন, আপনার ক্লাব নিয়ে ইনভেস্টিগেশন যা করেছেন সেই কথাগুলো আমাদেরকে পাঠাতে পারেন, বুঝতে পারেন, আপনার রেড ভিডিও ফুটি ডট এফএম এখানে মেল করে দেবেন, সাবজেক্ট ফিল অবশ্যই লিখতে ভুলবেন না। হরর ক্লাব মাহমুদ আছেন, হোয়াটস আপ গাইজ লিখেছেন, আহমেদ জিয়ান লিখেছেন রাত 12 বাজলেই মনে হয় রাসেল ভাইয়ের ভয়েস শোনা যাবে, আজকে শোনা গিয়েছে রাত 1টায়। নাবিল সম্রাট একাধিকবার কমেন্ট করেছেন, আবু সাইম পবল আছেন লিখেছেন আই লাভ হরর ক্লাব, বাপ্পি সরকার লিখেছেন চুল স্টোরিটা শুনেছি আগে, হ্যাঁ, বিখ্যাত লোকের বিখ্যাত গল্প পরিচিত হওয়াটা খুব অস্বাভাবিক না, তো বিখ্যাত বা এবং পরিচিত যে সকল গল্পগুলো, জনপ্রিয় যে সকল গল্পগুলো, সেগুলো কিন্তু পুরাতন হরর ক্লাবে মানে অন্যতম স্পেশাল আকর্ষণ হিসেবেই আসে। আজকের এই চুল গল্পটা ঠিক এরকম একটা আকর্ষণ ছিল, সামনে এরকম আরও গল্প আসবে যেগুলো হয়তো আপনি আগেও শুনেছেন, যেহেতু ফিকশনাল গল্প লিটারেচার থেকে নিয়ে আসা গেছে, আপনাদের বা লিসনারদের অনেকেরই সেটা আগে থেকে শুনে শোনা থাকাটা অস্বাভাবিক কিছু না। আরও আছেন মোহাম্মদ অশিষ্ট, বুঝতে পারেন উইথ রাসেল ভাই, হরর ক্লাব উইথ সৃষ্টি ভাই, 1টা বাজলে একসাথে শোনা যায়, ওয়াও, খুব চমৎকার লাগলো। আরও ভালো লাগবে এই মুহূর্তে আমরা যাব কোথায়, এই মুহূর্তে আমরা যাব আনসেন্সার্ড স্টোরি অফ দ্য উইকে, এবং আজকে যে আনসেন্সার্ড সেগমেন্টের যে স্টোরিটা, সেই স্টোরিটা সম্পর্কে আবার একটু বলে নিই, যে আনসেন্সার্ড সেগমেন্টে আমরা সবসময় হাসির বা মজার গল্প রাখি এমন না, আনসেন্সার্ড সেগমেন্টে মাঝে মাঝে এখন কিছু অবাক করার মতো গল্প থাকে, সে গল্পটা আসলে বাস্তবে আপনাকে কেউ বা আমাকে কেউ বললাম কখনো বিশ্বাস করবো না, ইভেন ওটা শোনার পরও বিশ্বাস করবো না, কিন্তু কিছু কিছু ঘটনা, কিছু কিছু প্যারানর্মাল ঘটনা মানুষের জীবনে আসলে ঘটে, যিনি সেটা এক্সপিরিয়েন্স করেন তার কাছে আসলে সেটাই সত্য, তার কাছে ওই অভিজ্ঞতাটা অনেক বড় অভিজ্ঞতা, এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেই অভিজ্ঞতাগুলো আবেগকে এমনভাবে নাড়িয়ে দিয়ে যায়, এরকম একটা গল্প আসলে এখন আমরা শুনবো, এমন একটা ঘটনা শুনবো, সেই ঘটনা মানে যিনি বলছেন তার জীবনে তার আবেগে এই ঘটনাটার অনেক বিশাল একটা প্রভাব ছিল, আমি নিজে একটা জায়গায় এসে আমার নিজের আবেগকেও ধাক্কা দিয়েছে গল্পটা। আনসেন্সার্ড স্টোরি অফ দ্য উইকে এখন এমন একটা গল্প শুনবো, আনসেন্সার্ড স্টোরিটা শুনে আবার ফিরে আসবো, কাজে কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.5।
Uncensored story of the week.
Assalamu alaikum, Mr. Bhai. আমি সোহাগ নারায়ণ থেকে বলছি, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালোর দলে। আমি যে ঘটনাটি বলবো সেটা হচ্ছে 2015 ডিসেম্বরের প্রথম দিকে ঘটনা। ঘটনাটি হচ্ছে, আমি যেখানে কাজ করি সেটা হচ্ছে আমার বাসা থেকে প্রায় 15 মিনিট দূর হেঁটে যেতে। তো আমি প্রতিদিন যাতায়াত করতাম মূলত হেঁটেই। তো যে এলাকার মধ্য দিয়ে যেতাম, অনেক অনেক বাড়িঘরের মধ্যে দিয়ে যেতাম, তো একটা বিল্ডিং ছিল আপনার তিনতলা। তো তিনতলা বিল্ডিং এর সামনে দিয়ে প্রতিদিন যেতাম। তো হঠাৎ করে একদিন হচ্ছে যে আমি সন্ধ্যাবেলা আসতেছিলাম কাছে থেকে, মেবি 5টা হবে এরকম সময়। তো ওই বিল্ডিংটার সামনে, পুরাতন একটা বিল্ডিং, তিনতলা বিল্ডিং, তো বিল্ডিং এর সামনে এসে কোন একটা কারণে, আমি প্যাক ছিল ওখানে কাদা, যেগুলো বলে পানির কারণে ও কাদার মধ্যে পড়ে যায়, তো একটা হাসির শব্দ পাই। হাসির শব্দতে আমি বিল্ডিং এর দিকে তাকাতে দেখি কি যে একটা খুব সুন্দর একটা কিউট একটা মেয়ে আমার দিকে তাকিয়ে হাসতেছে এবং ভাবতেছে যে আমি কাদায় পড়ে গেছি এই কারণে আর কি হাসতেছে। তো বিষয়টা প্রথমত আমি লজ্জা পাই, লজ্জা পেয়ে যেহেতু এড়িয়ে যাই। সেম পরের দিনের ঘটনা, ওইদিকে যাওয়ার সময় কোন একটা কারণে অবচেতন মনে আমি আবার সেই বিল্ডিং এর দিকে তাকাই। তো তাকাই দেখি মেয়েটা ওদিন ওই জানলার পাশে বসা। তো মেয়েটা আমার দিকে তাকিয়ে তুই হেসে দেয়। তো এরকম দু একদিন চলে, ওর চাওয়ার মধ্যেও কিছু ওরকমই ছিল, চাহনি ছিল যে ও পছন্দ করে বা আমিও পছন্দ করি, এরকম বিষয়টা চলতেছিল। তো যখন এক সপ্তাহের মতো চলে যায়, তো দুজন ঠিক বুঝতে পারতেছিলাম যে আমাদের হয়তো বা সম্পর্কটা একটুখানি ক্লোজ করা যায় কিনা। তো আমি প্রথমত ওকে আমার ফোন নাম্বারটাতে ইশারাতে ফোন নাম্বারটা দিই। বলে রাখা ভালো ভাইয়া যে ওর সাথে আমার বেশিরভাগই কথা হতো যখন যে সন্ধ্যার সময়, সকালে আমি বেশি একটা দেখতাম না। আর বাড়িটাও ছিল এরকম যে ওদের বাড়িটা একেবারেই পুরনো, তিনতলা বিল্ডিং, আশেপাশে ওরকম কোনো বিল্ডিং নেই, শুধু ওদের বাড়িটাই বিল্ডিং। তো প্রথম যেদিন ওকে আমি নাম্বার দিই, ওদিন রাত্রে প্রায় 12টার সময় আমার ফোনে কল আসে। কল আসার পরে আমি দেখি যে আমার ফোনে একটা নাম্বার উঠছে, সেটা কীরকম একটা অদ্ভুত নাম্বার, আপনার বুঝলে বোঝাতে পারবো না, যে শুধু 000 এবং প্লাস 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 এরকম অনেকগুলি। তো এটা অনেক সময় ইন্টারনেটের মাধ্যমে করা যায়। তো আমি ভাবছি হতে পারো এরকম কোনো কিছু হবে। তো নাম্বারটা ফোন স্পিক করার পরে দেখলাম ওর কণ্ঠ। তো আমি বললাম কে, জান্নাতুল? বললো হ্যাঁ। তারপরে অনেকক্ষণ কথাবার্তি হওয়ার পর ওর সব বিষয় বললো, আমি আমার বিষয়গুলি বললাম। ও বলতেছে যে আমি ক্লাস 9 পড়ি, 9 পড়তাম, এক বছর ধরে প্রায় অফ পড়া, এখন আমি ক্লাস 10 থাকতাম, তো এক বছর ধরে অফ কোনো একটা বিশেষ কারণে, সেটা তুমি আস্তে আস্তে জানতে পারবো। তো আমি কি করি, ওর সাথে কথা চালা যাই এরকম করে একদিন দুদিন। তো আমাকে বললে যে তুমি আমাদের বাসায় আসো, তোমার সাথে কথা আছে। তুমি একদিন চুপ করে গেলাম, যেহেতু বাসার দারোয়ানটা ছিল, তো আসার দারোয়ান থাকলে হয়তো বা দেখলে কি করবো, ওকে এড়িয়েই গেলাম। তো ওদের বাসায় যখন প্রথম গেলাম, জিজ্ঞাসা করলাম তোমার আব্বু আম্মু কোথায়, বললো আজকে আব্বু আম্মু বাসায় নেই, তো তোমার সাথে কথা বলার জন্যই আমি তোমাকে ডেকেছি। তো ওর সাথে ওদের ঘরে ঢুকার পর যেটা প্রথম যেটা অনুভব করলাম, ভীষণ রকম ঠান্ডা। এখন তো ডিসেম্বর মাস, ঠান্ডা তো অবশ্যই ছিল, তাছাড়াও মনে হচ্ছিল যেন যেন ওদের ঘরের ভিতরে যেমন এসি লাগানো এরকম ঠান্ডা, একেবারেই এনভায়রনমেন্টটা কীরকম ঠিক বোঝাতে পারবো না। আর কেমন যেন একটা ভাবসা, একটা কীরকম গন্ধ টাইপ, কিন্তু ঘরটা একেবারেই পরিপাটি, আপনার সব কিছু আসবাবপত্র সব কিছু অনেক সুন্দর সুন্দর। তো ও আমাকে কী করলো, বসিয়ে বললো তুমি বসো আমি আসতেছি। তো যখন দেখলাম ওর বেডরুমের দিকে চলে গেল আমাকে বসানোর পরে, তারপরে দুটা বড় বড় সাইজের বিড়াল আমার দিকে তেড়ে আসতেছে। হ্যাঁ, তো আমি দেখেই ভয় পেয়ে গেলাম, আমি কি এইগুলি কি এত বড় বড় বিড়াল ওদের বাসার মধ্যে কীভাবে, তো ও দৌড়ে আসলো, এসে ওদেরকে ওইগুলিকে ধমক দিয়ে, ভাইয়া এমন কিছু ধরনের ভাষায় ওই বিড়াল দুটার সাথে কথা বলতেছিল আমি বুঝতে পারতেছিলাম না। লাইক আপনার ফ্রান্সের যে ভাষাগুলি হয় যেরকম সেরকম। তারপরে ওই বিড়াল দুটা দেখলাম কি যে প্রথম আমাকে দেখে অনেকটা হিংস্র কিরকম করতো, তারপর চলে গেল। তো জিজ্ঞাসা করলাম যে তোমার এই এটি কি, এগুলি কি ছিল? বললো এগুলি আমাদের প্যাক, ঠিক আছে, এগুলি পালি আমরা। তো বললাম যে এরকম কেন, লাইক ছোটোখাটো আপনার প্যান্থার, প্যান্থার যেরকম হবে সেম এরকম হবে। তো বললো এগুলো বিড়াল, আমার মামা দেশের বাইরে থেকে নিয়ে এসছে, তো তো এগুলি পালতেছিলাম। সরি ভাই। তারপরে যেটা হলো ওর সাথে আমার সম্পর্ক রিলেশন চলতেছে, তো একদিন ওদের বাসায় ঢোকার সময় ওদের দারোয়ান আমাকে ধরে ফেলে, ধরে ফেলে বলতেছে যে কোথায় যাচ্ছ, এরকম অনেক কিছু জিজ্ঞাসা করতেছে। তো আমি প্রথম ভাবলাম হয়তো বা যদি আবার অন্যরকম কিছু মনে করে, তাই আমি বললাম যে আমি তিনতলায় যাবো জান্নাতুলদের বাসায়, জান্নাতুল আমার ফ্রেন্ড, তো ওর সাথে দেখা করতে যাব। তো দারোয়ান আমার দিকে একেবারে হা করে তাকিয়েছিল। বললাম যে কি প্রবলেম কি? তো বলতেছে কোন জান্নাতুল? আমি বললাম তিনতলায় থাকে জান্নাতুল, ওর সাথে দেখা করবো আমার ফ্রেন্ড। তো উনি আমার দিকে তাকিয়ে বলতেছে তুমি ঠিক করে বলো যে তুমি কোন নিয়তে এই বাড়িতে ঢুকছো। হ্যাঁ, আমি বললাম যে স্যার আমি তো আসলে এই বিল্ডিং এর তিনতলায় যে জান্নাতুল থাকে ওর সাথে দেখা করতে এসেছি। বললো ফান করতেছো, তাই জান্নাতুলের ফ্যামিলি সহ কেউ বেঁচে নাই কিন্তু তুমি জানো না? আমি তো রীতিমতো হাঁ করে যে কি এটা কি বলেন আপনি, আমি ওর সাথে কিছুদিন আগেও কথা বললাম আর কালকে আজকেও কথা সকালেও কথা বলে আসলাম, আর আপনি এখন বলছেন ও বেঁচে নেই, এটা কেমন কথা? তো উনি আমার দিকে তাকায়া বলে চলো, বলে আমাকে তিনতলায় নিয়ে গেলো। তিনতলায় নিয়ে গিয়ে দেখলাম কি একটা তালা ঝুলানো, আর তালাটা আপনার অনেক দিন লাগানো থাকলে যেরকম ঝং পড়ে যায় ওরকম মরিচা পড়ানো। তো উনি খুললো, খোলার পরে না অনেকগুলি চাবির মাঝখান থেকে উনি চাবিও খুঁজে পাচ্ছিল না। তো উনি খোলার পরে যেটা হলো উনি আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে বলে কোথায় জানো বল দেখাও। তারপরে দেখলাম ভাইয়া ঘরটা আপনার কোনো কিছুই নেই, আপনার আসবাবপত্র তো নেই, আর অনেক ধুলো ময়লা জমে কীরকম যেন হয়ে আছে। হ্যাঁ, আমি তখন আর কি দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না, আমার এতদিনে আমাদের সম্পর্কটা খুব ভালো হয়ে গিয়েছিল। তো এরপরে যেটা হলো উনি আমাকে বললো যে যাও বাসায় চলে যাও, আর কোনো এখানে কোনো ই থাকা যাবে না। তো আমি বাসায় আসার পরের দিন আমার ওদিন আর জান্নাতুল আমাকে প্রতিদিন রাত্রে 12টার পরে ফোন দিত, ওদিন আর জান্নাতুল আমাকে ফোন দেয় না। আমার রাতটা খুব কষ্টে কাটে। পরের দিন আমি ওদের বাসার সামনে গিয়ে দাঁড়ায় থাকি, জানালা দেখি জানালা অফ, আছে আর জানালা খোলা না, ওকে দেখতেছি না। পরের দিন যেটা হয় ও ঠিক রাত্রে 12টা বাজে কল দেয় আমাকে, কল দিয়ে বলে যে তুমি কি আসতে পারবে? তো আমি এখন বললাম যে জানো তো তুমি কি, বললাম না তোমাদের এখানে আমি তোমাদের দারোয়ান বললো মনে মন যে তোমাদের নাকি সবাই মারা গেছো, না এইরকম কিছু না, তুমি আসো আমি তোমাকে বলবো। তারপরে যেটা হলো আমি গেলাম, যাওয়ার পরে ওদের তখন দারোয়ানটা ছিল না। তো যেটা হলো যে গেট তালা মারো না, আমি গেট ক্রস করে দেয়াল টপকে ওখানে ছাদের উপর উঠলাম। তো বললো যে বাসায় দেখা করতে হবে না ছাদের উপরে আসো। ছাদের উপরে গেলাম, ছাদের উপরে দেখা পাওয়ার পরে ও আমাকে বললো যে দেখো অনেক সময় অনেক কিছু হয় আমরা যেগুলি ভাবি না চিন্তা করি না, ঠিক আছে, তো এরকম কিছু ও অদ্ভুত অদ্ভুত ধরনের কথা বলতেছিল। হ্যাঁ, আর কেমন যেন করতেছিল আমার দিকে তাকায়া। আর ভাইয়া ওর চেহারা এত মিষ্টি এত কিউট, আমি এখনো পর্যন্ত বলতে পারবো না যে এত সুন্দর মিষ্টি একটা মেয়ে। তো কথা বলার মাঝখানে ওর সাথে ওর হাতটা ধরে আমি হাঁটতেছিলাম যে ছাদের উপরে এখান থেকে এখানে এখান থেকে এখানে। তো হঠাৎ করে যেটা হলো পিছন থেকে আমার মনে হলো কেউ আমার ঘাড়ে ধরলো, ঘাড়ে ধরার পর দেখলাম কি দারোয়ান, দারোয়ান ধরে আমার আমি দারোয়ান দিকে তাকিয়ে যখন আবার ইয়ের দিকে তাহলে জান্নাতুল দিকে তাকাবো দেখি জান্নাতুল নেই। আর আমি একেবারে কখন যেন ট্যাঙ্কির সামনে এসে একেবারে ছাদের কিনারে চলে আসছি, আমি বলতেও পারবো না। হ্যাঁ, তো উনি বলতেছে তুমি এখানে কেন, কি কারণে এসেছ, তুমি কার সাথে একা একা কথা বলতেছিলাম, তুমি যখন দেয়াল তোকে উঠো আমি চায়ের দোকান থেকে তোমাকে খেয়াল করেছি এবং দেখলাম। তো আমি বলার মতো কিছু ছিল না, জান্নাতুল কোথায়? তো আমি বললাম আপনি কি আমার সাথে যে দেখেননি জান্নাতুলকে কথা বলতে? বললো না আমি তো কাউকে দেখি নাই। তো সাথে সাথে আমার ফ্যামিলিকে উনি কন্ট্যাক্ট করলো এবং আমার কাছ থেকে নাম্বার নিয়ে আমার ফ্যামিলি থেকে বাসার থেকে লোক আসলো এবং বললো যে হয় আপনার ছেলে এখানে কোনো খারাপ নিয়ে এসেছে না, তো আপনার ছেলে মেন্টালি সিক হয়ে গেছে। তো ভাইয়া বিশ্বাস করেন আমি মেন্টালি সিক হই নাই, আমি আমি পুরোপুরি খেয়াল আছে। কথা আমি এর মধ্যে একদিন আমার জান্নাতুল্লাহ আমাকে একটা গিফট পর্যন্ত দিয়েছে, সেইটা পর্যন্ত এখনো পর্যন্ত আমার কাছে আছে। যদি আমার এটা যদি আমার মেন্টালি আমার প্রবলেম হয়ে থাকে, যদি আমার ধোকা হয়ে থাকে, তাহলে আমার সাথে যে রিলেশন ছিল জান্নাতুল্লাহর সেটা কি মিথ্যা ভাইয়া? ও আমাকে অনেক বেশি লাভ করতো, আমি ওকে লাভ করতাম, ইভেন কি এখনো করি। ওই ঘটনার পর যেটা হয় আপনার আমাকে কেকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে হুজুর বলে যে না ওর সাথে হয়তো কোনো খারাপ আত্মার ইয়ে আছে, তো উনি আমাকে পানির পড়া বিপড়া দেয়। তো ওদিন ওদিন আমি স্বপ্নে দেখি যে জান্নাতুল্লাহ আমাকে ফোন করছে এবং বলতেছে হয়তো বা সবাই চায় না তোমার সাথে আমার রিলেশনটা থাকুক, আমি অনেক দূরে চলে যাচ্ছি, হ্যাঁ তুমি তোমার কাছের মানুষগুলি আমাকে অনেক দূরে ছেড়ে দিচ্ছে। ভাইয়া বিশ্বাস করেন ভাইয়া, তারপর থেকে আমি আজ পর্যন্ত জান্নাতুল্লাহকে দেখতেছি না, কিন্তু আমি অনেক মিস করি জান্নাতুল্লাহকে। আমি চাই না জান্নাতুল্লাহ আমার যদি যদি আমার কোনো রকম স্বপ্ন হয়ে থাকে ও আমার কাছ থেকে চলে যাক, কারণ ওর দেয়া একটা গিফট আছে আমার কাছে, ওর পছন্দের একটা ঘড়ি পর্যন্ত দেওয়া আমার কাছে। কারণ ওর আমি যখন প্রথম যেদিন গেলাম ওর বাসায়, তো ওর হাতে ছিল আপনার একটা ঘড়ি, যেটা জেন্টস ঘড়ি। তো আমি বলছিলাম যে একটা জেন্টস ঘড়ি, বললো যে তোমার জন্য নিয়ে আসছি এবং বললো যে তোমাকে আমি পড়াই দিতেছি। ওর দেয়া ঘড়ি, ওর দেয়া আমার গিফট এখনো আমার কাছে। যদি ও আমার
আমি রাজহর ক্লাব থেকে শতাব্দী বলছি। ভাইয়া প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমাদের কালেক্ট করা একটা ঘটনা বলছি। এই ঘটনাটি রাজশাহীর বাঘা পার হয়ে কিছুটা দূরে গেলে পদ্মা নদীর তীরে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরকে নিয়ে ঘটনাটি আমাদের ক্লাব সদস্য মন্ত্রীর কাছ থেকে নেওয়া। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। রাজশাহীর প্রধান শহর হতে প্রায় 61 কিলোমিটার দূরে বাঘা পার হলে পদ্মা নদীর তীরে একটা মন্দির দেখা যায়। মন্দিরটি অনেক পুরনো, ধারণা করা হয় ব্রিটিশ আমলে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। তবে কে বা কারা মন্দিরটা নির্মাণ করেছে তা কেউই সঠিকভাবে জানে না। মন্দিরটি একটা গ্রামের মধ্যে পদ্মা নদীর ঠিক পাশেই অবস্থিত। মন্দিরের আশেপাশে কোনো বাড়িঘর নেই। মন্দিরের সামনে কিছুটা দূরে পদ্মা নদী এবং পিছে হালকা জঙ্গল। মন্দিরটা বেশি বড় না, মন্দিরের সম্পূর্ণ দেয়াল লতা পাতায় ঢাকা। মন্দিরের সামনের দিকে একটা ছোট বারান্দা এবং তালাবদ্ধ দরজা। দরজায় তালার সাথে একটা লাল সুতো পেঁচানো। মন্দিরটি প্রায় 1953 সাল থেকে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। মন্দিরটি তালাবদ্ধ করার পিছনে এক রহস্যময় ঘটনা রয়েছে। মন্দিরটি যে গ্রামে অবস্থিত সেই গ্রামের লোকমুখে প্রচলিত আছে যে 1930 সালের দিকে ওই মন্দিরে এক পুরোহিত থাকত। সে সারাদিন মন্দিরে পূজা করত এবং রাতে মন্দিরের বারান্দায় থাকত। সে পূজার পাশাপাশি জিন তাড়ানো সহ আরো অনেক কিছু করত। একদিন পাশের গ্রাম থেকে কিছু লোক একটা মেয়েকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসে পুরোহিতের কাছে এবং বলে এই মেয়েটিকে জিনে ধরেছে, তার জিন ছাড়াতে হবে। মেয়েটিকে দেখে পুরোহিত বলে তার উপর দুইটা শক্তিশালী খারাপ জিন ভর করেছে। এই দুই জিনকে তাড়ানোর জন্য নির্দিষ্ট দিনে বেশ কিছু সামগ্রী, যেমন দুইটা মৃত মানুষের পাখি করে চুল, দুই জোড়া মুরগি, দুইজন মৃত পুরোহিতের হাড়, তেঁতুল গাছের 14টি ডাল, দুইটি স্বচ্ছ কাঁচের বোতল ইত্যাদি এবং মেয়েটিকেও নিয়ে আসতে হবে। মেয়েটির পরিবার নির্দিষ্ট দিনে সকল সামগ্রী জোগাড় করতে ব্যর্থ হয়। তারা যেসব সামগ্রী জোগাড় করতে বলেছে তা নিয়েই পুরোহিতের কাছে যায় এবং যে কয়টি সামগ্রী জোগাড় করতে পারেনি তার ব্যাপারে পুরোহিতকে কিছু জানায় না। পুরোহিত যখন জিজ্ঞেস করে যে সব সামগ্রী আছে কিনা, তখন মেয়েটির বাবা বলেন সবই আছে। এরপর সন্ধ্যা 7টার দিকে শুরু হয় জিন তাড়ানোর কাজ। পুরোহিত মেয়েটিকে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে একটা রডের সাথে বেঁধে দেয় এবং মেয়েটির বাবাকে ভেতরে আসতে বলে। বাকি যারা এসেছিল তাদেরকে বাইরে থাকতে বলে। পুরোহিত মেয়েটির বাবাকে ভেতরে নিয়ে গিয়েই দরজা বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পরেই মন্দিরের বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। পদ্মা নদীর পানি মন্দিরের বারান্দা পর্যন্ত চলে আসে। মন্দিরের বাইরে যারা ছিল তারা আবহাওয়া দেখে এবং মন্দিরের ভেতর থেকে আসা বিভিন্ন রকম কণ্ঠের হাসি ও কান্নার শব্দ শুনে অনেক ভয় পেয়ে যায়। তাই তারা সেখানে আর না থেকে কোনো মতো রাতের অন্ধকারেই নিজ নিজ বাড়িতে চলে যায়। সকালে যখন তারা মন্দিরে আসে তখন দেখে মন্দিরের দরজার ভেতর থেকে তালা বন্ধ করা। সবাই অনেক ডাকাডাকির পর ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা মন্দিরের দরজাটা ভাঙে। দরজা ভাঙার পর তারা ভেতরে ঢুকে দেখে পুরোহিত এবং মেয়েটি মন্দিরের দুই কোণায় মৃত অবস্থায় ঝুলছে এবং তাদের পা মন্দিরের ছাদের সাথে দড়ি দিয়ে বাঁধা, আর মেয়েটির বাবাকে নদীর পানিতে মৃত ভাসমান অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার পর থেকে ওই মন্দির কিছুদিনের জন্য বন্ধ থাকে। পরে আবারও দুজন পুরোহিত ওই মন্দির খুলে নতুনভাবে পূজা করা শুরু করে, কিন্তু কিছুদিন পর তাদেরও মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর থেকে প্রায় গ্রামের কেউ কেউ হঠাৎ করেই মারা যাচ্ছিল, এর জন্য গ্রামের সবাই মন্দিরকেই দায়ী করছিল। অনেকেই এই মন্দির ভাঙার চেষ্টা করেছে কিন্তু নানা কারণে কেউই মন্দিরটিকে ভাঙতে পারেনি। তাই গ্রামের বয়স্করা ভারত থেকে একজন ভালো কবিরাজকে নিয়ে এসে মন্দিরটি সম্পূর্ণভাবে তালাবদ্ধ করে দেন। এরপর থেকে আজও মন্দিরটি তালাবদ্ধ। মন্দিরটি তালাবদ্ধ থাকলেও রাতে মন্দিরের ভেতর থেকে কান্না ও নূপুরের আওয়াজ ভেসে আসে। সেই 1935 সাল থেকে আজও মন্দিরটি আগের মতোই তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আজ পর্যন্ত কেউই মন্দিরের একটা ইটও ভাঙতে পারেনি।
আপনি শুনছেন রেডিও ফুর্তি 88.5 FM, আর এই মাত্র আমরা শুনলাম একটা অডিও ক্লিপ রাজশাহী হরর ক্লাব থেকে পাঠানো। শতাব্দী পড়েছেন গল্পটি, খুব চমৎকার ছিল। আশা করি আজকের পুরো ভূতেশ্বর হরর ক্লাবটা আপনার খুবই ভালো লেগেছে। একদম শেষ প্রান্তে আমরা শেষ করছি আজকের ভূতেশ্বর হরর ক্লাব। প্রত্যেক সপ্তাহের মতো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন ভূতেশ্বর হরর ক্লাব সাবজেক্ট ফিল্ডে রেখে মেইল পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আমরা শেষ করব গানস অ্যান্ড রোজেসের আমার খুব ফেভারিট একটা গান দিয়ে, এবং এই গানের একটা কাভার এখন আমরা শুনবো, যে কাভার ইন্ডিয়ান ক্লাসিক মিউজিকের সাথে গানস অ্যান্ড রোজেসের নভেম্বর সুইট চাইল্ড অফ মাইন্ড একটা ফিউশন, এবং ইন্ডিয়ান ক্লাসিকের সাথে গানস অ্যান্ড রোজেসের পারফরমেন্স কেমন লাগবে এবং ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট সহ চমৎকার একটা কাভার শুনতে শুনতে আজকের হল ক্লাব এখানে শেষ হচ্ছে। সবাইকে অনেক অনেক শুভকামনা, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.